This track was downloaded from fusionbd.com.
FM 89.2 Royal Tiger Green presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব 97তম পর্বে। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে কোন বন্ধুটি রয়েছেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আমরা তার মুখোমুখি হবার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে সবাই তাদের জীবনের অপরাধগুলো স্বীকার করে, এই অর্থে যে তার মতো করে সমাজে আর কোনো অপরাধের জন্ম না হোক। আমরা দেখাই কিভাবে একজন অপরাধীর জন্ম হয়, কি অপরাধ সে করে এবং তারপর তার রেজাল্ট আসলে কি দাঁড়ায়, অর্থাৎ প্রাশ্চিত্যের জায়গাটি কেমন হয়। চলুন প্রথমেই আমরা আর যে রাজুর কাছ থেকে জেনে নিই কে রয়েছে আজকে আমাদের জিবিএসবি অর্থাৎ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি তুহিন। ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন আর সেই সূত্র ধরেই অনেক বন্ধু তৈরি হয়। ভালো ছাত্র ছিলেন তুহিন, খেতে ভালোবাসেন তুহিন, বিশেষ করে মাছ তুহিনের প্রিয় খাবার। আর খেলার মধ্যে ক্রিকেট সব থেকে বেশি ভালোবাসেন। ক্রিকেট খেলা টিভিতে হলে অন্য কাজ বাদ দিয়ে চলে যেতেন টিভির সামনে। কিন্তু এত কিছুর পরেও তুহিন আজ কেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, চলুন তা শুনতে চলে যাই আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। আমরা জানলাম যে তরিকুল আজকে এখানে রয়েছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মঞ্চে। তুহিনের জীবনের অপ্রিয় সত্যে আমরা যাব বরাবরের মতেই। তার আগে আপনাদেরকে বলছি আমাদের সঙ্গে আজকেও এক্সপার্ট প্যানেল থেকে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমাদের সঙ্গে আছেন বরাবরের মতো আমাদের টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু। অনুষ্ঠানের শুরুতেই আমরা একটু ডক্টর তাজুল ইসলামের সঙ্গে কথা বলে নিই। ডক্টর তাজুল ইসলাম, আশা করছি আজকে পুরো অনুষ্ঠানও আপনি শুনবেন এবং আপনার যে মূল্যবান মতামত আপনি সেটা আমাদেরকে দেবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। তুহিন, প্রথমেই যে প্রশ্নটি আপনাকে করতে চাই, এই ধরনের অনুষ্ঠানে আসলে মূলত মানুষ তার বিবেক বোধের তাড়না থেকে এখানে আসে, আপনার বিবেকটি জাগানোর কাজ কে করেছে?
আসলে আমি এটা প্রথমে শুনতাম না বা যখন যে বিয়ে হয় ওই সময় আমি জানতাম না, কিন্তু আমার এক ফ্রেন্ড ছিল মিজান, সে আসলে এটা সন্তানের আগে থাকতেই, কিন্তু আমি যখন এত সব কিছু করতাম, এত অপরাধ করতাম, তখন একদিন সেই আমাকে বললো যে এরকম এবিসি রেডিওতে জিবিএসবি নামে একটি অনুষ্ঠান হয়, তুই সেটা শুনতে পারিস। তারপর থেকে মূলত ওই অনুষ্ঠান আমার শোনা, তারপর থেকে প্রতিনিয়ত আমি সন্তানী অনুষ্ঠান, আর এখান থেকে আমার মানে অপরাধগুলা এখানে এসে বলার এবং নিজের অপরাধটাকে থামায়া দেওয়ার জন্য বা আমার অপরাধগুলো শোনা যেন আরো হাজারো মানুষের অপরাধগুলো না করে।
তার মানে আমরা বলতে পারি যে জিবিএসবি শোনার পরে আপনি উৎসাহ বোধ করেছেন অপরাধগুলো থেকে সরে আসার এবং লাখো মানুষকে আপনার অপরাধগুলো জানানো। আপনি কি বর্তমানে আপনি যে অপরাধগুলো করে এখানে আজকে স্বীকার করতে এসেছেন সেই অপরাধের মধ্যে জড়িত আছেন?
জি না, বর্তমানে আমি ওই অপরাধগুলোর মধ্যে জড়িত না, কিন্তু পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছে।
কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আছেন আপনি, অপরাধগুলোর সাথে জড়িত না কিন্তু আপনি পরিস্থিতির শিকার। ওকে, প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে থাকতে চাই, তার মানে আপনার যে অপরাধী হয়ে ওঠা সেই বিষয়গুলো, অর্থাৎ আমরা শৈশব থেকে আমরা শুরু করতে চাই। শুরু করুন।
আসলে আমাদের ফ্যামিলিটা খুবই ধার্মিক। আমার দাদা ছিলেন একজন হাজি, আগেকার দিনের হাজি ছিলেন। আর আমার নানা উনি একজন আলেম ছিলেন, তিনি ভারত থেকে আলেম হয়ে আসছিলেন। তো সেখান থেকে মূলত আমাদের ফ্যামিলিটাও ধার্মিক হয়ে আসছে।
কোথায় জন্মেছেন আপনি, মানে কোন জেলাতে?
আমি নারায়ণগঞ্জ জেলায়।
নারায়ণগঞ্জ, ওখানে আপনাদের পৈতৃক বাড়ি?
জি জি, ওখানে আমাদের পৈতৃক বাড়ি।
ওকে।
তো ছোটবেলা থেকেই ধার্মিক ফ্যামিলিগত হিসেবে জানতাম। তো একটা সময় আমার বাবা মার অনেক ইচ্ছা যে আমাকে এবং আমার ভাইয়াকে লেখাপড়া করাবে, সেটা মাদ্রাসায়। তো আমার বড় দুই ভাই লেখাপড়া করতে পারেনি, এজন্য আমার বিশেষ করে আমার মার ইচ্ছাতে, মানে আমার বড় ভাই যে ওনাকে মাদ্রাসায় লেখাপড়া করায়, উনি একজন হাফেজ মাওলানা হন, তারপর আমাকেও মাদ্রাসায় দেওয়া হয় এবং মাদ্রাসায় আমি খুব ভালো লেখাপড়া করতে থাকি। ছোটবেলা থাকতেই আমি সবাই যেটা বলতো আর কি, যে ব্রেন অনেক ভালো ছিল, লেখাপড়া খুব ভালো ছিলাম। তো এরকম ভাবে মাদ্রাসায় পড়তে পড়তে আমি 2005 সালে কোরআনের হাফেজ হই।
আচ্ছা।
পরে আমি তার আগে পরে খুব ভালো নামি দামি একটা জায়গায় তিনতলা মসজিদে ওখানে ইন্টারভিউর মাধ্যমে ঢুকি, একটানা 5 বছর ওইখানে তার আগে পরে তখন কিতাবলা নিয়ে ভর্তি হই, খুব ভালো একটা মাদ্রাসার মধ্যে ভর্তি হই। তার মধ্যে আমি একবার বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার এক ফ্রেন্ড আছে, নাম রিপন। তো আমার ফ্রেন্ড তার সে একটা মেয়ের সাথে কথা বলে, তো কথা বলার পরে আমাকে দেয়, আমি বলি যে আমাকে একটু দে, আমি মেয়েটার সাথে কথা বলি দেখি। এর আগে আমি ফোন ইউজ করি নাই কখনো।
আমার সাথে আপনি কেন কথা বলবেন? রিপনের একটা মেয়ের সাথে কথা বলে কিন্তু আপনার সঙ্গে কেন কথা বলতে দেবে?
আসলে এটা আমি জানতে পারলাম যে মানে সেও ওই মেয়েকে চিনে না বা পরিচিত না, অপরিচিত, সেও হয়তো নতুন কথা বলতেছে। আর এর আগে আমি কখনো ফোন ইউজ করি নাই বা আমি তখনো ফোন নেই নি। আর বাড়ি থেকে খুব কড়া করে নিষেধ ছিল, যতদিন লেখাপড়া করবো ততদিন ফোন ইউজ করতে পারবো না। তো তাকে আমি বললাম যে তোর ফোনটা দিয়ে একটু আমি কথা বলি। তো মেয়েটার সাথে আমি জাস্ট 2-3 মিনিট কথা বললাম আর কি, এমনিতেই কেমন আছে মেয়েটা, সেটা আমি ওর ফ্রেন্ড। তো এইসব কথা বলার পরে কেমন জানি হঠাৎ মানে এই ফার্স্ট জীবনে ফোনের মাধ্যমে কোনো মেয়ের সাথে কথা বলা, তো জিনিসটা খুব ভালো লাগলো আমার। বিশেষ করে তার বয়সটা খুব ভালো লাগলো, তার কথাগুলো ভালো লাগলো। তো ভালো লাগার পরে আমার তার ফোন নেই, আমি চলে গেলাম মাদ্রাসায়। তো যাওয়ার পরে সারাদিন আমার কাছে ওই জিনিসটা মাথায় ঘুরপাক খাইতেছে যে আমি একটা মেয়ের সাথে কথা বলছি এবং তাকে খুব ভালো লাগছে, তার কথাগুলো ভালো লাগছে। তো এদিক দিয়ে 1 মাস পরে আমি একটা মোবাইল কিনার চিন্তা ভাবনা করলাম, তারপর আমি একটা ফোন কিনলাম। আর ফোন কেনার পরেই আমার ওই বন্ধুকে ফোন দিলাম, তাকে ফোন দিয়ে বললাম দোস্ত ওই দিন যে মেয়েটার সাথে কথা বলছিলাম তোর নাম্বার দিয়ে, তুই কি সেই মেয়েটার সাথে কথা বলিস বা এখনো কি তোর যোগাযোগ আছে? তো সে বলতেছে যে না, ওই মেয়েটার সাথে তো আমি কথা বলি না, আমার কোনো যোগাযোগ নেই বা কোনো রিলেশনও নেই। তা আমি বললাম তাহলে ওই মেয়ের নাম্বারটা আমাকে দেয়, আমি ওই মেয়ের সাথে ফোনে কথা বলবো।
আচ্ছা।
তো সেই নাম্বারটা দিল, সেটা 2008 সালের 24শে ডিসেম্বর বিকেল 4:30 মিনিটে আমি তাকে ফোন দিলাম ওই মেয়েটাকে। মেয়েটাকে ফোন দেওয়ার পরে মেয়েটা ধরলো,
টাইমটাও মনে রেখেছেন? সাধারণত কেউ প্রথম ফোন দিলে এরকম টাইম মনে রাখে না, টাইমটা কেন মনে রেখেছে?
টাইমটা আসলে ওই দিন মানে আমি ওই ছোটবেলা থেকেই একটা জিনিস যে লেখালেখি করতাম, লেখালেখির অভ্যাসটা ছিল, ওই জায়গা থেকে আমি প্রতিদিন কিছু না কিছু লেখালেখি করতাম।
প্রতিদিন আপনি ডায়রি মেনটেন?
হ্যাঁ, ডায়রি মেনটেন করতাম রোজ। নাম
থেকে কারণে আপনার টাইমটা মনে আছে?
টাইমটা মনে আছে বা লিখে রেখেছিলাম।
জি।
তো বিকেল 4:30 মিনিটে আমি মেয়েকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে মোটামুটি কি আমি তো আমি তাকে বললাম যে এরকম এরকম আপনার সাথে আমি কথা বলছিলাম ওই দিন। তো বললো যে তুই এখন কেন ফোন দিয়েছেন? তাও আমি স্বাভাবিকভাবে আরো রং নাম্বারে গেলে কোনো ছেলে কোনো মেয়ের সাথে যেভাবে কথা বলে মোটামুটি ওই রকম ভাবে কথা বললাম আর কি। আমি তাকে একদিন পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি কাউকে ভালোবাসেন বা কাউকে পছন্দ করেন, আর কি কোনো বয়ফ্রেন্ড আছে? তখন সে বললো যে হ্যাঁ আছে। তখন আমি চুপ করে গেলাম যে আচ্ছা ঠিক আছে, মানে মনে খুব কষ্ট হয়েছে এরকম ভাবে তাকে বোঝালাম আর কি। আচ্ছা ঠিক আছে।
মেয়েটা সম্পর্কে আপনি কিছু জানতেন?
মেয়েটা আমার সম্পর্কে কিছু জানতো না, আমিও জানতাম না। বাট মানে প্রথম যেদিন তাকে ফোন দিই ওই দিন তার নামটা আমি জিজ্ঞেস করছিলাম, সে তার নাম দুইটা বলছিল, একটা হচ্ছে আখি, একটা অজুথি।
অজুথি
প্রথম দিন আমি তার নাম জিজ্ঞেস করি, তো সে নামটা বলে আখি এবং অজুথি। বাড়ি জিজ্ঞেস করলাম, সে বলে বরাসাল, নরসিন্দি বরাসাল। তো পরদিন আবার তাকে ফোন দিই, পরদিন আবার তো জিজ্ঞেস করলাম যে আপনি কোনো ছেলের সাথে রিলেশন আছে কিনা বা, তো সে বলে হ্যাঁ আছে। আমি খুব মানে মনটা খারাপ করলাম, এটা তাকে বোঝালাম আর কি আমার কথার মাধ্যমে।
মনটা কেন খারাপ করবেন একদিনের কথায়? তার বয়ফ্রেন্ড আছে
মানে আসলে তাকে যে আবার ফোন দেওয়া এটাতেই আমি কিন্তু বললাম যে মানে প্রথম যদি আমার বন্ধুর ফোনে কথা বলি ওই সময় মানে তার কণ্ঠটা ভালো লাগে,
এক ধরনের সফট কর্নার তৈরি হয়েছে। ওকে।
তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করে, আপনি যেহেতু একটা ছেলেকে ভালোবাসেন তাহলে আপনার সাথে আমার কোনো কথা বলার নেই। তখন ফোন রেখে দিলাম আমি, তুমি এটা আর কিছু বললো না। কিন্তু আমি অনেক কবিতা টবিতা লিখতাম, তো আমার একটা কবিতা ছিল যেটা আমার অনেক পছন্দের। তো কিছুক্ষণ পরে আবার আমি তাকে ফোন দিলাম, তো সে রিসিভ করলো, বললো যে কেন আবার ফোন দিলেন? তখন আমি বললাম যে আসলে আপনাকে আমার লেখা একটা কবিতা শোনাতে চাইতেছি, জাস্ট কবিতাটা শোনাই আপনাকে, আমি আর কোনো ফোন দেবো না। তখন বললো যে ঠিক আছে শোনান। তারপর আমি কবিতাটা শোনাইলাম তাকে। তো শোনানোর পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কখনো আমার ফোন থেকে আপনার কাছে ফোন যাবে না। তো এটা বলার পরে রেখে দিলাম। রেখে দেওয়ার পাঁচ কি সাত মিনিট পর সে মেয়েটা আমাকে ফোন দেয়। তো ফোন দেওয়ার পরে আমাকে বলে যে আসলে আপনি অনেক সুন্দর করে কবিতা লেখেন, এটা কি আপনার কবিতা? আমি বললাম হ্যাঁ এটা আমার কবিতা। তখন বলতেছে যে আসলে কি আপনাকে একটা কথা বললাম? আমি বললাম হ্যাঁ বলেন। তো বলতেছে যে আসলে আমি কোনো ছেলের সাথে রিলেশন নাই আমার। আমি বললাম যে আশ্চর্য, একটু আগে আপনি আমাকে বললেন যে একটা ছেলের সাথে আপনার রিলেশন আছে, এখন হঠাৎ করে কি হলো, আপনি কেন আবার কথা বলতেছেন? তখন বললো যে আসলে আপনাকে আমি পরীক্ষা করতেছিলাম। আমি বললাম কবিতা শোনাবেন কিনা, যেটা মানে পরীক্ষা করার মতো কি আমি কিছু দেখলাম না। তখন বললো যে আসলে আমি কোনো ছেলের সাথে রিলেশন আছে, এই জিনিসটা বলার পরেও যদি আপনি আমাকে ফোন দেন তাহলে ভাবতাম যে আমি আপনি অন্যরকম ছেলে বা ফাউল ছেলে।
অতএব ইহাই প্রমাণিত হইল মেয়েরা কবিতা ভালোবাসে। যাই হোক,
আসলে আমিও এটা মানে করতাম যে মেয়েরা কবিতা ভালোবাসে,
এটা আমি জানতেন। এর আগে আপনি মোটামুটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন সেটা আমরা বুঝতে পারছি, কারণ আমাদের জেবিএস ইতিহাস যেটা বলে ছেলেরা আসলে কি দিয়ে মেয়েদেরকে ঘায়ল করার চেষ্টা করে, আমি সেইভাবেই বলছি যদিও বলা উচিত না। এবং মেয়েরা আসলে কোন জিনিসগুলো পছন্দ করে, এই কবিতা, সংস্কৃত মনা ব্যক্তিত্ব, কিংবা বলা যেতে পারে যে গান, ভোকাল ছেলেদের, এগুলোই তো আসলে। যাই হোক, হ্যাঁ বলুন। তারপর
তো আমি বললাম যে আপনি কি আসলেই কোনো ছেলের সাথে রিলেশন নাই নাকি এখন যা আমার কবিতা শুনে কথা বলতেছেন আপনি? তখন বললো যে না আসলেই নাই। বললাম ঠিক আছে তাহলে। তো মানে তখন আর তাকে আমি কোনো অফার করলাম না বা কিছুই করলাম না, তখন এইভাবে কথা বললাম কয়েকদিন, জাস্ট কথা বললাম। একটা সময় দেখা গেলো যে লেখাপড়ার প্রতি আর কোনো মন মানসিকতা আমার রইল না, মানে সারাদিন শুধুমাত্র তাকে এসএমএস করতাম, সুন্দর সুন্দর কথা এসএমএস করতাম, বা সময় পাইলে আমি ফোন করতাম, ক্লাস থেকে অনেক সময় চলে যেতাম, ফোনে কথা বলতাম। তো আমার মনে হয় যে আমাকে যতগুলো টাকা দিত খরচের জন্য, তো সবগুলা টাকাই আমি একমাত্র এই মোবাইলের পিছনে খরচ করতাম ওই মেয়ের সাথে। তো সে কিছুদিনের মধ্যেই আমি তাকে অফার করার আগেই মানে আমার কথার মাধ্যমে বা আমার কথার দ্বারা বলার দ্বারা বা গান শোনাইতাম তাকে, কবিতা শোনাইতাম বা গজল শোনাইতাম। তো এগুলো শোনানোর পরে মানে সে অনেক প্রশংসা করতো। একটা সময় আমি যখন বুঝতে পারলাম যে সে আমার প্রতি অনেকটা দুর্বল, তখনই আমি তাকে অফারটা করলাম, আমার থেকেই প্রথম তাকে অফার করলাম আমি। তো
এটা আসলে কয়দিনের মাথায় হয়েছিল অফারটা?
এটা আসলে সঠিক আমার মনে নাই, কিন্তু হয়তো পাঁচ সাত দিন পরে হবে।
পাঁচ সাত দিনের মধ্যে অফারে চলে গেছে। ওকে, মেয়েটা সম্পর্কে জানতেন তখন আপনি?
জানতাম এতটুকু যে মেয়ের নাম জানতাম, বাড়ি জানতাম, আর মেয়ের বাবা বাহিরে থাকে এটা জানতাম।
মেয়েটার বয়স জানতেন?
বয়স জানতাম না।
বয়সও জানতেন না?
না, কিন্তু মানে বুঝতে পারতাম যে হয়তো ষোলো সতেরো বা
আঠারো বয়স মানে হবে তার কণ্ঠ শুনে।
জি জি।
ওকে,
এরকম
বলুন। তারপর
তো তারপরে এরকম ভাবে অফার করার পরে সে রাজি হলো। একটা সময় সে বললো যে হ্যাঁ ঠিক আছে। তো আমাকেও সে ডিটেলস জিজ্ঞেস করলো যে আমি কি করি। তো আমি তাকে তার কাছে কোনো কিছু মিথ্যা বলিনি, আমি বলছি হ্যাঁ আমি মানুষের লেখাপড়া করি। তো সে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার কি দাড়ি আছে নাকি? আমি বললাম যে হ্যাঁ আসলে দাড়ি তখন আমার হয় নাই, কিন্তু আমি বললাম যে দাড়ি তো নাই, হয় নাই এই জন্য নাই, কিন্তু যদি হয় তাহলে থাকবে। তখন সে কিছু বললো না, চুপ করে গেল। তো যাই হোক, কিছুদিন পরে এইভাবে কন্টিনিউ কথা চলতেছিল তার সাথে। তো লেখাপড়ার প্রতি আমি অনেক খুব ভালো একজন ছাত্র ছিলাম, আমাদের মাদ্রাসায় একটা সাহিত্য সংঘ ছিল, সাহিত্য সংস্থা, ওখানে বরাবরের মতো মানে প্রতিযোগিতা হইতো লেখালেখি নিয়ে বা বিভিন্ন মানে প্রবন্ধের প্রতিযোগিতা হইতো, ওখানেও আমি অনেক প্রাইজ টাইজ পাইছিলাম। তো লেখাপড়ার মধ্যে আমাদের মাদ্রাসায় আমি মানে মেধা তালিকার মধ্যে বরাবর সবসময় প্রথম হইতাম। তো লেখাপড়া ভালো ছিলাম। তো ওই অবস্থা থেকে আমার লেখাপড়া একদম ডাউনে চলে গেল। তার সাথে থেকে যখন আমি কথা বলা শুরু তার সাথে, তারপর থেকে আমার লেখাপড়ার অবস্থা অনেক খারাপ। তো একটা সময় গিয়া কিছুদিন পরেই, ওই তারিখটা আমার মনে নেই, মেয়েটা আমাকে বলতেছে যে তোমাকে একটা কথা বলি। তখন আমরা তুমিতে চলে আসছি, বলছে যে তোমাকে একটা কথা বলি। আমি বললাম কি? তখন সে বলতেছে যে আসলে আমার এক খালাতো ভাই বাহিরে থাকে, সে দেশে চলে আসবো। তো আমার ফ্যামিলি থেকে কথা হইতেছে যে তার সাথে আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা চলতেছে। তখন আমি বললাম যেটা কি বলতেছে তুমি, এটা কিভাবে সম্ভব, তুমি কি পারবা যে আমাকে ছাইরা অন্য আরেকটা ছেলের কাছে যাইতে? তো সে বলতেছে যে পারবো না, কিন্তু এখন কি করা, তুমি তো এখনো লেখাপড়া করতেছো, এখন তো আমার বিয়ের সময় হয়েছে, আর ওদিক দিয়ে আমার খালাতো ভাই বাহিরে থাকে, সে টাকা ইনকাম করতেছে। তো সুতরাং তোমার সাথে তো কখনো আমার বাবা মা আমাকে বিয়ে দিবে না। তাছাড়া এটা কি কোনো মেয়ে বলতে পারে যে আমার আমি যাকে ভালোবাসি সে লেখাপড়া করতেছে এখনো, তাহলে কি এটা মেনে নেবে? আমি বললাম তুমি এখন কি করতে বলো? সে বললো আমাকে যে তুমি কোনো চাকরি বাকরি দেখো, যদি কোনো চাকরি বাকরি করতে পারো তাহলে আমি চেষ্টা করবো বা আমি আমার ফ্যামিলির কাছে বলবো। তখন আমার মাথার মধ্যে সারাক্ষণ যেহেতু তাকে নিয়ে আমি টেনশন করতাম বা তাকে নিয়ে চিন্তা করতাম, সে সারাক্ষণ আমার মাথার মধ্যে থাকতো। তো এই জন্য আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দিন পরে জানাইতেছি এই ব্যাপারটা। এমনি তো কথা কন্টিনিউ চলতো। তারপর আমি আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম। তো তাকে ফোন দিয়ে একটা চাকরি কথা বললাম যে দেখতো আমার কোনো চাকরি টাকরি হয় কিনা। তখন সে একটা চাকরি দেখলো গাজীপুরে।
আপনি তখন কি পাশ করেন?
আসলে আমি তখন তো মাদ্রাসায় মাত্র শুরু লাইনে লেখাপড়া করি, কিতাব লাইনে, কিন্তু আমি তো হাজার ছিলাম।
তখন আপনার বয়স কত?
বয়স তখন আমার আঠারো উনিশ হবে।
আপনি তো বাংলা লাইনে যেটা বলে এসএসসি পাশ করেন সেটাও পাশ করেননি তখন, কিন্তু আপনি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছেন। ওকে ঠিক আছে, তারপর
তো আমি তখন ওখানে একটা মাদ্রাসায় আমার জন্য চাকরি ঠিক করে ওখানে চলে যাই, আমিও যাই, আমার ওই ফ্রেন্ড দুজন একসাথে চাকরি হয়।
এই এই মেয়েটিকে পাওয়ার জন্য আপনি চাকরিতে যোগ দিলেন?
জি।
এবং আপনার তখন লেখাপড়ার কি অবস্থা? ছেড়ে দিলেন?
লেখাপড়া টোটালি ছেড়ে দিলাম, এবং আমি যে হঠাৎ করে মাদ্রাসা থেকে চলে যাই।
আপনি এত ভালো রেজাল্ট করছেন, এত ভালো একটা মাদ্রাসায় পড়াশোনা করছেন, সেটা আপনি একটা মেয়েকে দেখেননি, জানেন না, শোনেন না, বোঝেন না, এক কথায় আপনি তাকে পাওয়ার জন্য একটা চাকরিতে যোগ দিলেন এবং আপনি মাদ্রাসা ছেড়ে দিলেন।
জি, ছেড়ে দিলাম।
যখন আপনি মাদ্রাসা ছাড়লেন সেই সময় পর্যন্ত কতদিন যাবত কথা?
8-10 দিন।
8-10 দিনের মাথায় আপনি ছেড়ে দিলেন?
জি, ছেড়ে দিলাম।
মানে বোকামোর কিছু কিছু জায়গায় লিমিট থাকা উচিত। তোকে তারপর
তো আমি মাদ্রাসার লেখাপড়া ছেড়ে দিলাম, আমাদের আমার হুজুরদেরকে বললাম না, বাড়িতেও কাউকে জানাইলাম না, আমি একমাত্র আমার ওই ফ্রেন্ডের কাছে বললাম। তো আমার ফ্রেন্ডও চলে গেলো আমার সাথে, সেও চাকরি নিল। সে তখন এমনিতে অন্য জায়গায় জব করতো, কিন্তু একসাথে দুজনে এক জায়গায় চাকরি পাইলাম।
কিসে জয়েন করলেন?
মাদ্রাসাতে।
মাদ্রাসাতে কিসে জয়েন করলেন?
শিক্ষক হিসেবে।
শিক্ষক হিসেবে জয়েন করলেন, ওকে।
তো ওখানে গিয়ে যাওয়ার পরে আমি বললাম সবকিছু, যে দেখো আমি তো এরকম ভাবে তোমার জন্য, তুমি আমাকে যেটা বলছো, কারণ আর আমি তোমাকে যেটা থাকতে পারবো না, আর তোমার যেহেতু বিয়ের কথাবার্তা চলতেছে, সুতরাং এখন আমার দ্বারা লেখাপড়া করলে যেহেতু তোমার বাবা মা মাইনে নিবে না, এই জন্য আমি লেখাপড়া ছেড়ে একমাত্র তোমার জন্য আমি চাকরিতে যোগ দিচ্ছি।
এই যে আপনি তাকে মাদ্রাসা ছেড়ে, আপনি পড়াশোনা ছেড়ে চাকরিতে জয়েন করলেন, এই ব্যাপারটা কি মেয়েটা জানতো আগে?
আমি যখন যোগ দিলাম, যোগ দেওয়ার পরে তাকে আমি জানাই,
আর আগ পর্যন্ত সে জানেনি
না।
এটা জানার পরে সে কি বলেছে?
এটা জানার পরে সে তেমন কিছুই আমাকে বলেনি, কোনো রিয়াকশন ছিল না, আসলে খুব নর্মালি ছিল।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা, ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে তরিকুল তুহিন এখানে আছেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে, তাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস এবং তার যে ডকুমেন্টস এবং যে ছবি সবকিছু আমরা দিয়ে দিব একটু পরে ফেসবুকে, চলে আসতে পারেন আপনি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.0, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের এবিসি রেডিওর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি 15 মিনিট পর রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। তরিকুল তুহিন তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আপনি যদি তার মতো আমাদের এই অনুষ্ঠানে এসে নিজের জীবনের ভুল এবং অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সোসাইটিতে আর কেউ কখনো না করুক, কারণ কোন ভুল এবং অপরাধ করে আসলে পার পাওয়া যায় না, প্রায়শ্চিত্ত তাকে করতেই হয়। সেই জায়গা থেকে, বিবেক বোধের জায়গা থেকে আপনি যদি স্বীকার করতে চান, তাহলে আসতে পারেন আমাদের এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের যে অপ্রিয় সত্য সেটা খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, আমরা আবারও ফিরছি আমাদের অতিথির কাছে। তরিকুল তুহিন, আপনি যেটা বলছিলেন যে আপনার গার্লফ্রেন্ডকে জানানোর পর তার প্রতিক্রিয়া খুবই নর্মাল ছিল। হ্যাঁ, ওকে, তারপর?
মানে এটাতে আমি খুব অবাক হইলাম যে আসলে এত বড় একটা কাজ করলাম একমাত্র তার জন্য। আমি যেহেতু আরো লেখাপড়া করছিলাম, সেখান থেকে আমি একমাত্র তার কথায় আমি চলে আসলাম চাকরিতে। এই জিনিসটা আমাকে খুব অবাক করলো। তো আমি বললাম, তুমি কি খুশি হওনি যে মানে তোমাকে বিয়ে করার জন্য, বা তুমি যেটা বললা সেটা মানে আমি পরিপূর্ণভাবে ই করলাম, ই করার চেষ্টা করলাম, এই জন্য আমি লেখাপড়া ছেড়ে চাকরিতে যোগ দিলাম, এটা থেকে তুমি খুশি হওনি? সে বলতেছে যে হ্যাঁ, খুশি তো হয়েছি। তো এতটুকুই। তো এরপর তার সাথে আমার কন্টিনিউ কথাবার্তা চলতেছে, এদিক দিয়ে আমার বাবা মা জানতে পারলো যে আমি মাদ্রাসায় নাই।
ওকে,
আমার শিক্ষকরাও খোঁজাখুঁজি করলো। তো যখন বাড়ি থেকে লোক আসলো, তখন জানানো হলো যে আপনার ছেলে তো এইভাবে চলে গেছে, না বলে কোথায় গেছে, কোথায় মানে বাড়িতে আসি না, মরে গেছে, এটাও কেউ জানে না। বাড়িতে আমি কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি, ফোনও দেয়নি, কারণ আমি যে ফোন নিয়েছি তা তারা জানতো না। তো কিছুদিন পরে, যখন ঠিক 24 জানুয়ারি 2009, আমি বিকেলবেলা মানে ততদিন আমার ভালোবাসার মানে এক মাস তো এর মধ্যে তার সাথে আমার অনেক কথাবার্তা হইতো, অনেক ধরনের কথাবার্তা হইতো। জিজ্ঞেস করতাম যে তুমি কি আমার সাথে কখনো দেখা করবে না, সে বলতো যে হ্যাঁ দেখা করবো। তো আমাদের দুজনের মধ্যে একটা তারিখ ফিক্সড হয়েছিল যে 2009 সালের যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ওই ভ্যালেন্টাইন ডে দুজনে আমরা দেখা করব, এটা আমাদের মধ্যে ডিল হয়। এর মধ্যে 24 জানুয়ারি 2009 ওই দিনটাতে আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিই যে আজকে তাকে আমি একটা সারপ্রাইজ দেবো। সেটা এরকম তাকে বলবো যে দেখো আজকে আমি ঠিক এক মাস আগে 24 ডিসেম্বর 2008 আমি তোমাকে ফোন দিয়েছিলাম ফার্স্ট, তো আজকে আমাদের ভালোবাসার এক মাস, একটা সারপ্রাইজ দেবো এটা ভাইবে আমি তাকে ফোন দেওয়ার জন্য। আমি ফোন দিই তাকে, ফোন দেওয়ার পরে অন্য একটা মেয়ে ধরে ফোন, তো তার নাম ছিল সোনিয়া। ওই মেয়েটার সাথে আমি মাঝে মধ্যে কথা বলতাম, সে ফ্রেন্ড ছিল। তো সে বলতেছে যে কে ভাই? আমি বললাম যে হ্যাঁ আমি তো তুহিন, অজুতি কোথায়? আখি নামটা সবাই ডাকলো, আমি তাকে অজুতি ডাকতাম, এই নামটা আমার কাছে বেশি ভালো লাগতো ডাকতে। তো আমি বললাম যে অজুতি কোথায়? সে বলতেছে অজুতি কে, এখানে তো অজুতি নামে কেউ থাকে না। তখন আমি বললাম যে তুমি কি আমার সাথে দুষ্টুমি করতেছো, তুমি কি আমাকে চিনো নাই, আমি তুহিন বলতেছি। তো সে বলতেছে যে না এখানে অজুতি নামে কেউ থাকে না। আমি বললাম প্লিজ একটু ওকে দাও, আমি ওর সাথে একটু কথা বলি। তারপর সে দিল, দেওয়ার পর বলতেছে যে আপনি কে? আমি বললাম আশ্চর্য, আমি কে মানে? আমি তুহিন বলতেছি। বলতেছে তুহিন, তুহিন নামের কাউকে তো আমি চিনি না।
কে বলছে এটা?
এটা অজুতি বলতেছে।
এক মাস পর
জি
সারপ্রাইজ দিতে গিয়ে আপনার নিজেই উল্টো সারপ্রাইজ?
আমি নিজেই সারপ্রাইজ।
ওকে,
তো এ কথা বলার পরে আমি ভাবলাম সে আমার সাথে ফোন করতেছে। আমি বললাম যে দেখো আজকে কিন্তু আমাদের ভালোবাসার এক মাস, এটা বলার জন্য আমি তোমাকে ফোন দিলাম বিকেলবেলা। সেদিন বিকেলটা খুব সুন্দর ছিল, কিন্তু সে দেখলাম সিরিয়াস, মানে সে আমাকে বলতেছে আশ্চর্য, কিসের ভালোবাসা বা কে এক মাস, আপনি কি বলতেছেন? আমি বললাম তুমি কি আমার সাথে দুষ্টুমি করতেছো নাকি সিরিয়াস বলতেছো? বলতে হ্যাঁ আমি সিরিয়াস, আমি তো আপনার সাথে প্রেম করিনি বা আপনার সাথে আমার কোনো রিলেশন নাই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়া, মাগরিবের সময় হয়ে গেছিল, মাগরিবের আগান দিয়ে দিছে। আসলে আমি তখন মানে আমার ভিতরের জিনিসটা আমি চাইপে রাখতে পারতেছিলাম না, তো কান্না আসতেছিল, এই জন্য মানে যখন বুঝতে পারলাম যে সিরিয়াস তখন কান্না আসতেছিল। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি একটু পরে ফোন দিই। তো আমি সবার ফোন দিলাম, আবার সে একই কথা, সোনিয়া দরলো, বলতেছে না এখানে আর কেউ থাকে না, অজুতি নামে কেউ নাই এখানে, তাকে দেওয়া যাবে না। তো আমি বললাম যে দেখো প্লিজ ওর সাথে আমি একটু শেষ কথা বলতেছি, সে যদি আমাকে নাই করে দেয় তাহলে ঠিক আছে আমি তার সাথে একটু শেষ কথা বলবো। তো তারপর আবার দিল, আবার সে ওখানে কথা বললো। তখন সে আমাকে যা বললো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সে বললো যে আসলে দেখেন ফোনে আপনি আমার সাথে প্রেম করছেন, ফোনে আপনার সাথে আপনাকে আমি দেখি নাই জানি না কিছু না, আপনার সাথে আমি ফোনে প্রেম করছি, একটু কথা বলছি, এতে কি প্রেম করে নিতে হইব? বা আপনি আমার জন্য একবারে মাদ্রাসা ছাইরা চলে আসলেন, আপনি চাকরিতে যোগ দিলেন, আপনার বয়স কত, বিভিন্ন ধরনের কথাবার্তা। তখন আমি বললাম যে আসলে দেখো ছোটবেলা থেকে আমি খুব আবেগপ্রবণ একজন মানুষ, আর আবেগটা আমি ঠিক রাখতে না পারি হয়তো তোমার সাথে কথা বলার এক পর্যায়ে গিয়ে আমি তোমাকে ভালোবাসা ফেলেছি, আর সেই ভালোবাসাটা এতই গভীর ছিল যে অল্প কয়েকদিনে পরিচয়ে আমি তোমার সাথে কথা বলার পরে আমি মাদ্রাসা ছেড়ে চাকরিতে চলে আসছি তোমার কথা, এখন তুমি আজকে আমাকে এইসব কথা কেন বলতেছো? তখন সে বললো যে এত কিছু আমি জানি না, আমি তো অনেক ছেলেদের সাথে কথা বলি, তো সবার সাথে এরকম করি, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বা আপনি এত সিরিয়াস এটা আমার কাছে মনে হয়নি। তো তারপর আমি খুব অবাক হইলাম, তখন আমি মানে কান্নার থামাতে পারতেছিলাম না, খুব কান্নাকাটি করতেছিলাম। বলতেছিলাম যে দেখো প্লিজ তোমার সাথে এমন করো না, আমি কিন্তু সব কিছু ছেড়ে আসছি, আমার বাবা মাকেও ছেড়ে আসছি, কেউ জানে না বাড়িতে, আমার হুজুরেও জানে না, খুব ভালো লেখাপড়া করতেছিলাম, আমার বড় ভাই যেটা হাফিজ মাওলানা উনি একমাত্র আমাদের সাংসারিক অবস্থা খুব খারাপ ছিল, আমি লেখাপড়া ভালো ছিলাম, এই জন্য আমাকে লেখাপড়া করানোর জন্য উনি নিজের পড়ায় স্টপ রাখছেন, উনি আর লেখাপড়া করেন যে উনি চাকরিতে জয়েন করছে আমাকে লেখাপড়া করাবে। আমার সেই বড় ভাইয়ের আশা, আমার ভাইয়ের আশা, আমার ফ্যামিলি অনেক বড় আশা ছিল আমাকে নিয়ে, সব কিছু আমি মাটি করে দিয়ে আমি তোমার জন্য চলে আসলাম, কিন্তু আজকে তুমি আমাকে কথা বলতেছো মাত্র এক মাস তোমার সাথে আমার সম্পর্ক। তখন সে বেশি কিছু বলো না, খুব আমার কথাই শুনতেছিল, আমি বারবার তাকে বলতেছিলাম কিন্তু সে তেমন কোনো অ্যান্সার দিতেছিল না। যাই হোক ফোন রেখে দিলাম, ফোন রেখে দেওয়া হলো। তারপর ওই দিন আমার মনে আছে যে ওই দিন রাত্রে আমি প্রায় 11 থেকে 12 কবিতা লিখছি। আসলে মনে হয় মানুষের মধ্যে যখন খুব কষ্ট, মানে যখন খুব কষ্ট থাকে তখন মনে হয় ভালো ভালো কথা বের হয় বা কবিতা বাইর হয়। তো খুব মানে কষ্টের কিছু কবিতা লিখছিলাম সেদিন। তো যাই হোক, তারপর তো আমার সব আশা শেষ হয়ে গেল, আমি চাকরি কেন করব, এটাও মানে তখন আর সবকিছু আমার কাছে মাটি মাটি মনে হতেছিল যে এখন আর কি করবো আমি। তো কিন্তু মেয়েদের প্রতি একটা জিদ চাপল ওই সময় থেকে আমার কাছে, যে একটা মেয়ের জন্য আমি কি দেখি নাই তাকে, অথচ তাকে এত ভালোবাসলাম, এমনও তো হইতে পারে সেই মেয়েটা অনেক খারাপ। আসলে এর মধ্যে কিছু সুখস্মৃতিও আছে,
মানে এই স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো স্বপ্ন তৈরি করে।
হ্যাঁ, অনেকগুলো স্বপ্ন,
আলটিমেট ফ্যাক্ট। ওকে,
তো আমি ওই স্বপ্নগুলো মনে করতাম যে একটা মাসের মধ্যে তার সাথে আমার ভালো কোন কথাগুলো ছিল, ওই কথাগুলো তখন মনে করতাম, তখন ভালো লাগতো। কিন্তু যখনই মানে ওই জিনিসটা চিন্তা করি যে এখন তো সব শেষ হয়ে গেল, তখন আর ভালো লাগতো না। তো তখন আর আমার চাকরির মধ্যে কোনো মন নেই, আমার মন ছিল না যে আমি চাকরি করি, কিন্তু এখন তো বাড়িতেও যেতে পারতেছি না, কেউ জানে না, তখনও জানতো না। তো একদিন দেখি আসলে হঠাৎ করে আমার ভাইয়া আর আমার বাবা ওই মাদ্রাসা, আমি যেখানে চাকরি করি ওনারা ওই জায়গায় চলে গেছে, আমি খুব অবাক হইলাম। তারপরে জানতে পারলাম যে আমার যে ফ্রেন্ড ছিল যে আমার সাথে চাকরি করতো তার মাধ্যমে মানে খোঁজ খবর নিয়েছে, আমি এত কিছু জানতাম না। তো তারপর বাড়িতে চলে গেলাম।
আপনি মাঝখানে বলছিলেন যে আপনার এক ধরনের জিদ চাপলো, ওই ঘটনাটা ঘটার পরে কি জিদ সেটা?
সেই জিদটা হলো যে একটা মেয়েকে আমি এত ভালোবাসলাম না দেখে, সে তেমন হইতে পারতো অনেক খারাপ দেখতে, কিন্তু তাকে তো আমি ভালোবাসি। আমার তো ইচ্ছা ছিল পরিপূর্ণভাবে যে সে যেমনই হোক আমি তাকে বিয়ে করবো। তারপর হঠাৎ করে এত কিছু করার পরে সবকিছু শেষ হয়ে গেল। তো এই জিদটা মেয়েদের প্রতি আমার চাপলো যে এখন থেকে মেয়েদের সাথে প্রেম করবো, কিন্তু আমি কাউকে এখন থেকে সব মেয়েদের সাথে আমি এরকম।
ওকে, আপনি বাড়ি চলে গেলেন তারপর?
জি, তারপর এখানে আরেকটা কথা আছে যে ওই মাদ্রাসায় থাকা অবস্থায় পাশে আরেকটা মহিলা মাদ্রাসা ছিল। তো আমার মানে সবসময় তো আমি কোনো বিভিন্ন প্রোগ্রামও করতাম, ইসলামিক কনসার্ট করতাম, গজল টজল গাইতাম। তো আমি ইসলামিক সঙ্গীত রেকর্ডিং করি একটা টেপের মধ্যে। তো আমার ওই ক্যাসেটটা ওই মহিলা মাদ্রাসায় বাজছে। তো বাজার পরে ওইখান থেকে একটা মেয়ে মানে আমার ওই কণ্ঠস্বর বা আমার গজল শুনে না, সে তার ছোট ভাইকে দেওয়া অফার করে। আমি ওই মাদ্রাসায় থাকা অবস্থায় তো চিঠির মাধ্যমে অফার করে, তো নিচে ফোন নাম্বার দেওয়া ছিল। তো আমি চিঠিটা পাই, চিঠিটা পাওয়ার পরে তখন ওই মেয়ের সাথে আমার সম্পর্ক শেষ, এটা এর পরের কথা। তো তারপর আমি একদিন মানে সাইলেন্ট ছিলাম, কোনো কিছু বললাম না, তাকে রিপিট কিছু পাঠাইলাম না। তো একদিন পরে আমি খুব সুন্দর করে একটা আমিও একটা চিঠি লিখলাম। পরে
তখন তো আপনি মাদ্রাসাতেই নেই, আপনি মাদ্রাসায় কিভাবে চিঠি পাবেন?
যে মাদ্রাসায় চাকরি করি ওই মাদ্রাসার কথা,
যে মাদ্রাসায় আপনি চাকরি করেন সেই মাদ্রাসার কথা বলছেন? ওকে, ফাইন। হ্যাঁ,
তখন তো আমি ওখানকার একজন শিক্ষক। তো আমার কাছে চিঠি আসে, আমিও তার দুই তিন দিন পরে হয়তো মনে মধ্যে একটা বাজে চিন্তাও কাজ করতেছিল যে এই তো প্রথম আরেকজন পাইলাম, একটা মেয়ে আমার সাথে এরকম করলো, এখন আমি প্রতিশোধ নিতে পারি এই মেয়েটাকে দিয়ে, এটা দিয়ে শুরু হতে পারে, এরকম একটা জিদ রাখলো আমার মনে। তখন আমি তাকে অফার করলাম, রিপিটে অফার করলাম, তো অ্যাকসেপ্ট হয়েছে। তারপরে দুদিনের ফোনের কথাও হয়েছে, কথা বলার পরে খুব ভালো ভালো কথা বলতাম তার সাথে। ওইখানে থাকতে তেমন আর কিছু হইল না। তারপরে এদিক দিয়ে আমি বাড়িতে চলে গেলাম, আমার বাবা ভাই গেল মাদ্রাসা, আমি তাদের সাথে বাড়িতে চলে আসলাম। বাড়িতে নিয়ে আমার ভাই আমাকে অনেক কিছু আসলাম, আমাকে অনেক মারধর করে। তো মারধর করার পরে আমাকে অন্য আরেকটা মানুষের মধ্যে
মারধর কেন করলো?
এই যে আমি লেখাপড়া ছেড়ে চলে গেলাম, বা এটা আসলে জানতে পারছে এর ভিতরে আরেকটা ই হয়েছে, মানে আমাদের বাড়িতে জানে জিনিসটা আমিও জানতাম না। আমাদের বাড়িতে জানতো যে একটা মেয়ের সাথে আমি সম্ভব করে আমি চলে গেছি। তারপর আমাকে নিয়ে অন্য আরেকটা মাদ্রাসায় ভর্তি করে দেয়। তো ভর্তি করার পরে ওখানে আমি বেশি দিন পড়ি না, আমি সবাইকে বলি যে আমি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করবো। আমি আসলে ছোটবেলা থেকে তো স্কুলে পড়ি নাই, স্কুলে লেখাপড়া করি নাই, কিন্তু ওই লেখালেখি করার কারণে আর মাদ্রাসায় যে ছোটখাটো ক্লাসগুলো ছিল ওগুলো পড়ার কারণে মানে এমনিতে গণিত বা ইংরেজি মোটামুটি ভালো ছিলাম, আর বাংলা তো ভালোই ছিলাম। তো এই জন্য আমি নাইনে গিয়ে রেজিস্ট্রেশন করি। তো ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করবো, ওখানে পড়তে থাকি। এর মধ্যে ছোট ছোট বিভিন্ন প্রেমের ঘটনা ঘটে আর কি আমার জীবনে। তো এর মধ্যে যেই মেয়েটার সাথে আমি ওই চাকরি করা অবস্থায়, হ্যাঁ, চিঠির যে মেয়েটা, ওর সাথে আমার কন্টিনিউ কথাবার্তা চলে। তো এক সময় সে বলে যে আমি তো কালকে গাজীপুর যাইতেছি, চৌরাস্তায় যাইতেছি, তো তুমি কি আসতে পারবা? তখন আমি বলি যে কালকে যাইবা, কেন যাইবা? তখন সে বলে আমি ডাক্তারের কাছে যাবো। তখন আমি বলি হ্যাঁ ঠিক আছে, আমি আসতে পারবো, দেখা করবো তোমার সাথে। তারপরে আমি পরদিন যাই ওখানে গাজীপুর চৌরাস্তায় গিয়ে তার সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে ওই মেয়ের সাথে আমি কথাবার্তা বলি, সে ওখানেও তাকিয়ে সে আমাকে একটা ছবি পাঠাইছিল চিঠির সাথে, ছবিতে দেখছিলাম। তো সেও আমাকে দেখলো, দেখা হওয়ার পরে দুজনে ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে আমি বনানীতে আমার এক ফ্রেন্ড পড়তো, তো তার কাছ থেকে ফোন করে তাদের বাড়ি গাজীপুর, আমি ওখানকার কিছু লোকেশন জানি আর কি, এখানে কোথায় ভালো জায়গা আছে বা নিরিবিলি কোথায় জায়গা আছে যেখানে যাওয়া যাবে। জায়গাটার নাম আমার এখনো মনে নাই, পুরনো বাড়ি আর কি, রাজমন্দির না কি বলে আর কি, গাজীপুরে একটু ভিতরে ওইদিকে আছে। তো ওখানে যাওয়ার পরে আমি তাকে নিয়ে যাই, তো গাড়ির মধ্যে আমি তার গায়ে হাত দিই। তো সে তেমন কিছু বলে না আমাকে, কিন্তু যখন যাই ওখানে, ওখানে যাওয়ার পরে আমি তার সাথে খুব মানে অন্যরকম ব্যবহার করি, তার গায়ে হাত দিই। বা তখন সে বলে এমন করতেছে কেন, বা আপনি তো একজন শিক্ষক এটা সেটা। আমি বললাম যে কেন, ভালোবাসার মধ্যে কি এগুলো নাই, এগুলো কি হইতে পারে না? তখন সে বললো যে না আসলে আমি এগুলাকে পছন্দ করি। আমি বললাম যে এগুলো স্যার আমি তোমার সাথে প্রেম করবো না। তখন সে বলতেছে যে এটা কেমন কথা হলো, আমি আপনাকে ভালোবাসলাম, আপনি আমাকে ভালোবাসেন, এখন এগুলো সেটা কথাবার্তা হবে না, এটা কোনো কথা? তখন আসলে ওই মেয়ের সাথে ওখানে আমার তেমন কিছুই হয় না, সে খুব রাগ করে। তো আমি একসময় তাকে রাগ দেখি, রাগ দেখার পর আমি বললাম যে ঠিক আছে তুমি চলে আসো, তোমার সাথে আর আমার কোনো কথা হচ্ছে না। তখন সে চলে যায়, বাড়িতে চলে যায়, আমিও চলে আসি। তো তারপরে এদিক দিয়ে অন্য আরেকটা মেয়ের সাথে, সে অনেক খুবই সুন্দরী ছিল, মুস্তাফা জাহান। তো তার সাথে আমার মানে ছোটখাটো বিষয় নিয়ে মানে চোখে ভাষা বিনিময় হয় বা খুব দুষ্টুমি হয়, তার মাধ্যমে বাংলাভাষাও হয় তৈরি হয়। তো সেটা বেশি দিন থাকেনি, ওই মেয়েটা আমার অনেক দুর্বল ছিল, কিন্তু আমি ওখান থেকে আবার নানগঞ্জে চলে আসি। নানগঞ্জে চলে আসি, নানগঞ্জে আসা মানে ওখান থেকে মানে নানগঞ্জে আসি, আবার নাইনে রেজিস্ট্রেশনটা করি, ওই জায়গায় আমি আর থাকি না। তো নানগঞ্জে আসার পরে আমি যে লেখালেখিটা করতাম ওই লেখালেখির মাত্রাটা বাড়াই দিলাম। আর মূলত এর মধ্যে একটা কথা হলো যে আমি একদিন ডেস্টিনি যে গ্রুপটা আমার একজন ইংরেজি টিচার ছিল, উনি গ্যাস ট্রেনে করতো, তো উনি আমাকে একটা অনুষ্ঠানে নিয়ে যায় গ্যাস ট্রেনে, বগেরচড়া আর কি মুন্সীগঞ্জে, তো ওখানে নিয়ে যায় অনুষ্ঠানে। তো অনুষ্ঠানে নেওয়ার পরে আমাকে বলে গান গাওয়ার জন্য অনুষ্ঠানে, মানে এখনো যিনি প্ল্যান দেখাইবো উনি এখন আসেনি, তো বিশাল বড় বড় বক্স আছে বা মানে ওখানে কনসার্ট হয়েছে আর কি, তো ওখানে আমাকে বলেছে যে তুমি একটা গান গাও। তখন গান গাইলাম একটা, ওখানে অনেক মেয়েরা ছিল, ওদের মধ্যে থেকে একটা মেয়ে আমাকে গান শুনে বারান্দায় গিয়ে বসেছে, ভাইয়া আপনি তো অনেক সুন্দর গান করেন, আপনার গান খুব ভালো লাগে,
একটু শুনি আপনার কণ্ঠে।
ভালোবাসা মরে গেছে আঘাতে তোমার, বুক জুড়ে আজ শুধু ঘৃণা, যে আগুন বুকে নিয়ে বেঁচে আছি আমি তাকে তো বেঁচে থাকা বলে না। ভালোবাসা মরে গেছে আঘাতে তোমার, বুক জুড়ে আজ শুধু
ঘৃণা। অনেক ভালো গান, অফকোর্স ঠিক আছে, আপনার জায়গা থেকে এটা নিঃসন্দেহে পছন্দ করার মতো অনেকেই থাকবে। ওকে হ্যাঁ, তো গান নিয়ে বলছিলেন যেটা, তারপর
তো গান শোনার পরে সে মেয়েটা আমাকে মোটামুটি এক ধরনের কথার মাধ্যমে অফার বোঝায় আর কি, যেটা সে আমাকে অফারই করে। তখন আসলে মেয়েদের প্রতি আমার মানে একটা জিদ ছিল, কিন্তু ওই মুহূর্তে আমি মূলত এই গানটাই গাইলাম ওখানে, এই গানটা গাওয়ার পর আমার মনের কন্ডিশনটা ভালো ছিল, তো মানে একটু ভিতরে কান্না কান্না ভাব ছিল বা খুব খারাপ লাগতেছিল,
অযথিকে মিস করছি,
হ্যাঁ হ্যাঁ খুব মিস করছিলাম। তো এই মেয়েটার কথা শুনে ওই সময় আমার কাছে এত খারাপ লাগলো, তো আমি তাকে খুব জোরে একটা ধমক দিলাম, আমি বললাম যা চলছ, আপনি কি বলতেছেন, একটা গান শুনলেন, যা একটা গান, একটা গান শোনার ভালোই লাগতে পারে, সেজন্য কি আপনি আমাকে অফার করবেন, মানে আমি তাকে একদম তিরস্কার করলাম আর কি, ভালোবাসা মানে কি জানেন বুঝেন, তো অনেক কিছু বললাম তাকে, তো এতই জোরে আমার কথার মধ্যে এত সাউন্ড ছিল বা এত তিক্ততা ছিল যে ওই মেয়েটা মানে কাইজা দেয় এক ধরনের, মানে বিশেষ করে মেয়ে মানুষ যে একটা ছেলেকে অফার করার পরে ছেলেদের কাছ থেকে এরকম কথা শোনার পরে মেয়েটা হয়তো গায়ে লাগছে বা পেস্টেজে পাচ্ছে, এই জন্য সে কেঁদে দেয়। তখন আমি আশা বসছিলাম, তো ওখান থেকে আশা করলাম, তো তারপর যেটা বলতেছিলাম যে আমি লেখালেখির মাত্রাটা বাইরে যায়, আর তখন আমার মনের মধ্যে একটা কাজ করে যে ওই ঘটনাটা নিয়ে আমি লিখবো, যে অযথির যে ঘটনাটা, আমি একটা লেখা লিখি ছলনাম ঈশ্বর নামে, তো ওই আমার রিয়েল জীবনের ঘটনাটাই আমি লিখি আর কি। তো লেখার পরে আমি পাঠাই যে পত্রিকাটা ম্যাগাজিনটা, পত্রিকার সাথে আগে বের হইতো, এখন আলাদাভাবে বের হয়।
ওকে ওকে,
তারপর লেখাটা আমি পাঠাই, তখন লেখাটা আমার আসে। তো আমি লেখাটা আসলে ওই সময় একটা জিনিসও কাজ করতেছিল যে আমার লেখাটা আসবে কিনা, বা এর আগে আমি ছোটখাটো লেখালেখি করছি কিন্তু কখনো এরকম বড় পত্রিকাতে পাঠানো হয়নি। তো আমাকে একজন আমার মানে পাঠক আর কি, সে ফোন দিয়ে জানালো যে আমার লেখাটা আসছে বা মানে চ্যান্স জানালো, তখন আমি গিয়ে পত্রিকাটা কিনলাম, কেনার পরে দেখলাম যে হ্যাঁ আমার লেখাটা আসছে। তারপর থেকে শুরু হয় মানে আমার কাছে ফোন আসা, দেশ থেকে বিদেশ থেকে বহুত ফোন আসে, অনেক ফোন আসে, এর মধ্যে অনেক মেয়ে ছিল, অনেক মেয়ে ছিল, অনেক মেয়েরা ফোন করতো। তখন আমার ভিতরে আরো ওই জিনিসটা যে মানে খুব দামি এদের প্রতি, ওই জিনিসটা আমার ভিতরে কাজ করতেছিল যে এখন তো সময়, এখন তো অনেক মেয়েরা ফোন দিচ্ছে আমাকে। তো এর মধ্যে নাসরিন সুলতান আসমিদা নওগাঁ বাড়ি, তো সে ফোন দেয় আমাকে, তো ফোন দিয়েই প্রথমবারই এর মধ্যে রংপুর থেকে একটা মেয়ে ফোন দেয়, সে ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনি কি আর কোনো প্রেম টেম করবেন না, বললাম যে না মানে আমি আর কোনো প্রেম টেম করবেন, বললো যে একজনের সাথে প্রেম করে দেখলেন না, আমার সাথে একটু প্রেম করে দেখেন, খুব দুষ্টুমি। তাই আমি বললাম যে আচ্ছা দেখা যাক, আমি চিন্তা করি। আর নওগাঁ থেকে নাসরিন সুলতান স্নিগ্ধা ফোন দিল, তো সে ফোন দিয়ে কন্টিনিউ ফোন দিত, আর এমনভাবে ফোন দিত যে সে মানে খুব পরিচিত কেউ আমার, তো মানে আমার লেখা পড়ে নাসরিন সুলতান স্নিগ্ধা সে ফোন দেয় আমাকে।
আপনার নাম্বার ছিল ওখানে?
হ্যাঁ হ্যাঁ আমার নাম্বার ছিল।
এই ধরনের পত্রিকাতে নাম্বার সহ ছাপানো হয়?
হ্যাঁ নাম্বার সহ ছাপানো হয়।
এখানে
আসলে পাঠকই যার লেখক, লেখকই যার পাঠক,
বুঝতে পারছি, নাম্বার অনেকে যোগাযোগ করেন এবং যোগাযোগ একটা আন্তঃসম্পর্ক তৈরি হয় সবার মধ্যে। হ্যাঁ
তো মানে সে আমাকে ফোন দেয়, তো এমন ভাবে সে আমার সাথে কথা বলে বা তার কথার মধ্যে অনেক মজা ছিল, সুন্দর করে কথা বলতো, শিক্ষিতা ছিল, তো এমন ভাবে কথা বলতো যে সে আমার খুব পরিচিত, পরিচিত করতো, দুষ্টুমি করতো, অনেক হাসাহাসি করতো। তো একটা সময় মেয়েটার প্রতি কেমন দুর্বল হয়ে যায় আমি, মানে মোটামুটি অনেকদিন কথা বলার পরে, তো যেই আমার মনে যে ক্ষোভটা সে ক্ষোভটাও একটা সময় থাকে না। তো আমি তাকে বলি যে আপনি কি মানে আমার সাথে এইভাবে কথা বলতেছেন, বা মানে তার সাথে আমার বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। তো একটা সময় বাড়িতে গিয়ে আমার মাকেও বলি, ওর কথাটা শেয়ার করি যে না এরকম এরকম একটা মেয়ে আমার লেখা পড়া বা আমাকে ফোন দিতেছে, তো ফোন দিয়ে সে আমার সাথে কথাবার্তা বলে, তো সে মানে খুব ভালো। এর মধ্যে হয়েছে কি, সে মানে আমি বলতাম যে আমার ফোনে টাকা নেই, এখন আমি ততক্ষণ লেখাপড়া করতাম, তো আমার ফোনে টাকা নেই এটা বলতাম, সে আমার মোবাইলে 100 টাকা 500 টাকা 300 টাকা এরকম পাঠায়।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতির শব্দ শুনেছি, আমাদেরকে আরেকটা বিরতিতে যেতে হবে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে জেবিএসবির মঞ্চে রয়েছে তরিকুল তুহিন, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। ঠিক 12:06 আমরা ফিরছি এখান থেকে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2 জীবনের কাছে কাছি, সুন্দর আগামী টাকা গড়বে।
মনে রাখতেই হবে, রয়্যাল টাইগার ড্রিঙ্ক থাকলে হবে সুনিয়র এনার্জি আপনার সাথে। কোটি মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে। মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে।
FM 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি হয়েছে তরিকুল তুহিন। তরিকুল তুহিনকে দেখতে চাওয়া বা তার সম্পর্কে কোনো কোয়ারি করা, তার এই যে বলা কথাগুলো, এগুলো শুনে যদি আপনার কিছু বলার থাকে, কমেন্টস করার থাকে, সেগুলো আপনি এসে মন্তব্য করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনার কমেন্টস গুলো পড়ব। ওকে তরিকুল, তারপর
তো তারপর ওই মেয়েটা আমাকে ফোনের মাধ্যমে অনেক ব্যালেন্সও পাঠাইতাম যখন বলতাম, তো একটা সময় দেখা গেছে তার ব্যালেন্স পাই মানে তারপর তো অনেক কিছু মনে হয়েছে। তো আমি তাকে জিজ্ঞেস করতাম যে আসলে তুমি দেখতে কেমন, মানে এক ধরনের ভালোবাসা কাজ করছিল তাকে, মানে আমার প্রতি বেশি কেয়ারফুল দেখাইতো। তো এত কিছুর পরে মানে তার প্রতি একটু দুর্বল হই আমি। একটা সময় আমি তাকে জিজ্ঞেস করি যে আসলে তুমি দেখতে কেমন, তো সে বলতো সে ডিগ্রিতে পড়ে। আমি তখন ক্লাস 9 রেজিস্ট্রেশন করি, তো 1 বছর চলে গেছে, 2 বছর আমি দাখিল দেওয়ার কথা আছে। তো বয়সটার ব্যাপারে এই কারণে চিন্তা করি না যে আমি মানুষের লেখাপড়া করছি, ওদিক দিয়ে অনেক সময় চলে গেছে, তো অনেক পরে আমি 9 রেজিস্ট্রেশন করছি যদিও আমি তখন 9। তো তার কথাবার্তা বলতাম যে হ্যাঁ তাদের ফ্যামিলি স্ট্রাকচার খুব ভালো ছিল। তো সে বলতো যে সে দেখতে খুবই সুন্দর, সে নিজেও বলতো মানে বিভিন্নভাবে বোঝাইতো, এমনিতে সরাসরি বলতো না কিন্তু বোঝাইতো যে সে দেখতে অনেক সুন্দর। তো একটা সময় যখন সে আমাকে ফোনের মাধ্যমে ব্যালেন্স পাঠাইতো, তো একদিন আমি তাকে বললাম যে মানে মনটা খুব খারাপ, তখন বিশ্বকাপ খেলা চলতেছিল বাংলাদেশে 2011। তো আমি তাকে বললাম যে আমার খুব একটা প্রবলেম হয়েছে। এখন সে বলছে কিসের প্রবলেম, বললাম যে আমি মানে মিথ্যা কথা বললাম আর কি, যে আমি সে একজনে 5,000 টাকা পাইতো কিন্তু আমার কাছে এখন টাকাটা ছিল কিন্তু হারায় ফেলেছি, মিথ্যা কথা বলি আর কি। মানে আমি বুঝতে পারতাম যে আমার কোনো সমস্যার কথা বললে সে মানে এটা দেখে। তো সে বলতেছে 5,000 টাকা, আচ্ছা তুমি টেনশন করো না এটা হয়ে যাবে। তো আমি বললাম যে হয়ে যাবে মানে আমি তো এদিক দিয়ে আমার ঘুম আসতেছে না, মানে সকালবেলায় আসবে ওই লোক টাকা নেওয়ার জন্য, কিন্তু এখন আমার টাকা নেই, ছিল টাকা কোথায় রাখতে বলতে পারি না, হারা ফেলেছে। তখন সে বলতো আচ্ছা ঠিক আছে তুমি কুরিয়ার করে দিতে যাও। তখন সে আমাকে 5,000 টাকা পাঠায়। তো পাঠানোর পরে আমি টাকাটা নিই, তখন তার প্রতি জীবন আরেকটু বেশি দুর্বল হয়ে গেল। তো এই ঘটনা কিছুদিন পরে তো আমি মা আমার আম্মাকে বলি, টাকা পয়সা এই সব ব্যাপারে বলি না, বলি যে দেখেন তাদের ফ্যামিলি তাদের অনেক ভালো, মেয়েটা শিক্ষিতা বা তার বাবা নিবিতে চাকরি করছো, তার মা স্কুলে শিক্ষিতা, তো বললাম যে ফ্যামিলি স্ট্রাকচার অনেক ভালো, বাড়িতে নিয়ে আসবো দেখবেন। তখন আমার মা বলছে ঠিক আছে তো নিয়ে আসো, মা তো আর একটা কিছু জানে না বা ভিতরের মতো দেখবেন। তখন আমিও তাকে বললাম যে আপনি আমাদের বাড়িতে আসবা, তো সেও বলেছে আসবো। তো আমি বললাম ঠিক আছে। একদিন আমি গেলাম রাত্রেবেলা নাইটের গাড়িতে উঠলাম, আমি তো গিয়ে আমি নৌকা নামলাম। নৌকা নেমে আসলে ওই সময়টাতে আমার মনের মধ্যে অনেক মানে নোংরা কিছু ভুলিয়ে গেছে বাড়ির ভিতরে। তো আমি নৌকায় গিয়া ভোর চারটার দিকে নামছি, নামার পরে আমি একটা হোটেলে উঠি। তারপর সেই হোটেলে উঠি, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য সকাল আটটার দিকে তার কাছে যান। তো ওই ওঠার পরে ওখানে মানে আমার মনে খুব খারাপ বাজে চিন্তা করতেছিল, এর আগে কখনো হোটেল মোটেল গুলাতে যাইনি বা উঠিনি, তো বাজে চিন্তা কাজ করতেছিল। তো ওইটা জাস্ট থাকার হোটেল ছিল। তারপরও আমি খুঁজতেছিলাম যে কাউকে পাওয়া যায় কিনা বা এখানে কোনো মেয়েদের সাথে থাকা যায় কিনা এইরকম। তো কিছুক্ষণ পরে সাড়ে ছয়টার দিকে বা সাতটার দিকে হবে আমার দরজায় নক করতেছে একটা দরজায়। তো আমি দরজা খোলার পরে দেখি এক মহিলা, মোটামুটি বয়স 35-40 হবে, তো সে রুম ঝাড়ু দিতে আসছে। তো মহিলা রুম ঝাড়ু দিতেছে, দেখলাম মানে আকার ইঙ্গিত কিছু বোঝাইতেছে। তো একটা সময় বললাম, কি বলতেছেন আপনি, কিছু বলতেছেন? তো সে বলতেছে, আপনার কি কিছু প্রয়োজন আছে, আপনি কি কারোর সাথে থাকতে চান? আমি বললাম, হ্যাঁ পাবো কোথায়? তো ওই মহিলা বলতে, স্যার আমি তো অবাক, বলেন কি আর আপনি? তো ওই মহিলা তো থাকার পরে আমি বিশ্রাম নিলাম। তো বিশ্রাম নেওয়ার পর আটটা দিকে উঠা আমি চলে গেছি তাদের ওখানে জয়পুরহাট কি পাহাড়টা জানো। তো ওখানে আমি যাই, আমি যাই বাস থেকে নামি, আসছি মাইক্রো রিজার্ভ করে, তারপর মাইক্রো নিয়ে আসে, আমি দাঁড়া থাকি, সে গাড়িতে ওঠে আমাকে। তো আসলে তাকে দেখার পরেই মানে কেমন একটা যে শৌখিনতা বা আধুনিকতা, মানে তার মধ্যে সবকিছু দেখলাম, দেখে বোঝা যাইতেছিল খুব অভিজিৎ গড়ের মেয়ে। তো গাড়িতে ওঠার পরেই তার সাথে আমি খুব খারাপ ব্যবহার শুরু করি।
কেন
খারাপ ব্যবহার বলতে মানে তার গায়ে হাত দেওয়া?
ওকে আপনার যে মানে এক ধরনের জিদ ছিল বা এরকম কোনো কিছু সেই ধরনের ব্যাপার?
আসলে ওই ধরনের
কিন্তু আমি ঠিক বুঝলাম না যে এই মেয়েটার প্রতি তো আপনার সেই ধরনের ব্যাপার থাকার কথা।
এই মেয়েটার প্রতি আমার কিছু ছিল না, কিন্তু একটা মেয়ে পাশে আসলো, তার সাথে আমি কথা বলতেছি, পরবর্তীতে কি তাকে আমি সারা জীবন করে পামো না এখন যদি সে আমার সাথে চলে যায়, তার
এই ধরনের টেনশনে আপনি এই কাজ?
তখন সে প্রাথমিকভাবে কিছু বাধা দিল, পরবর্তীতে বাধা দেয়। তো যাই হোক, গাড়ির মধ্যে ছিলাম, তো মেয়েটা আমার প্রতি এত কেয়ারফুল দেখাইলো, তার সে তো তখনও মেকআপ করা ছিল, তো তার চেহারা দেখতে পারতেছিলাম না। তো যাওয়ার পরে আমরা ওই যে পাহাড়টা আর কি, ওখানে যাইয়া মানে সে মেকআপ করে, তো খোলার পরে আমার প্রথম মানে একটা ধাক্কা লাগে মানে বয়সটা দেখে প্রথমেই যখন দেখলাম তখন মনে হলো যে না, এমনি তো অনেক বয়স। তো আমি তেমন কিছু বললাম না তাকে, তো ভালো সবকিছু ঠিক থাকলো। তো ওখান থেকে আমরা জয়পুরহাট চলে গেলাম, মানে কথা ছিল তার সাথে আমার আগেই যে আমি যাবো, তারপর দুজনে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসবো ওকে আমি। তো ওই জাতীয় কথা ছিল। তো জয়পুরহাটে আমরা গিয়া ওখানে খাওয়া দাওয়া করলাম, সে নিজের হাতে আমাকে খাওয়াই দিল। খাওয়া দাওয়ার পরে আমরা মাইক্রো ছেড়ে দিলাম, তারপর গাড়ির টিকিট কাটলাম। টিকিট কাটার পরে এখন আমরা কোথায় থাকবো? অনেকটা সময় প্রায় বিকাল 5টার দিকে আমরা টিকিট কাটছি, কিন্তু গাড়ি হলো 10টা, এতটা সময় কি করবো? তো আমরা কোনো আবাসিক হোটেল খুঁজি, তো যাই একটা হোটেলে, খুব ভালো একটা হোটেলে যাই, ওখানে গিয়ে উঠি। তো ওঠার পরে ওখানে আমাদের দুজনের মধ্যে মানে তার ইচ্ছা ছিল, আমাদের ইচ্ছাতে দুজনের মধ্যে ফিজিক্যাল রিলেশন। তো তারপর দুজন বের হয়ে আসি 9:30 দিকে, 10টা গাড়িতে আমরা চলে আসি ঢাকাতে। ঢাকাতে এসে আমি আমাদের বাড়িতে চলে যাই।
আগে থেকে প্রিপ্ল্যান ছিল?
হ্যাঁ, আগে থাকতে প্ল্যান ছিল, সেও জানতো, তাকেও বলছে, সে বলছে হ্যাঁ আসবে।
ওকে, তারপর
ঢাকায় আসলাম, ঢাকায় এসে আমাদের বাড়িতে গেলাম। তো আমি এলাকায় ঢুকার পরেই যখন সিএনজি থেকে নামলাম একটা মেয়েকে নিয়ে, এর আগে আমার প্রতি সবার ধারণাটা অন্যরকম ছিল, সবাই খুব ভালো জানতো। তো একটা মেয়েকে নিয়ে গাড়ি থেকে নামলাম, কেমন জানি সবাই একটু তো ছড়াছড়ি হয়ে গেল পুরো গ্রাম, সবাই দেখতে আসতেছে, একটা মানে কেমন জানি বিব্রতকর অবস্থা খুব। তো এরপরে মানে আমাদের বাড়ির সবাই আমার ভাইয়া নানার কাছে ফোন করছে, হ্যাঁ কি জানি এরকম হইলো কেন, বা আপনার এই মেয়ের বাড়িতে নিয়ে আসলো কেন? আমার মাকে বলতেছে, আমার মা তো জানতো যে আমি তাকে বাড়িতে নিয়ে আসবো, এত কিছু বা এত কিছু হবে এটা ই করতে না, বা মা জানতো যে জাস্ট ওই মেয়েটা ভালো, ফ্যামিলি ভালো, তাকে নিয়ে আসবো দেখবে এতটুকু। কিন্তু মানে একটা জিনিস কি, সবাই যখন দেখতে আসতেছে তখন আমি ওই পাশে শুয়ে দিচ্ছি, ওই কি করতেছে মানে আমার ঠোঁটে মিরিল লাগা দিতেছে সবার সামনে, তখন একটা মানে কেমন জানি এই কি মেয়ে, ওর সাথে তোর বিয়ে হয়নি বা এরকম কেন করতেছে। এরপরে সন্ধ্যার দিকে পুরো গ্রামের লোকজন বলতে গেলে আমাদের বাড়িতে এসে বলছিল যে কিছুদিন আগে কোনো মেয়েকে নিয়ে আসছে, এটা সেটা সবাই দেখতেছে। একটা সময় এমন হয়ে গেল যে কেউ বলতেছে বিয়ে করে ফেলাইছে, কেউ বলতেছে না মেয়েকে বাগায় নিয়ে আসছে, গ্রামবাসী যেটা বলে, তো এরকম। এখন আমার বাবা মা চিন্তা করছেন যে এই মেয়ে আইনাতে এখন খুব সমস্যা হয়ে গেছে, আর আমাদের ফ্যামিলি যেহেতু ধার্মিক সবাই হুজুর টাইপের, তো আমার বড় ভাই তো খুব রাগারাগি করতেছে আমার সাথে, আপনি কেন বললেন যে ওরা নিয়ে আসতে, আমাকে খুব বোকাবাজি করতেছে, এখন সবার ধারণা আমাদের প্রতি কি হলো। এখন যদি মেয়েটাকে বাড়ির থেকে বের করে দেওয়া হয় বা যদি এমনিতেই বের করে দেওয়া হয় বা পাঠিয়ে দেওয়া হয় তার বাড়িতে, তখন তো একটা বদনাম হয়, তো এই ভয়ে বলতেছে তাহলে বিয়ে করে দেবো, মানে সবাইও বলতেছে, তো ওই মেয়েও বলতেছে, মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তুমি কি রাজি কিনা, তো সে বলেছে আমি রাজি। তো আমার ভাইয়া বলছিল একমাত্র যে তার বাবা মাকে কি বলতে, সে বলেছে না আমার বাবা মাকে ভালো দেওয়া যাবে না, কারণ সে বলে গেছে তার বান্ধবীর বাড়িতে দেখা যাচ্ছে।
ওকে,
তো এটা বলার পরে তো আমার মা রাজি ছিল।
মেয়েটা সম্পর্কে, মেয়েটাকে বাড়িতে নিয়ে আসছেন, কতটুকু জানেন মেয়েটা সম্পর্কে?
তেমন কিছু জানি না, এতটুকু জানি তার ফ্যামিলি স্ট্যাটাস জানি।
আপনি একই ভুল কেন বারবার করছেন? ফার্স্ট ওয়ানের সাথে আপনি সেই ভুলটাই করলেন যে ফোন থেকেই আপনি পুরো একটা ডিজাস্টার মোমেন্ট ক্রিয়েট করলেন, তার জন্য আপনি চাকরি ছেড়ে দিলেন। সেকেন্ড ভুলটাও আপনি একই ভুল করছেন, মানে একই ভুল বারবার করাটা এক ধরনের অপরাধ। আজকে সে কারণেই ও কিন্তু কনফেস করতে এসেছে প্রিয় শ্রোতা। যাই হোক, হ্যাঁ বলুন। তারপর
তো আমি আরেকটা জিনিসও খেয়াল করছিলাম, তাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল ওই সময়, যাতে আমি ওই তো ফলো করছি বা তার ফ্যামিলি স্ট্যাটাস যতটুকু জানতো। তো ওই জিনিসটা কাজ করতো, তো মানে একটা সময় সবাই বলতো যে হ্যাঁ বিয়ে পড়াই দেওয়া হোক, তাহলে এই একটা মোটামুটি মান সম্মানটা থাকবে, যেন একটা মেয়েকে নিয়ে আসছো তো সমস্যা নেই বিয়ে করে দিলে। তো তারপর সবার মতে আমাকে যখন জিজ্ঞেস করলেন, আমি বললাম হ্যাঁ বিয়ে করে দেবে, এক কথায় বলে দেন। তো আমার বড় ভাইয়ারা না করছিল, দুই ভাই না করছে, আমার দুলা ভাইও না করছে, কিন্তু আমার দুলা ভাইকে আমি অনেক ভালো করে বোঝালাম। আসলে আমার ইচ্ছা ছিল, তখন আমার দুলা ভাইকে অনেক কিছু বোঝা, তখন আমার দুলা ভাই আমার মাকে বোঝালো, আমার ভাইদেরকে বোঝালো, তারপর ঠিক হলো যে হ্যাঁ ঠিক আছে বিয়ে করে দেবো। তো সবাই বয়সটা কথা একটু বলতেছিল, কিন্তু তেমন কিছু আর হলো না, বয়সটা চাপা পড়ে গেল সবার ইস্যুনে। তো একটা অ্যাডভোকেটের বাড়িতে গিয়ে বিয়ে করানো হইলো, 1,00,000 টাকা আবেদন দেওয়া হলো। তো যাই হোক, বিয়ে হইলো, বিয়ের পরে সে 1 রাত আমাদের ওখানে ছিল, 1 রাত থাকার পরে পরদিন সে তাদের বাড়িতে চলে যায়।
আপনি বিয়ে আসেন?
না, আমি তাকে ঢাকা গাড়ি করে চলে আসি। তারপর আমি তাকে ঢাকা বিয়ের গাড়িতে দিয়ে আসি, মানে সে মহিলা যাচ্ছে আমাদের কাছে, আমার কাছে বলছে যে এখন যেহেতু সে বিয়ে করে ফেলেছে তো কেউ জানে না তার বাড়িতে, এখন তার এটা মায়না নিব কিনা, সে তো আমাদের কাছে বলছে সেও আমাকে ভালোবাসে, এই জন্য সে বিয়েতে রাজি, তা নাহলে আমার সিচুয়েশন সে রাজি হতো না, যতই সিচুয়েশন তৈরি হোক। তো তার কথা বিশ্বাস করছে। তো সে চলে গেলো, সে বলতেছে যে আমি তো বলে আসছি যে আমার বান্ধবীর ওখানে যাবো, এখন আমি গিয়ে সবাইকে বলবো। তো সে চলে গেলো, যাওয়ার পরে তার সাথে আমার ফোনে কথা হইতেছে, আমি জিজ্ঞেস করছি যে তুমি কি, আমি এদিকে হোস্টেলে চলে গেলাম, আমি যে হোস্টেলে থাকি মেসে থাকি, ওই মেসে চলে গেলাম। তো সে যাওয়ার কয়েকদিন পরে, 5-6 দিন পরে আমার কাছে একটা ফোন আসে, তার নাম্বার থেকে, তার বোন ফোন করছে আমাকে, তার ছোট বোন, বলতেছে যে আপনাদের নাকি বিয়ে হয়ে গেছে। আমি বললাম যে হ্যাঁ হয়ে গেছে, মানে সব কিছু বলছে। ওই বলতেছে আপনি কি আমার আপুর অতীতের যে একটা ইতিহাস আছে এটা কি জানেন? তখনই মানে আমার মনের মধ্যে একটা কেমন ইচ্ছে ছিল অতীতের কি ইতিহাস। তো আমি বললাম যে না, অতীতের ইতিহাস বুঝলাম না ঠিক আসলে কি আছে, আমি তো জানি না। তখন বলতেছে কেন আপনি কি জানেন না আমার আপুর একটা বিয়ে? তখন আমি মানে এতটা আমি অবাক হইলাম বা মনে হয় আকাশ থেকে পড়লাম এরকম একটা অবস্থা, খুব আশ্চর্য হইলাম, বললাম যে কি বলতেছো তুমি, বিয়ে হয়েছে? তো বলছেন হ্যাঁ ওনার একটা ছেলে আছে। তো আমি বললাম ছেলে আছে, ছেলের বয়স কত? তখন বলতেছে 8 বছর। তখন আর কোনো কথা বলতে পারতেছিলাম না।
আপনি বউ পেয়েছেন, সাথে বাচ্চাও পেয়েছেন, বয়স্ক বাচ্চাও পেয়েছেন, যাতে আপনাকে আদর করে বড় করতে হবে না। হ্যাঁ, সাধারণত ছোট ছোট বয়স হলে আপনার অনেক বেশি পেইন, কিন্তু আপনার তো শুকর করা উচিত। নাথিং টু সে, কিছু বলার নাই আসলে, মানে আহাম্মকের একটা সীমা থাকে, বোকাম আর আহাম্মকের মধ্যে পার্থক্য আছে, আপনি এটা নিশ্চয়ই জানেন। যাই হোক, ও অপরাধ করেছে, ভুল করেছে, বারবার ভুল করাটা একটা অপরাধ, আমরা সেটা জানি, এবং সে জায়গা থেকে ও কনফেস করতে এসেছে বলেই আজকে আমরা সতর্ক হব। ওকে, হ্যাঁ বলুন। তারপর
আমি অবাক হইলাম, আমি কিছু কথা বলতে পারলাম না ওই সময়। আমি বললাম ঠিক আছে আমি রাখি, তারপর আমি রেখে দিলাম। তারপর যখন আমি তাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কি শুনলাম আমি, তখন সে বলতেছে আমি তো তোমার কাছে জাস্ট এই কথাটাই লুকাইছি, আর কোনো কিছু তো লুকাইনি। আমি বললাম যে তুমি মানে মেন যে জিনিসটা ওইটাই তো লুকাই না, মানে বাকি সব যদি আমার কাছে লুকাই তা তোমার ফ্যামিলি স্ট্যাটাস বা তুমি কি সে পড়ো না তুমি গার্মেন্টসে কাজ করো, কোনো কিছু যদি আমার কাছে মিথ্যা কথা বলতো, আর যদি একমাত্র এই জিনিসটা সত্যি কথা বলতো তাহলে তো আর কিছু হতো, আর তোমাকে যেহেতু ভালোবাসতাম ওই মুহূর্তে তাকে এই কথাটা বললাম। আমি তেমনও হইতে পারতো, তুমি আমার কাছে বলতো আমি সব কিছু জানিও তোমাকে বিয়ে করতে পারতাম, ওই জিনিসটা অন্যরকম হইতো, তোমার প্রতি আমার এখন ভালোবাসা থাকতো, কিন্তু এখন কি হইলো এটা? তখন সে বলতো এটার জন্য সরি। মানে এই সরির দ্বারা কি সব কিছু হয়ে যায়? তো আসলে মানে যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। তো আমি বললাম যে আমি এখন এটা আমি আমার ফ্যামিলিতে কিভাবে বলবো এটা তো বলা যাবে। তখন বলতো এখন বলো না, আমাদের বাড়িতে যখন আসবে তখন আমার বাবা মা বুঝে যাবে। তখন ও বলতেছে যে আমার বাবা মা তোমাদেরকে মাইনে নিব না, এটা তো একটা কথা। আমার নাম আশ্চর্য, তোমার বাবা মা মাইনে নিবে মানে? তোমাদের মাইনে নেওয়ার কি আছে এখানে? তোমার এত বড় যদি হিস্ট্রি না থাকতো তাহলে হয়তো মাইনে নেওয়ার একটা বিষয় ছিল, এখন তোমাদের আবার এটা মানার কি আছে? ভুলটা আমি করছি, তোমার তো এটা কোনো ভুলই হয়নি। তখন অনেক কিছু বলার পরে তখন থেকেই আমার মনটা আবার বিগড়ে গেল, মোটামুটি একটা মানে লাইনে চলে আসছিলাম, বা ওর সাথে রিলেশন হওয়ার পরে বা কথাবার্তা যতদিন হয়েছিল বা যখন থেকে বিয়ে করার ইচ্ছা, তখন থেকে মানে এমন একটা ইচ্ছা ছিল যে যা কিছু হয়তো হয়েই গেল এখন মানে তাকে বিয়ে করে ঠিকঠাক মতো চলবো, আবার আমার মনটা বিগড়ে গেল, খুবই বিগড়ে গেল। মেয়েদের প্রতি খারাপ ধারণা হইলো যে মেয়েরা ভালো না, বা তাদের সাথে ভালো ব্যবহার করা যাবে না, তাদের সাথে ভালো করে কথা বলা যাবে না, ভালো করে থাকা যাবে না, তাদের সাথে যত পারো সেটারই করতে। তো এরকম যখন তখন আর তার সাথে আমি খুব বেশি একটা কথা বলতাম না, মাঝে মধ্যে ফোন দিতাম জাস্ট। তো সেই তাদের বাড়িতে সবকিছু বলছিল। এরপর আমার লেখাপড়া এই দিক দিয়ে কিন্তু মানে মূলত এই মেয়েটা তো আসছিল আমার লেখাপড়া, তো তারপর মানে কন্টিনিউ এই দিক দিয়ে আমার কাছে ফোন আসতে থাকে। তো মোহাম্মদপুর থেকে একটা মেয়ে আমাকে ফোন দেয় একদিন, তো মানে তার এত কিছু জানার পরে এখন মানে অন্য মেয়েদের সাথে কথা বলাটা আমার প্রতিদিনের কাজ হয়ে দাঁড়াইছে আর কি। তো মেয়েটা ফোন দেয়, তো আমি কথা বলি, খুব ভালো কথাবার্তা হয়, সে সবকিছু জানে। তুই তা যে মেয়েটা আমাকে ফোন দেয় সে ছিল মহিলা মাদ্রাসার একজন শিক্ষিকা, বয়স্ক অল্প ছিল, ওই মাদ্রাসায় লেখাপড়া করছে, ওই মাদ্রাসায় শিক্ষিকা হয়েছে সে। তো সে খুব ভালো একটা মেয়ে ছিল, সে আমার কাছে মিথ্যা কথা বলছিল, যে সে বলছিল সে ছাত্রী একজন। তো তার সাথে আমার কথাবার্তা চলতে থাকে, তো সারা রাত জেগে তার সাথে আমি কথাবার্তা বলতাম। সেটা ছিল রমজান মাস, এমনও হয়েছে যে তার সাথে সারা রাত কথা বলতে বলতে আমি ফেরি খেতে পারিনি, রোজাও রাখতে পারিনি, এরকম অনেক হয়েছে। তো সারা রাত জায়গা তার সাথে শুধু যে ভালো কথা হয়েছে সেটা না, খারাপ কথাও হয়েছে না,
বুঝতে পারি,
মানে এরকম ভাবে সে আমার প্রতি খুব দুর্বল হয়ে যায়। আমি কথার মায়া তাকে ফালাই বা বিভিন্ন কিছু তাকে শোনাই, তো শোনায় সে আমার প্রতি অনেক দুর্বল হয়। মানে একটা সময় সে আমাকে বলে যে তুমি আমার সাথে এসে দেখা করো। আমি বললাম যে কোথায় দেখা করবো? ওই মেয়েদের বাড়ি হচ্ছে নোয়াখালীতে, দেশের বাড়ি নোয়াখালী, তারা উত্তরতে থাকে। তো বলতেছে যে আমার সাথে দেখা করো। আমি বললাম যে কোথায় দেখা করবো? যে মাদ্রাসায় এসে দেখা করো। যে এটা কিভাবে সব মহিলা মাদ্রাসায় তো সাধারণত ঢুকা যায় না। তো বলছে তুমি আমার মামার সাথে আসবো, বলবো যে তুমি আমার মামা, আমি সাথে তোমার সাথে কথা বলবো। তাই বললাম যে আমি শুধু তোমার সাথে গেটে দাঁড়ায় কথা বলতে পারবো না, আমি ভিতরে যেতে হবে। তো বলছে ঠিক আছে তোমাকে অফিসে নিয়ে আসবো। তো আমি গেলাম, তার জন্য খুব সুন্দর করে একটা ডাইরি রেখে নিয়ে গেলাম। তো ঢুকার পরে মানে যে বড় যে ম্যাডাম ছিল, তো উনি অনেকটা সন্দেহ করে ফেলেছিল। আর তাকে দেখার পরে যে এত সুন্দরী একটা মেয়ে, বা মানে আমার কাছে নিজের কাছে খুব ভালো লাগতেছে যে এত সুন্দর একটা মেয়ে, তার সাথে আমি প্রেম করতেছি।
প্রেম কি হয়ে গিয়েছে?
হ্যাঁ হয়ে গেছে,
মানে স্ত্রী থাকা অবস্থায় প্রেম হয়ে
গেছে।
মেয়েটা জানতো যে আপনি?
না না, মেয়েটা জানতো না যে আমি বিয়ে করছি। তো আর আমার তো তখন স্ত্রী ছিল, এটা আমি জানতাম, খালি মনে ছিল যে স্ত্রী ছিল, কিন্তু তার অত কিছু শোনার পরে তার প্রতি আমার কোনো কোনো আকর্ষণ
নাই।
তখন মানে ওই মেয়েটা দেখার পরে মানে তার প্রতি আমার খুব আকর্ষণ, মানে খুব ভালো লাগে। তো তার সাথে ভিতরে গিয়ে আমি কথাবার্তা বলি, খুব মানে তার মামার মতোই কথাবার্তা বলি। আর যখন বুঝতে পারলাম যে ওই বড় ম্যাডাম বুঝা ফেলেছে, তখন তার মামা হয়েছে, এরকম আচরণ করে দরকার, ওই রকমই আচরণ করি। তো ডায়েরির মধ্যে আমি অনেক কিছু লিখে নিয়ে গেছিলাম। তো যাই হোক, বুঝা ফেলেছে, এই জন্য মানুষ আর বেশিক্ষণ থাকতে পারে না, আমি চলে আসি আর ডায়েরিটা দিয়ে আসি। আর সে আমাকে একটা ডায়েরি দিয়ে দেয়। তো আমি আইসা বলি, আসার পরে শুনতে পারি যে আর দুই দিন পরেই মানে বড় ম্যাডাম বুঝা ফেলেছে যে আমি তার মামা ছিলাম না, অন্য কেউ ছিলাম। তো সাধারণত মহিলা মাদ্রাসায় অনেক সিকিউরিটি দেওয়া হয় এসব ব্যাপারে। তো তারপরে যেহেতু সে এটা করছে, তো তার চাকরিতে চলে যায়। আর চাকরিতে চলে যায়। আর ডায়েরিটা সেও লজ্জার কারণে, এটা যখন সে বুঝতে পারলো যে সবাই জানা ফেলাইছে, আর ওই মাদ্রাসার অনেক ছাত্রীরাই আমাকে মানে তারা আমাকে দেখছে আর আমাকে চিনতো বা আমার ব্যাপারে জানতো যে একটা ছেলে এরকম এরকম। তো আমার ডায়েরি মাইরি সবকিছু মানুষের ফেলায় যায়, মানে তার যে লাগেজ ছিল ওই লাগেজের মধ্যে সবকিছু ছিল, সে এমনিতেই চলে যায় আমার সাথে লজ্জার কারণে। তো সে দেশে চলে যায়, একেবারে নোয়াখালীতে চলে যায়। তো ওই দিক দিয়ে কিন্তু সে আমার সাথে কথা বলা কন্টিনিউ রাখে, বা রিলেশন চলতেছে এর মধ্যে। ঈদ গেল, ঈদ যাওয়ার পাঁচ ছ দিন পরে সে আমাকে বলেছে তুমি যে একটু আসবে আমাদের এখানে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। আমি বললাম তোমাদের ওখানে যাবো, আমি নোয়াখালীতে যাবো? সে বলতে হ্যাঁ আসো। আমি বললাম যে তোমাদের বাড়িতে? বলতেছে না, আমাদের বাড়ির পাশে একটু দূরে আমার নানির বাড়ি, তুমি ওখানে আসো। আমি বললাম যে ঠিক আছে, আমি তার কথাটা রাজি হইলাম। তখন আমি গেলাম একদিন শুক্রবারে, আমি গেলাম তাদের নানির বাড়িটা, বিশাল বড়, বাহিরে বাগান আছে। আর তার মানে বিশাল বড় বাড়ি, কিন্তু থাকে শুধু তার নানা আর নানি, আর তার মামারা ঢাকায় থাকে। তো ওখানে যাওয়ার পরে আমি যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়।
তার বাবা মা কোথায় থাকতো?
তার বাবা থাকতো কুয়েতে।
কুয়েতে
মানে তাদের বাড়িতে একটু দূরে, তাদের থেকে একটু দূরে হচ্ছে তার নানির বাড়ি, সে তার নানির বাড়িতে আসছিল। তো সে তার নানির বাড়িতে আসছিল একমাত্র আমার সাথে দেখা করবে জন্য, মানে একা বাড়ি। তো আমি গেলাম, যেতে যেতে আমি সন্ধ্যা হয়ে যায়। তো নতুন এলাকা, মানে সে আমাকে বলতেছে যে তুমি একটু ওয়েট করো বাহিরে, কোথাও হাঁটাহাঁটি করো, আর আমার নানা তো এদিকে আসছে, মানে নামাজ পড়ে নানা এসে যখন ঘুমায় যাবে তখন আমি তোমাকে নিয়ে আসবো। আমি বললাম যে না, এখানে তো বাহিরে অনেক ছেলেপেলে আছে, হঠাৎ করে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে আসলে কেন আসলে, আমি কি বলবো, ধরা খাই যেতে পারি। তো আমাকে তুমি এখনই নিয়ে যাও। তারপর সে আগায় গেল, আমাকে নিয়ে গেলো তাদের বাড়িতে। তো আমাকে নিয়ে একটা রুমে শোয়াই রাখলো আর কি কিছুক্ষণ। তার নানা নানি যখন ঘুমায় গেল তখন তার রুমে নিয়ে গেল। তখন রাত্র হয়ে গেছে প্রায়। আসলে ওই সময়টাতে সে তো জানে না যে আমি বিবাহিত, আর আমার মধ্যে ওই জিনিসটা কাজই করে না যে আমি বিবাহিত, মানে আমি ভাবতাম যে আমি অবিবাহিত, ওইটা আমি কিছুই মনে করতাম না। আর তার সাথে আমার ওই রকম ধরনের কথাবার্তা বা সম্পর্কই চলছিল। তো যখন গেলাম তার রুমে গেলাম, আসলে ওই পরিস্থিতিটা মানে সবসময় মজার, ইন্টারেস্ট আমার কাছে আর কি। মানে আমি তার রুমে গেলাম, আমি মশারি টানাই দিচ্ছি, সে ড্রেসিং টেবিলের সামনে বসে বসে সাজগোজ করতেছে, শাড়ি পরছিল। তারপর অনেক কথাবার্তা হলো, সে খাবার নিয়ে আসলো, খাওয়াই দিল, আমি তাকে খাওয়াই দিলাম। তারপর সারা রাত ছিলাম দুজনে একসাথে। তো সে রাতে মানে সবকিছু আমাদের মধ্যে হয়, কিন্তু তার এর মধ্যে সে অনেক কান্নাকাটিও করে। তো বললাম যে তুমি কান্নাকাটি করতেছো কেন? তো বলতেছি যে কান্নাকাটি করতেছি যে তুমি কি আবার চুল লাগালে এখান থেকে, আমার সাথে কি আর কোনো সম্পর্ক রাখবা নাকি? তাই বললাম যে হ্যাঁ, এটা কেমন কথা, আবার তোমাকে ভালোবাসি না আমি, সম্পর্ক রাখবো না? তখন তারপর সে কান্নাকাটি করতেছে। একসময় ফজরের আজান দিল, আমি ওইটা চলে আসবো, ফ্রেশ হইলাম। তো সে খুব কান্নাকাটি করতেছে তখন।
তখন সে বলতেছে যে আমার মনে হইতেছে যে তুমি আর আমার সাথে সম্পর্ক রাখবা না বা আমার সাথে আর কথা বলবা না। তাই বললাম যে এটা তোমার ভুল ধারণা, আসলে তোমার সাথে আমার এখন যে সম্পর্ক আছে পরবর্তীতে থাকবে। এটা বলে চলে আসলাম। চলে আসার পরে আমি যখন নোয়াখালী থেকে কুমিল্লা ক্রসিং করি তখনই আমি আমার সিমটা বন্ধ করে দিই।
মানে আপনি যে মিশনে গিয়েছিলেন আপনার সেই উদ্দেশ্য আপনি হাসিল করলেন?
হাসিল করলাম। তো সিমটা ক্লোজ করে দেওয়ার পরে আমি তো বাড়িতে আশা করি, আমি খুব স্বাভাবিক, মানে ভাল লাগতেছিল এমনি, কিন্তু ওই দিকটা আমার যে স্ত্রী তাদের বাড়িতে ছিল তার সাথে আমার টুকটাক কথা হইতেছে, যতটুকু বলা যায় অতটুকু হইতেছে, আর এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কথা বলতেছে না, আমি সিম ক্লোজ করে দিয়েছি, সে আমাকে ইচ্ছা করলেও পাইতেছে না। তো পাঁচ ছয় দিন পর না বুঝি সাত আট দিন পর আমি হঠাৎ সিমটা চালু করি, আমি ফোনটা অন করলাম। তো ফোন অন করার পরে সাথে সাথেই একটা ফোন আসে, তো ফোন আসার পরে আমি রিসিভ করলাম, তার এক বান্ধবী ছিল আর কি, যে সম্পর্কে আবার ফুফিও লাগে, ওর ফুফি লাগে আর কি, ওই নোয়াখালী যে মেয়েটা নাসরিন। তো বলতেছে আপনার সাথে নাসরিনের কি হয়েছে? আমি বললাম যে কি হবে, আবার কিছুই তো হয়নি। তো বলতেছি যে না কিছু একটা হয়েছে তো মনে হয়। আমি বললাম কেন? তো বলতেছে নাসরিন তো বিষ খেয়েছে। তো আমি বললাম যে কি বলতেছেন আপনি, বিষ খাইছে মানে? তো বলতেছেন হ্যাঁ বিষ খাইছে, ও এখন হসপিটালে আছে। আমি বললাম যে কেন খাইলো, কি হলো? বলে যে কেন যে খাইলো ওটা তো জানি না, কিন্তু আমি তো জানতাম, ও আপনার কথা সব বলতো আমার কাছে, একমাত্র আমি যে ওদের বাড়িতে গেছি জিনিসটা বলে নাই হয়তো। তো বলতেছি যে ও আপনার উপরে সবকিছু বলতো, আপনার সাথে রিলেশন, আপনাকে সে অনেক ভালোবাসতো, কারণ আপনার সাথে কিছু হয়েছে কিনা আর এই জন্যই সে বিষ খাইছে কিনা এটা জানি না, কিন্তু বিষ খাইছে। তো আমি বললাম যে এখন কি অবস্থা আছে? বলতেছি যে এখন সুস্থ আছে, ওয়াশিং করা হয়েছে। আমি বললাম যে হ্যাঁ, মানে তখন মানে নিজে নিজে হাত ছেড়ে বাঁচলাম যে থাক তাহলে তো ভালো আছে। আবার সিমটা আমি ক্লোজ করে দিই, তারপর থেকে আমি ওই সিমটা ওপেন করি নাই। তো অনেকদিন পরে আবার মানে ওই সিমটা আমি অন করি, মূলত ওই নাম্বারটাই আমার মধ্যে যে বইটা ম্যাগাজিনটা ওখানে দেওয়া ছিল। অনেকদিন পরে আমি তখন একটা বাসা নিয়ে থাকি, কিছুদিন পরে আরেকটা ফোন আসে আমার সকালবেলা শুক্রবার দিন।
না না, যখন আপনি ফোনটা অন করলেন তারপরে যে মেয়েটা বিষ খেলো আপনার সাথে, সেই মেয়ের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি?
না, মানে এটা আমি অনেকদিন পরে আমার সিমটা চালু করি আর কি।
কতদিন পরে?
সেটা এক দেড় মাস।
আপনি আর যোগাযোগ করেছেন?
না না,
আপনি আর কোন যোগাযোগ করেননি? আপনি জানেন না মেয়েটা বেঁচে আছে না মরে গেছে?
কথাটা আসতেছি
সামনে, আপনি আপনার সঙ্গে এবং আজকে তরিকুল তুহিন তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে বসেছে লাখো মানুষের মুখোমুখি। আমরা বারবারই দেখছি তার অপ্রিয় সত্যের জায়গাতে হচ্ছে একই জিনিস বারবার ভুল, এবং একটি ভুল বারবার করা কিন্তু অপরাধ। তাকে দেখতে চাইলে, কোনো কমেন্টস করতে চাইলে, কোনো প্রশ্ন করতে চাইলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট
অনেক পর প্রিয় শ্রোতা, সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমাদের সঙ্গে রয়েছে আজকে করিকুল তুহিন, তার কাছে আবারও ফিরতে চাই। ওকে, যেখানটাতে আপনি ছিলেন, আপনি বলছিলেন যে আপনি এটা পরে বলতে চান, আমরা সেই জায়গাটাতে একটা ছোট্ট সাসপেন্স নিয়েছিলাম এবং ধারাবাহিকভাবে আমরা যেতে চাই। তারপর
একদিন সকালবেলা আমার ফোনে একটা ফোন আসে, তো ফোন আসে, আমি রিসিভ করি, একটা মেয়ে তো ফোন করে আমাকে জিজ্ঞাসা খারাপ বলতেছে, এটা আপনি কি তৈরি করিস্তাম তুহিন? জি বলছি, আপনি কে? সে বলতেছে আমি মোহাম্মদপুর থেকে বলতেছি। মানে আমি একটু অবাক হইলাম যে আগের যে মেয়েটা ছিল সে ওখানকারই একই জায়গার, তো বলতেছে যে আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? ওই দিনই ফার্স্ট সে আমাকে ফোন দিল আর আমাকে বলতেছে যে আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? আমি বললাম আশ্চর্য, কেন আপনি কি আমাকে চিনেন? সে বলতেছে হ্যাঁ আমি আপনাকে চিনি, আপনাকে দেখার খুব দরকার। তো আমি বললাম, মানে একটু চিন্তা ভাবনা করলাম, কিন্তু তারপরে বললাম যে আর ওই দিন আমি ঢাকা বসুন্ধ সিটিতে আসতাম আর কি একটা কাজে, তো আমি বললাম যে ঠিক আছে আমি তো আজকে ঢাকা যাবো, ঠিক আছে আপনার সাথে দেখা করবো আমি মোহাম্মদপুরে। তখন আসলাম, যাওয়ার পরে মোহাম্মদপুরে গেলাম, সে আসলো, আসার পরে সে বোরকা পরিহিতা ছিল, তো একসাথে বসলাম এক জায়গাতে, উঁচা লম্বা, গায়ের কালারটা শ্যামলা। তো আমি বললাম যে আপনি কে, বা আপনি কি আমাকে চিনেন? নামটা মনে নেই আমার এখন মেয়েটার। তো বলতেছে যে আপনি কি নাসরিনকে চিনেন কিনা?
ওকে,
যে নাসরিন ছিল ওই মাদ্রাসার।
আমি বললাম নাসরিন মানে যে আলটিমেটলি আপনার জন্য সুইসাইড করতে চেয়েছিল আগের মেয়েটি? হ্যাঁ।
আমি বললাম যে হ্যাঁ আমি নাসরিনকে চিনি। তো বলতেছে যে আপনি কি তাকে ভালোবাসতেন, বা তার সাথে কি আপনার রিলেশন ছিল? আমি বললাম মিথ্যা কথা বললাম যে সে আমাকে ভালোবাসতো কিন্তু আমি আসিনি কখনো।
ওকে,
তখন সে বলল যে এখন আপনাদের মধ্যে কি অবস্থা? আমি বললাম যে আপনি এত কিছু কিভাবে জানেন, আমাকে বলেন আপনি কিভাবে আমার নাম্বার পেলেন কোথায়, বা কিভাবে ফোন দিলেন, কেনই বা দেখা করতে বললেন? পরে সে বললো আমাকে যেটা, যে আসলে নাসরিন যে জায়গায় ছিল, শিক্ষিকা ছিল, তো সে তো চলে গেছে বা তাকে বের করে দেওয়া হয়েছে, তার জায়গাতে আমি আসছি।
ওকে ওকে,
তার জায়গাতে আমি আসছি। তো আমি আসার পরে যে জিনিসটা জানতে পারলাম যে সে কেন চলে গেল ওখান থেকে, চাকরি ছাড়া কেন চলে গেল, তো এটা অনেক ছাত্রীদের কাছ থেকেও জানলাম, আর আপনার ডায়েরিটা আমি পড়লাম, আপনার লেখাটাও পড়লাম, আমার বইয়ের ম্যাগাজিনে যে লেখাটা ছিল ওই লেখাটা অবশ্যই। তো সবকিছু পড়ার পরে আর দেখার পরে বা আপনার সম্পর্কে জানার পরে আপনাকে খুব দেখতে ইচ্ছা করলো, এই জন্য আজকে ডাকলাম আপনাকে। তো আমি বললাম এই জন্য আপনি আমাকে ডাকলেন, তো আপনি কি নাসরিনের ব্যাপারে কিছু জানেন, সে আসছে কিনা, মানে এটা আমি জানার উদ্দেশ্যে বললাম আর কি। তো সে বলতেছে হ্যাঁ তার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, এটা অনেকদিন পরের কথা। তো বলতেছে যে বিয়ে হয়ে গেছে? আমি বললাম, তো সে বললো হ্যাঁ সে আসছিল আমাদের এখানে, সে আসছিল, দেখা করছে সবার সাথে আয়সা। তখন আমার কাছে একটু ভালো লাগলো যে যাক, মানে তার সাথে আমার একটা কিছু হয়েছে, তার জীবনটা নষ্ট হয়নি বা সে সুইসাইড করতে চাইছিল, তো এখন সে ভালো আছে, এটা জানি না ভালো লাগলো। তো মানে ওই দিন তার সাথে ঘুরলাম এবং লাঞ্চ টাঞ্চ করলাম রেস্টুরেন্টের মধ্যে, তো সে চলে গেল। তো তার সাথে আবার কন্টিনিউ কথা হয়তো আমার, সেও আমাকে ফোন দিত, সে যখন শুনছে যে মানে ওর সাথে আমি তাকে ভালোবাসতাম না বা সে আমাকে ভালোবাসতে যেতে গেছে বা এখন রিলেশন নাই বা সেও বিয়ে করে ফেলা সেটা সে জানে, তো কন্টিনিউ কথা হয়তো। তো অন্য আরেকদিন, আরেকদিন শুক্রবারে আমি তাকে বললাম যে তুমি কি, মানে তখন দুজনের মধ্যে অনেক কথাবার্তা চলে, যদিও প্রেমের বিষয়টা খুব খোলাসা ভাবে হয় নাই, মানে ভালোবাসার বিষয়টা না এখানে, মানে দুজনের মধ্যে কথা হয়তো, সব কথা, সব ধরনের কথাবার্তা হয়তো। তো আমি বললাম যে তুমি কি আমার সাথে দেখা করতে পারবা? তো সে বলেছে শুক্রবারে, মানে আমি মাঝখানে বললাম আর কি সপ্তাহ, তো সে বলেছে শুক্রবারে পারবো। তো আমি বললাম যে ঠিক আছে তুমি আসো, আমি তোমার সাথে দেখা করি। তো আমরা দেখা করলাম, দুজনে রমনা গেলাম, রমনা গিয়ে গুলাগালি করার পরে আমি বললাম চলো তোমাকে এক জায়গায় যাই। তখন সে বলেছে কোথায়? এর ভিতরে আমি, আমার এক ফ্রেন্ড ছিল তো নিজাম নামের, তো আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি জানতে পারলাম যে ঢাকা আরামবাগে একটা হোটেল আছে আর কি, তো ওই হোটেলে মানে সে যায় মাঝে মধ্যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যায়। তো আমি তার কাছ থেকে জানলাম সবকিছু, জানার পরে আমি জিজ্ঞেস করলাম, তার কাছ থেকে আগেই জানে নিচ্ছে আর কি সবকিছু। তো আমি ওই মেয়েকে নিয়ে বললাম যে ঠিক আছে চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাই। আমি তখন তাকে নিয়ে আমি ওই হোটেলে যাই, হোটেলে যাই, ওই দিন আমি তার সাথে ফিজিক্যাল রিলেশন করি।
ডেকে নিয়ে এসে আপনার সঙ্গে একটা মেয়ে ধরনের সম্পর্ক করবে, এটা কতটুকু বিশ্বাসযোগ্য?
ওই মেয়ে ডেকে নিয়ে আসেনি আমাকে, আমি মানে তাকে আসতে বলছিলাম যে
তুমি, বাট সে তো আপনাকে ডাকলো কোনো না কোনো ভাবে সম্পর্ক তৈরি করার জন্য, যে কোনো কারণে হোক, নাসরিনের ইস্যু ধরে, তাই না? মানে এটা কতটুকু বিশ্বাসযোগ্য আমি ঠিক জানি না। এর মাঝখানে কতটুকু সময় ব্যয় করেছেন আপনারা?
এর মাঝখানে মোটামুটি অনেক সময় ব্যয় হয়েছে,
এটা আপনি সংক্ষিপ্ত করে বলেছেন।
হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে মানে তার সাথে আমি এই ধরনের কথাবার্তা বলতাম যাতে কি খুব তাড়াতাড়ি সে ওই ধরনের আকৃষ্ট হয়,
মানে ওই বিষয়গুলো বলতেন যেটা আপনার উদ্দেশ্য ছিল। ওকে,
ওই বিষয়গুলো বলতাম, খুব আকর্ষণ লাগাইতাম, আর বিশেষ করে যেহেতু আমি বিয়ে আর করবো না বা বিয়ে করতে পারবো না, এই জন্য খুব তাড়াতাড়ি ওইদিকে চলে যেতাম, মানে প্রেম করা বা তার সাথে অনেক সমতিবাহিত করা।
তখন কি আপনি আপনার এক্সিস্টিং ওয়াইফের সঙ্গে থাকতেন একই সাথে, বা আপনার ওয়াইফের
সাথে থাকতাম?
আপনার আপনার ওয়াইফের পরিবারে কি জানানো হয়েছে আপনার সম্পর্কে, বা আপনার পরিবারে কি জেনেছে, দুপক্ষ কি মেনে নিয়েছে?
হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে একটা ইয়ে আছে, এটা সামনে আসতে।
ওকে বলেন, কিন্তু আপনারা একসঙ্গে থাকতেন?
হ্যাঁ হ্যাঁ, একসাথে থাকতাম।
ওকে, কোথায় থাকতেন? ঢাকাতে?
না না, আমাদের ওইদিকেই, আমাদের বাড়ির ওইদিকেই থাকতাম, একটা বাসা নিয়ে থাকতাম আর কি, বাড়িতে ভাড়া থাকতাম। তো
তাকে আমি নিয়ে যাই হোটেলে, তার সাথে আমার সবকিছু হয়, তখন সে চলে যায়। তারপর থেকে ওই মেয়ের সাথে আমি আর কোনো যোগাযোগ করি না। ওই মেয়ের নাম্বারটা আমি আরেক ফ্রেন্ডকে দিয়ে দিই, আমি তাকে বলি যে মানে নেই, অল্প একটু কিছুদিন কথা বলার পরেই বাজারে দেখতে পাবি, এই জন্য কথা বলি, তখন তাকে দিয়ে দিই। তো তারপরে দিক দিয়া আমার স্ত্রীর সাথে যে ব্যাপারটা, ওটা হলো মানে একটা সময় আমাদের ফ্যামিলি যখন তাদের বাড়িতে যায়, তার বাবা তাদের স্বাধীন দায়িকা নিয়ে আসলে তারা খুব বিত্তশালী ছিল, সেটা ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম আর কি। তো অনেক কিছু দেয় আমাকে, মানে ফার্নিচার জাতীয় যা কিছু আছে সবকিছু আমাকে দেয়, ক্যাশ টাকাও দেয়, 2 লাখ টাকা দেয়, মোটামুটি ব্যবসা বাণিজ্য করার জন্য। জি জি, বাবা দেয় আমাকে 2 লাখ টাকা দেয়। তো টাকা অবশ্য সব খরচ করে ফেলি বিভিন্ন ভাবে, তো সবকিছু দেয় এমনিতে। মানে কি আমাদের ফ্যামিলি যখন ওই বিষয়টা শুনলো, তখন তো মানে আর কথা বলার মতো অবস্থা নেই, কিন্তু আমাদের ফ্যামিলি মানে কখনোই এটা চায় নাই যে এটা শেষ হয়ে যাক আরেকটা আসুক, এরকমটা কখনো চায় নাই, কিন্তু মানে সবকিছু মাইনা নিয়েছিল। তার যখন ছেলে সন্তান যখন যার বয়স 8 বা 9, ওই ছেলেটার কথা আমার মনে হলে মানে আমিও মাইনা নিয়েছিলাম এক ধরনের, অন্যদিকে অন্য মেয়েদের সাথে কথা বলতাম, সম্পর্ক রাখতাম, এই জন্য হয়তো মাইনা নেওয়াটা স্বাভাবিক হয়ে গেছিল। মানে আমি তাকে দিয়ে যে কাজটা হবে ওই কাজটা অন্য মেয়েদের সাথে হইতেছে, তো আমি মাইনা নিয়েছিলাম। কিন্তু মাঝে মধ্যে কোথাও গেলে মানে দুজন একসাথে দাঁড়ালে একটা ডিফারেন্স এমনি সবাই বুঝতে পারতো, তখন আমার মানে ভিতরে খুব খারাপ লাগতো যে আসলে কি হইলো এটা, মানে নিজে নিজে একা একা ভাবতাম যে আমি কি করলাম, আমার লাইফটা কি হয়ে গেল, জায়গায় জায়গায় লজ্জা পাইতে হইতেছে বা এই জাতীয় সিচুয়েশনের মধ্যে পড়তে হইতেছে। তো তার নানির বাড়িতে যখন যাইতাম,
ওই আগে সন্তান থেকে আপনাদের সঙ্গে থাকতো না?
না না, ও সন্তানটা ওর মার কাছে থাকতো, ওদের বাড়িতে,
মানে ওর নানুর কাছে থাকতো,
ওর নানুর কাছে থাকতো।
ওকে বলুন।
এমনিতে ভাই একটা জিনিস, ওর ফ্যামিলির ব্যাপারে কোনো মানে খারাপ মন্তব্য নেই, ওর ফ্যামিলি অনেক ভালো ছিল, ও অনেক ভালো ছিল, কিন্তু মানে তার রাগটা এত বেশি ছিল, সে যখন মোটামুটি জগাঝাটি আর সন্দেহটা বেশি ছিল, আর সন্দেহ করার কারণও ছিল, কারণ আমি যে জাতীয় সন্দেহ সে করতো আমি ওই জাতীয় সন্দেহের মধ্যে ছিলাম।
এবং সেটা কি সে কোনোভাবে বুঝতে পারতো?
বুঝতে তেমন পারতো না, কিন্তু মাঝে মধ্যে ওয়েটিং পাইতো, আমি যখন কর্মস্থলে থাকতাম বা চাকরিতে থাকতাম ওয়েটিং পাইতো, তখনই বুঝতো, বা এমনি তো মাঝে মধ্যে কল আসলে আমি ওর সামনে রিসিভ করতাম না, এগুলো দেখে বুঝতো আর সন্দেহ করতো। তো আরেকটা খারাপ লাগতো, নানুর বাড়িতে যখন যাইতাম সবাই জিজ্ঞেস করতো যে স্নিগ্ধা তো অনেক ভালো ভালো একটা হাজবেন্ড পাইছে, তখন বলতো যে আচ্ছা স্নিগ্ধার যে একটা ব্যাকগ্রাউন্ড বা তার যে একটা অতীতের ইতিহাস, এটা কি তুই আগে থাকতে জানতো? তখন ওদের মেয়ের এটা বাঁচানোর জন্য
বলতো যে হ্যাঁ,
হ্যাঁ দোষটা বাঁচানোর জন্য বলতো যে হ্যাঁ জানতো, তখন ওই জায়গায় আমি আরেক ধরনের ছোট হয়ে যেতাম। আমার কাছে মনে হতো তাহলে সবাই কি মনে করবে যে সবকিছু জানে এই একটা ছেলে মেয়ের কাছে কেন আসলো, তাহলে হয়তো জাস্ট ওদের অনেক টাকা পয়সা আছে এই জন্য আসছে। তো ওই জিনিসটা আমাদের আমার পরিস্থিতিতে লাগতো যে এটা হয়তো সবাই আমার মনে করতেছে আমি খুব লোভী এই জাতীয়। তো যাই হোক, এই জিনিসগুলো আমার কাছে অনেক খারাপ লাগতো তার ব্যাপারে, তো এই জন্য আমি অনেক মেয়ে মানে আরো মেয়েদের সাথে আমি রিলেশনে জড়াই যাই আর কি। এর ভিতরে কিছুদিন পরে মানে আমাদের এখানে যখন অবস্থা ভালো ছিল না, তার বাবা মা ঠিক করে যে তাদের ওখানে আমাদেরকে নিয়ে যাবে, মানে ওদের বাড়িতে নৌকা নিয়ে যাবে আমাদের। তো এই বিষয় নিয়ে আমার ফ্যামিলির সাথে মোটামুটি একটা কথা কাটাকাটি হবে বাবা মার, তারপরে ওরা আমাদেরকে নিয়ে যায় ওখানে, আমিও চলে যাই ওদের বাড়িতে নিস্তলাতে আমি থাকি। তো থাকার পরে ওইখানেও আমি গিয়ে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করি, ওইখানে গিয়া মানে ওই ফোনের মাধ্যমে আমার লেখা পড়ে আরেকটা মেয়ে আমাকে ফোন দিছে। তো ফোন দেওয়ার পরে ওই মেয়ের নাম হচ্ছে নাদিয়া ব্রাহ্মণবাড়িয়া, তো তাকে আমি ম্যাম সাহেব বলে ডাকতাম, মূলত ওই নিমাই ভট্টাচার্য যে ম্যাম সাহেব বই, ওই বইয়ের মানে অনেক কিছু ওই নায়িকার সাথে একটা মিল পাইছি, এই জন্য আমি তাকে ম্যাম সাহেব বলে ডাকতাম। তো তার কাছে আসলে আমি আমার পুরো হিস্ট্রিটা বলি, সবকিছু বলি, মানে মোটামুটি ফ্রেন্ড বাই বা বলি। তো আমার সব পুরো হিস্ট্রি শোনার পরে সে কেমন যেন আমার প্রতি দুর্বলতা প্রকাশ করলো যে আপনি এত একটা মানে এমন একটা মানুষ, এই একটা ঘটনা ঘটলো আপনার লাইফে, মানে খুব দুঃখ প্রকাশ করলো, আর দুঃখ করার প্রকাশ করার পাশাপাশি সে বলতেছে যে আপনার থেকে আমি খুব দুর্বল হয়ে গেছি, আর সেও খুব ভালো চাকরি করতো, সে প্রাইমারি স্কুলে মাস্টারি করতো। তো এসব বলার পরে সে একটা সময় তার সাথেও আমার কথা হইতো কন্টিনিউ, SMS হইতো রাতেরবেলা যখন একসাথে শুয়ে থাকতাম স্ত্রীর সাথে, তখন তো কথা বলতে পারতাম না, তারপরও সাথে গিয়ে আমাদের মধ্যে কথা বলতাম, তারপর SMS হইতো আমাদের মধ্যে, SMS হইতো, তো SMS হইতে হইতে মানে দুজনের মধ্যে রিলেশন হয়ে যায়, আমার আর ওই নাদিয়ার মধ্যে রিলেশন হয়ে যায়, সেটা অনেকদিন যায়, সময় হয়ে যায় অনেক। তো রিলেশন হয়ে যাওয়ার পরে একটা সময় আমি যখন ফোনে SMS করি রাত্রেবেলা, মানে সে আমাকে এই ধরনের SMS করতো যে তুমি তো এখন তোমার স্ত্রীর পাশে নিয়ে শুয়ে আছো, এই জিনিসটা কি আমার কাছে ভালো লাগে, আমি তো তোমাকে ভালোবাসি, এই জিনিসটা আমি মানে নিতে পারি না, তুমি কি করবা? তখন আমি রিপিট SMS করতাম যে আমি আর ওর কাছে বেশি দিন নাই, তুমি চিন্তা করো না এটা সেটা। তো একদিন ও আমাকে একটা বাজে SMS করে আর কি, তো আমি আর ওই SMSটা আমি প্রতিদিন রাত্রে SMS ডিলিট করে শুয়ে থাকি, তো আমি আর SMS ওই দিন ডিলিট করতে পারি না, মানে আমি ঘুমানোর পরে সে আমাকে SMSটা করে। তো ভোর রাত্রে আমার স্ত্রী সবসময় আগে উঠা যেত, ওর নামাজ টামাজ পড়তো, আগে উঠা যেত, তো ওইটা সে আমার ফোন নিছে হাতে, তো ফোন নিয়ে সে দেখতে বসে যে SMS, একটা মেয়ে SMS করছে আর এই ধরনের খারাপ SMS, তখন সে দেখে মোবাইলটা তার হাতে, তখন আমি ভাবতেছি মানে সে চলে গেল হাঁটতে, ফজরের নামাজের পরে সে হাঁটাহাঁটি করে, আমিও হাঁটাহাঁটি করি, একটু হাঁটাহাঁটি করে আসলাম, তখন আমাকে সে বলতেছে যে তোমার ফোন করি, যখন তো তোমার কাছে মনে হয়, তখন বলতেছে যে কার সাথে কথা বলছো, সারা রাত SMS করো। তখন আমি মানে চুপ হয়ে গেলাম, বুঝতে পারলাম যে একটা কিছু হইতেছে এখানে, আমি তো জানি না যে সে SMS করছে, আর এই SMS সে পাইছে।
তো আরেকটা জিনিস আমি তো ভাইয়া বললাম যে রাগ উঠলে তার রাগ যে কোন পর্যায়ে যায় তো মানে
আপনার গায়ে হাত তুলতো
আমার গায়ে অবশ্যই হাত তুলতো সৃষ্টি করে দরজা চতুর্দিক দিয়ে লাগায় আমি ব্যালকনিতে বাহিরে সে দরজা লাগায় ফাঁসি দেয়
ফাঁসি দিয়েছিল
হ্যাঁ বিয়ের মাত্র সে আমার সাথে থাকার কয়েকদিন পরে খুব হালকা করে লাগানো মনে হয়েছিল তো আমি বারান্দা থেকে মানে কান্নাকাটি করতেছিলাম মানে দেখতেছি যে সে শেষ হয়ে যেতেছে তো আমি পাশের বিল্ডিং এ আমার পরিচিত আরেকজন থাকতো তাকে আমি বললাম যে প্লিজ তাড়াতাড়ি একটু দরজাটা খোলেন এরকম এরকম করতেছে তাকে একটু ধরে তো তারা এসে দূরে আইসা তারপর তাকে ধরলো আর কি ছুটাইলো তো মানে এটা মানে রাগ উঠলে সে খুব অল্পতে এইগুলা করতো তো এই জিনিসটা যখন আমি জানতে পারলাম যে সে এমনিতেই তার রাগ ওঠে আর রাগ ওঠে সে এত কিছু করে আজকে যে কি হবে সেটা আমি ভাবতেই পারতেছি না মানে ঝগড়াঝাটিটাকে আমি পছন্দ করি না আর বিশেষ করে ওর সাথে ঝগড়া লাগলে আমি মানে আর ভাল লাগে না আমার কোনো কিছু তো আমি খুব ভয় পাইতেছিলাম যে আজকে জানি কি হয় আল্লাহ জান তো আমি বললাম যে কেন কি হয়েছে কে এস এম এস করছে ওটা বলতেছি যে আচ্ছা যাই হোক এখন ওইটা পরে আগে বাসায় তো আমি বাসায় এসে আমি চিন্তা করতেছিলাম যে আজকে আমি চলে যাবো ওখান থেকে এর ভিতরে আমার এটাও হয়েছে মানে এর আগেও তার সাথে আমার দু একবার ঝগড়া লাগে দেখতাম যে খুব রিহাব আচরণ করে আমার সাথে তো মানে এগুলো করার পরে আমার কাছে ভালো লাগতো না ওখানে থাকতে তো আরেকবার আমি চলে আসতে চাইছিলাম আর কি তাকে বই দেখানোর জন্য অনেক দূর আসা বলছিলাম কিন্তু আমার প্রতি তার ভালোবাসা ছিল হয়তো সন্দেহ বা বিভিন্ন কিছু আর রাগ উঠলে তার এটা মানে তার চরিত্রই ছিল ওইরকম যে রাগ উঠলে সে এরকম হয়ে যেত তো আরেকবার আইসা বলছিলাম তখন সে আবার আসছিল তখন আবার চলে গেছিলাম তো ওই দিন আমি চিন্তা করতেছিলাম যে আজকে আমি চলে যাবো ওখান থেকে বাড়িতে চলে যাবো কয়েকদিন দূরে থেকে হয়তো স্বাভাবিক হয়ে যাবো তারপর চলে আসবো তো আমি কি করি মানে সে যখন দোতলায় থাকে দোতলায় কাজ করতেছে মানে এটার রিয়াকশনটা পরে হবে আমি বুঝতে পারতেছি তো আমি নিচে আসা আমি ওখানে দোকান করতাম একটা দোকান ছিল আমার তো আমি দোকানটা খোলা রেখেই আমি 5,000 টাকা নেই যে টাকাটা তার ব্যাগে ছিল 5,000 টাকা নেই ওখানে একটা চিঠি লিখে রেখে আসি যে স্মিতা মানে আমি বুঝতে পারতেছি যে তুমি আমার সাথে আজকে খুব খারাপ ব্যবহার করবো আচরণ করবো আজকে আমাদের মধ্যে একটা জগাজাটির সৃষ্টি হবে তো আমি জিনিসটা চাইতেছি না এই জন্য তোমার কাছে আমি কিছুদিন দূরে থাকতেছি আসলে সব স্বাভাবিক হয়ে যাবো তারপর তারপর আমি চলে যাবো তো মোবাইলটা আমার তার কাছেই আমি ওই টাকাগুলো নিয়ে ওই চিঠিটা রেখে আমি চলে আসি জয়পুরহাট চলে যায় ওই দিক দিয়া তো জয়পুরহাট গিয়ে আমি একটা ফোন কিনি ওই টাকা থেকে একটা ফোন কিনি তো ফোন কেনার পরে আমি ফার্স্ট ফোনটা দিই তোমার কি হবে এই জাতীয় কিছু তো আমি বললাম যে এরকম এরকম সমস্যা হয়েছে ওর সাথে আমার তুমি তো জানোই যে মানে আমি তার সব বদনাম ওর কাছে বলতাম আর কি তো সেও আমাকে সান্ত্বনা দিত যে হ্যাঁ সবকিছু ঠিক হয়ে যাবো আমি তোমার কাছে চলে আসবো তো এই জন্য আমি তাকে বললাম যে আমি তো এখন একমাত্র তোমার উদ্দেশ্যে আমি চলে আসতে বাড়ি থেকে আমার উদ্দেশ্য যে আমি ওই বাড়িতে কখনো যাবো না এই অবস্থাতেই তার সাথে আমার ডিভোর্স হয়ে যাবো আমি তোমার সাথে চলে যাবো তুমি আমার কাছে আসবা তুমি কি এটাতে কি বলো তুমি এখন তুমি যদি বলো তাহলে আমি ঠিক আছে আমি চলে যাবো তখন সে বলতো হ্যাঁ ঠিক আছে আমি তোমার সাথে থাকি তুমি চলে যাও আমি তোমার সাথে আসবো কিন্তু কয়েকদিন সময় নিয়ে তুমি আগে তোমাদের বাড়িতে যাও বা কোথাও তখন আমি চলে গেলাম ঢাকাতে আমার এক ফ্রেন্ডের কাছে চলে গেলাম এদিক দিয়ে ওই মেয়ে তো আমাকে পাইতেছে না আমি নতুন সিম নিয়েছি আমার স্ত্রী যে আমাকে পাইতেছে না আমার ওই বন্ধুর কাছে সে ফোন দেয় মানে সে এতটা মানে ট্যালেন্ট ছিল দুনিয়ার ব্যাপারে আমার স্ত্রী মানে এত ট্যালেন্ট ছিল সব দিক দিয়া মানে সেই মুহূর্তের মধ্যে সবকিছু করে ফেলাইতো যে জিনিসটা আমি ছেলে হয়েও পারতাম না চতুর্দিক দিয়ে অনেক ট্যালেন্ট ছিল তো সে দেখা গেছে আমার সব ফ্রেন্ডের নাম্বার তার মোবাইলের মধ্যে বা যে যে জায়গায় প্রয়োজন সবকিছু তার মধ্যে আছে তো আমি আমার ফ্রেন্ডের কাছে আছি অথচ সেই দিক দিয়া আমার ওই ফ্রেন্ডের কাছে ফোন করে তার সাথে কথা বলে মানে অনেকদিন হয়ে গেছে আমি নাই বাড়িতে সে আমার কোনো খবরও জানতেছে না তো এদিক দিয়া মানে আমার ওই ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করে যে সে কি আপনার কাছে আছে বা তারপর সে কথা আছে জানেন তো যাই হোক মানে তার সাথে কথা বলতেছে এই জিনিসটা আমার কাছে ওই দিক দিয়ে আমার খারাপ লাগতেছে আর এদিকে নাদিয়ার সাথে আমি কথা বলতেছি তার সাথে কথা বলে তার সাথে আমি নতুন করে স্বপ্ন দেখার চিন্তা করতেছি আর কি স্বপ্ন দেখতেছি নতুন করে ঘর বাঁধার আর ওর সাথে আমার সম্পর্ক রাখবো না এটা হলো আমার কথা তা আমি আরেকটা রাইটার আছে আমি যে লেখালেখি করি যে বইয়ের মধ্যে এই বইয়ের আরেকজন লেখক ফেনী তার বাড়ি নুমার নাম তার কাছে চলে যাই তাদের ওখানে আমি দুই দিন থাকি এর মধ্যে আমি তার কাছে সবকিছু শেয়ার করি আর নাদিয়ার সাথে আমার কথা হয় কিন্তু নাদিয়া হয়তো অনেকদিন কথাবার্তা বলার পরে সে বুঝতে পারে যে মানে সে একটা ভুল করতেছে এই জন্য সে আমাকে একটা মানে পরামর্শ দেয় পরামর্শটা এরকম যে বলতেছে যে তুমি বাড়িতে চলে যাও বাড়িতে গিয়া তুমি একটা কাজ করো তুমি দেখো যে তোমার স্ত্রী মানে একটা মাস তোমাকে আমি সময় দিলাম বা দুই মাস সময় দিলাম দুই মাসের মধ্যে তোমার স্ত্রী ভালো হয় কিনা তোমরা তো সবকিছু মাইনেই নিছো যদি সে ভালো হয় তাহলে তুমি তাকে নিয়ে সংসার করো আর যদি ভালো না হয় যত টাকা লাগুক বা যত কিছু লাগুক সবকিছু আমি করে তোমার আমার কাছে নিয়ে আসবো, ও স্যার তোমার ডিভোর্স করে।
কে বললো এটা?
এটা ওই নাজিয়া মেম সাহেব বলতেছে।
ওকে, মেম সাহেব মানে আপনার নাম দেওয়া মেম সাহেব।
তো আমি বললাম যে এটা তুমি কি বলতেছো, আমি এখন বাড়িতে চলে যাবো, আমি তোমার সাথে দেখা হবো না, এর ভিতরে আমি তোমার সাথে দেখা করতেছি, তুমি পরে দেখো আমার, এখন তুমি বাড়িতে চলে যাও। তো আমি বললাম যে আমার কাছে টাকা পয়সা নেই, সব কিছু শেষ হয়ে গেছে টাকা পয়সা। তখন সে আমাকে টাকা পাঠায়, ওই নাদিয়া আমাকে 5,000 টাকা পাঠায়, বলে যে আমি টাকা পাঠাইতেছি তুমি যাও। তখন আমি যাই বাড়িতে, যাই বাড়িতে যাওয়ার পরে তখন অন্যরকম একটা পরিস্থিতি হয় আর কি। আমাদের বাড়িতে সে আমার সাথে খুব রাগ ব্যবহার করে, আমিও তার সাথে কথাবার্তা তেমন বলি না। তখন এরকম হওয়ার পরে মানে ওদের বাড়িতে ও সব কিছু জানে, আর ও এরকম সিচুয়েশন তৈরি করে যে ও এমন হয়েছে 2 রাত সে আমাদের বাসায় ছিল না।
একটা SMS কে কেন্দ্র করে এইরকম ধরনের রাগারাগি, আপনাদের মধ্যে কি মেন্টাল শেয়ারিং ব্যাপারগুলো ছিল না, যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটি হলে একটু শেয়ার করা, একটু বোঝানো দুপক্ষ থেকে?
ভাইয়া মানে ও যখন রাগ ওঠে বা বোঝার মতো ইদা ওর কখনই ছিল না, কখনই বুঝতে চেষ্টা করতো না।
ওকে,
ওই জিনিসটা ছিল আর কি, বোঝানো। আমি অনেক বোঝাইতাম যে দেখো এটা হইতে পারে, আর ও অনেক মানুষের কথা শুনতো আর কি, লোক কথা শুনতো বেশি। তো এরকম হওয়ার পরে সে এরকম হয়েছে আমাদের বাড়িতে ছাই কাছে, মানে 2 রাত সে আমাদের বাড়িতে ছিল, মানে তার ওইদিকে কিছু বান্ধবী হয়ে গেছে সে তাদের সাথে ছিল। তো এটা আসলে একটা সমাজের মধ্যে কতটা গ্রহণযোগ্য, তো এই জিনিসগুলো নিয়ে আমার কাছে খুব খারাপ লাগতো। তো যাই হোক, আমি একটা চাকরি ঠিক করি ওখানে গিয়ে, মানে আমাদের বাড়িতে আসার পরে, আমি তো তখন আর চাকরি ছিল না বা তাদের বাড়িতেও আমি যাবো না। তো আমি একটা চাকরি ঠিক করি, চাকরি ঠিক করার পরে নানগঞ্জে সেটা আমি নানগঞ্জ চলে যাই চাকরি করি। তো এর মধ্যে সে তার বোনের বাড়িতে বেড়াতে যায়। তো বেড়াতে যাওয়ার পরে এর মধ্যে অন্য আরেকটা মেয়ের সাথে আমার কথা হয় ফোনে। অন্য আরেকটা মেয়ে হচ্ছে সে আমারই লেখাপড়া ফোন দেয়, আমার লেখাপড়া ফোন দেওয়ার পরে সে আমাকে বলে সে আমার বিয়ে লাগে। তো আমি বললাম মানে সে যে লেখাপড়া ফোন দিয়েছে এটা সে আমাকে বলে না, আর তার বাড়িটা ছিল আমাদের ওইদিকেই।
আপনি কন্টিনিউয়াসলি পত্রিকায় লিখে যাচ্ছেন?
না, তখন এর পরে মানে ওই লেখাটাই ছিল, এর মধ্যে তো মানে সাংসারিক যেমন মানে টেনশন ঢুকে গেছিল ভিতরে, লেখালেখি আর আমার হয়নি, ওই লেখার ফোনে আসছে আমার তখন। আর এরপরে আমি আর একটা লেখা ছাড়ছি, সেটা এই ঘটনার পরে। তো তারপরে ওই মেয়েটা আমাকে ফোন দিতেছে, তো ওই মেয়েটাকে আমি বললাম যে ঠিক আছে, মানে ওই আমার ওই বাজে যে চিন্তা ছিল ওই চিন্তা আমার মধ্যে ছিল, তা আমি তার সাথে ফোনে কন্টিনিউ কথাবার্তা বলি এবং তারও ওই প্রেমের সম্পর্কে ফালাইয়া ওই হোটেল আমি আসে। সেটা অনেকদিন পরে আমার স্ত্রী থাকা অবস্থায় তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়। তো তারপরে ওই মেয়েটা মানে একটা যে মেয়েটার কথা বললাম যে আমার বাড়ির পাশে একটু দূরে আর কি, ওই মেয়েটা আমাকে এমনি চিনে না, কিন্তু সেই মূলত আমার লেখাপড়া ফোন দিয়েছিল। তো আমার কাছে সে ওইটা লুকাই আসতে বলতেছে যে আমি আপনার বিয়ে দিই। আমি বললাম জাস্ট আমার বিয়ে হন, আমি আপনাকে চিনি না। তো আমি যে দুষ্টুমিটা আমি তার সাথে করতাম যে তাকে তোমার পটানো দরকার, তার সাথে তোমার ফিজিক্যাল রিলেশন করা দরকার, তো ওই পটানটা সেই মনে হয় আমাকে পটানোর চেষ্টা করতেছে।
ওকে,
তো আমি বললাম যে ঠিক আছে তাহলে ভালো, চলো আমি দেখা করি, প্রায় ঈদের সময় আমরা দেখা করি, ঈদের দিন দেখা করি। তো মেয়েটা বেশি সুন্দরী না,
আচ্ছা,
তো বেশি একটা ভালো লাগেনি আমার কাছে। কিন্তু তারপরে তো ভাবলাম যে অসুবিধা কোথায়, তখন তাকে বললাম যে আগামীকালকে আইসো, দুজন আমরা সিনেমা দেখতে যাবো। তখন সে বলতেছে যে ঠিক আছে যাবো, রাজি হয়ে গেল সিনেমা দেখার কথা বলাতে। তো অনেকদিন পরে এটা মূলত মানে দেখা করার মানে দেখা তো করছি অনেকদিন পরে, দেখা করার পরদিন হচ্ছে এই কথা, সিনেমা দেখতে যাবো দুজন। তো তাকে বললাম যে কোথায় যাওয়া যায়। তখন পরদিন সে আমাদের ওই দিকে মানে সোনারগাঁর মধ্যে একটা ইয়ে আছে আর কি, যেগুলোতে মানে নগ্ন ছবি চলে।
ওকে,
তো ওই সিনেমা হলের মধ্যে মানে জায়গা ছিল, তো আমরা ওখানে যাই সিনেমা দেখতে।
এখানে কি মেয়েদেরকে পারমিট করে এই ধরনের হল?
মানে ওই হলটা হচ্ছে নগ্ন ছবি না, মানে বাংলা ছবি আছে না পুরোনো ছবিগুলা,
ওকে ওকে,
ওই ছবিগুলো চলে। তো এর মধ্যে ওই সিনেমা হলটার মধ্যে ওইটাতে লোক বেশি যায় না, তো এটা এটা হলো ওদের এদিক দিয়েও টাকা ইনকাম করার একটা রাস্তা,
মানে ছেলে মেয়েরা গিয়ে ওইখানে অশালীন কাজকর্ম গুলো করে। ওকে,
তো ওখানে আমি যাই, তো আমি যাওয়ার পরে সিনেমা দেখার আগে জিজ্ঞেস করি, আমি বললাম যে আপনাদের এখানে কি, আমি জানি আগে থাকতে, তারপর আবার জিজ্ঞেস করি যে এখানে কি মানে থাকা যাবে কি। তখন আমি বলতেছি যে হ্যাঁ থাকা যাবে। তো মহিলাদের যে বিশ্রামাগার ওটা যেমন ওই রকম রুম বানায় আছে আর কি, তো ওখানে তার সাথে আমার মানে ফিজিক্যাল রিলেশনটা ওর সাথে হয়। তো তারপরে বাড়িতে চলে আসি, তো সে তো ভাবতেছে আমি তাকে অনেক পছন্দ করি বা ভালোবাসি এই জাতীয় কিছু, আর আমার তো ইচ্ছা মানে যেটা হয়েছে শেষ। তারপরও অনেকদিন পরে পরে একটু কথা হয়। তো একদিন আমার ফ্রেন্ড আর আমি যাইতেছিলাম এক জায়গা দিয়ে, তো তাকে দেখলাম, দেখা পেলাম, বলেছি তো তুই দেখো ওই মেয়েটা, তাকে সবকিছু বলছিলাম। তো সে বলেছে এই মেয়ে? আমি বললাম হ্যাঁ। বলেছে যে ওরে তো আমি চিনি। আমি বললাম কিভাবে? বলে ওর তো বিয়ে হয়েছে, ওই মেয়েটার বিয়ে হয়েছে। আমি বললাম যে বিয়ে হয়েছে, আমি তুই কিভাবে জানিস? বলতেছে যে আমার মামার বাড়ির সাথে ওর বোনের বাড়ি, তো এই মেয়েটার বিয়ে হয়েছে, ওর হাজবেন্ড ওকে ছেড়ে দিয়েছে, মানে ছেড়ে চলে গেছে। তো আমি বললাম তো এখন কি করে? বলে এখন মেয়ে মনে হয় গার্মেন্টসে কাজ করে।
তখন আমি বললাম তাই নাকি, তুমি তো আমার কাছে এই কথাটা বলেনি। ওই মেয়ের বয়স কিন্তু বেশি না, বয়স অল্প কিন্তু বোঝা যায় না ওইটা, কিন্তু আমি বললাম এই মেয়ে তো আমার কাছে এটা বলেনি। আমি তো যাক এটা তো সমস্যা না, আমার যেটা ছিল আমি তো ওইটা করছি, আর এখন যেহেতু ওই আমার কাছে লুকাইছি ওর কাছ থেকে আরো কিছু ওরে দিতে হইব। তখন বলেছে কি করবি, তখন আমি বললাম একদিন পরে, পরের দিন আমি অনেক মানে নিজের দুর্বলতা প্রকাশ করলাম, বললাম যে এই সমস্যা আমার, দেখো মানে কিছুক্ষণ প্রথমে ভালোবাসার কথা বললাম, তারপর বললাম যে আমি হঠাৎ একটা সমস্যা পড়ে গেছে, আমার টাকার দরকার। তখন আমি যা ওদের ওর কাছে শুনলাম যে সে গার্মেন্টসে কাজ করে, আমার কাছে সে মেয়েটা বলেনি যে ও গার্মেন্টসে কাজ করে। তখন আমি বললাম যে আমার কিছু টাকার প্রয়োজন, মানে তাকে আমি এটা বলিনি দিতে, আমি বললাম যে এই বিপদ এখন আমার কিছু টাকার দরকার। তখন সে জিজ্ঞেস করলো কত, তখন বলতেছে যে আমি যদি তোমাকে টাকাটা দিই। আমি বললাম যে না না তুমি আমাকে টাকা দিবা কেন, তোমার টাকা আমি নিবো কেন। তখন বলতেছে না মনে করো বন্ধু হিসেবে দিতেছি বা তোমার প্রয়োজন আমি দিতেছি। আমি বললাম যে ঠিক আছে দিতে নিতে পারি এক সপ্তাহে, যদি আমি পরবর্তীতে তোমাকে সাবলি তুমি যদি টাকাটা নিয়ে যাও। তার মানে ওটা মানে নিজের টেস্টেজটাও ঠিক লাগলাম আর ওর কাছ থেকে টাকাটাও চাইলো। তো সে বলতে আচ্ছা ঠিক আছে, তারপর আমি তখন আমি গিয়ে তার কাছ থেকে টাকাটা নিয়ে আসি, সে আমাকে 5,000 টাকা দেয়। তো টাকাটা নিয়ে আসার পরে আমি ওই মেয়েটার নাম্বার ডিলিট করে দিই আর তার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিই।
ওকে,
কিছুদিন পরে সে অন্য আরেক নাম্বার থেকে আমাকে ফোন দেয়। তো ফোন দেওয়ার পরে বলতেছে যে তুমি এরকম করলা কেন, আমার নাম্বারটা ঢুকে না তোমার মোবাইলে, তাছাড়া তুমি আমার সাথে আর কোনো কথাবার্তা বলো না, টাকা নিয়ে গেলে এই জন্য নাকি আমি তোমাকে টাকা দিলাম। আমি বললাম যে তোর সাথে আমি কি কথা বলবো, তুই তাই করে বলতেছি তোর সাথে আমি কি কথা বলবো, তুই তো আমার সাথে বাক্তারি করছো সেটারি করছো, বলতেছে আমি তোমার সাথে কি সেটারি করছি। আমি বললাম তোর কি বিয়ে হয়নি, তুই আমাকে সেটা বলছো, সে তো আর জানা না আমিও বিয়ে করছি। আমি বললাম তোর কি বিয়ে হয়েছে না, তখন সে চুপ করে রয়েছে। তারপর বলতেছে হ্যাঁ হয়েছে, আমরা তো আমার কাছে এটা বড় শুনেছি লিখে তুই, আর তুই বিবাহিত একটা মেয়ে হয়ে আমি অবিবাহিত একটা ছেলের সাথে সেক্স এক্সপ্লেন করতে। তখন সে বললো যে এটার জন্য আমি সরি, কিন্তু এই জন্য কি তুমি আমার সাথে কথা বলবো না, এটা সেটা অনেক কিছু বলতেছে। তারপর আমি বললাম যে না কোনো কথাবার্তা নেই। তো বলেছে আমার টাকা, তখন সে টাকা চাইতেছে। আমি বললাম কিসের টাকা, তুই আমি তোর কাছে তোর পিছনে ফোন করে যেই সব টাকা খরচ করছি এই পুরো টাকা দিয়ে ওই টাকা রসুল হবো না, তোর কাছ থেকে আরো আমার টাকা নেওয়ার দরকার। তারপরে এই জাতীয় কথা বললাম মেয়েটা কান্নাকাটি করতেছিল, কিন্তু আমি হন্ডাই হয়ে গেছি, তারপর তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই এই ঘটনার পরে। তারপরে এদিক দিয়ে আমার ওয়াইফের সাথে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার পরে আমি যে চাকরিটা ঠিক করি, চাকরির কথাটা বলতেছিলাম যে একটা চাকরি ঠিক করি, আমি চাকরিতে চলে যাই আর আমার ওয়াইফ তার বোনের বাড়িতে চলে যায় বেড়াইতে। তো আমি চাকরিতে যাওয়ার পরে আমার কাছে একটা মেয়ে ফোন দেয়, ফোন আসার পরে তো ওই মেয়ের কণ্ঠ শুনে আমার কাছে মানে অন্যদের মানে হাজারদের মধ্যে একজন এরকম মনে হচ্ছে তার কণ্ঠ বা কথা বলার স্টাইল বা বয়স সুন্দর সবকিছুই। তো আমি সে ওই মেয়ের সাথে আমি তার জিজ্ঞেস করে ডিটেলস সবকিছু নাম নিজে জানতে পারি, তার সাথে আমার কন্টিনিউ কথা চলে, সেও আমার লেখাপড়া ফোন দেয়, সেও জানে না যে আমি বিবাহিত। তো আমি তার কাছে আমার নতুন নতুন পরিচয়ের কথা বলি, আমাদের ফ্যামিলি যে স্ট্যাটাসে অনেক কিছু বাড়ায় বলতেছি, মানে আমি অনেক বড় গেছি এটা তাকে বোঝাইতেছি, কিন্তু এমনিতে তার কাছে ছোট সাজতেছি, কথায় বোঝাইতেছি আমি অনেক বড়, কিন্তু তার কাছে আমি গর্ব করতেছি না যাতে সে আমার প্রতি দুর্বল হয় তাকে আকর্ষণ করার জন্য। তো এদিক দিয়ে তার সাথে আমার কন্টিনিউ কথা চলে, আর আমার ওয়াইফ তার বোনের বাড়িতে যে যায় আমি ওর নাম্বারে ব্লক লিস্টে ফেলা রাখছি, আর তাকে বলি যে নতুন আরেকটা সিম কিনছে আর কি ওই মেয়ের সাথে কথা বলার জন্য, আর আমার স্ত্রীকে বলি যে এখানে নেটওয়ার্কের সমস্যা নর্মালের প্রবলেম এই জন্য হয়তো তোমার ফোন ঢুকে না বাড়িটা, সেটা একটা কিছু বুঝাই। কিন্তু সে মোটামুটি বুঝতে পারে কিছু একটা যে আমার মধ্যে কোনো সমস্যা হইতেছে, মানে এদিক দিয়ে এই মেয়ের সাথে আমি কন্টিনিউ কথা চালাইতেছি। তো একটা সময় গিয়া ওই মেয়েটা মানে আমাদের বাড়িতে আমার প্রথম স্ত্রীর সাথে যে বিয়েটা পড়াইছিল যে মসজিদের ইমাম সাহেব আমাদের, ওই ইমাম সাহেবটা মানে আমার পরিচিত ছিল, ওই ইমাম সাহেবটা ওইখানে থাকতো না আমি জানি যেখানে থাকি, তো তাকে আবার আমাদের ওই বিয়ের উকিল দিয়েছিলাম। তো এই জন্য সে আবার আমার বন্ধুর মতো, তো তার কাছে আমি সবকিছু শেয়ার করতাম, তো ওই মেয়ের ব্যাপারটা আমি শেয়ার করি। তো কিন্তু সে যখন দেখলো যে ওই মেয়ের সাথে আমার রিলেশনটা গভীরে চলে যেতেছে, তখন সে মানে ওই মেয়ের কথা চিন্তা করে মেয়ের কথা চিন্তা করে সে ওই মেয়েটাকে সবকিছু বলে দেয় আমার হজমকে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই পর্যায়ে, ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরবো তরিকুল তুহিনের জীবনের অপ্রিয় সত্যে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স জেবিএসবি, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব। আমরা ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার চিপবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। মনে রাখতেই হবে, রয়্যাল টাইগার ড্রিঙ্ক থাকলে হবে জুনিয়র এনার্জি আপনার সাথে। মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে।
প্রপার্টি লিস্ট করি।
এখন সময় রাত একটা। প্রপার্টি লিস্ট ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
সময় রাত একটা। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও 89.2 রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আর জে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু। আজকে এখানে জেবিএসবিতে কনফেস করছে তরিকুল তুহিন, তার কাছে আমি আবারও ফিরতে চাই। আপনারা যদি এখানে কনফেসের মঞ্চে বসতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। হ্যাঁ তরিকুল, তারপর
তারপর ওই হুজুর যিনি আমার বন্ধুর মতো ছিল, তো উনি ওই স্নেহদার কথা চিন্তা করে যে আরেকটা মেয়ের সাথে আমি সম্পর্কে জড়া যেতেছি, কিন্তু আমি তো বিবাহিত, তো ওর কথা চিন্তা করে সে ওই মেয়ের কাছে সবকিছু বলে দেয়। আমার ফোন থেকে নাম্বার নিয়ে গোপনে নাম্বারটা নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে দেয় যে তুমি কার সাথে কথা বলতেছো, হয়তো এরকম এরকম, ও তোমার কাছে ওর ফ্যামিলির কথা যা বলছে ও তো তা না, বা ও তো বিবাহিত কাছে। তো ওই মেয়ে শোনার পরে আসলে সে আমার প্রতি এতটাই দুর্বল হয়ে গেছিল, হয়ে বসছিল আমার কথাবার্তা বা সবকিছু, আর তারকে পুরোপুরি যখন ভালো লাগলো তার সবকিছু, তখন তাকে মানে আকৃষ্ট করার জন্য আমার যত অস্ত্র আছে সব ব্যবহার করি, মানে যত করে ভালোভাবে কথা বলা যায়, গান শোনানো যায়, কবিতা শোনানো যায়, যা কিছু করা যায় সব কিছু করলাম, তো সেই ততটাই দুর্বল হলো আমার প্রতি। তো তারপরে এই কথা যখন সে শুনলো, তখন রমজান মাস, এই যে রমজানের আগের রমজান, রমজান মাস, তখন সে আমাকে মানে ফোন করে কান্নাকাটি করতেছে, বলতেছে যে তুমি কোথায়। তখন তার কথার স্টাইল বা আওয়াজই আমি বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে। তখন আমি বললাম যে কেন আমি এই জায়গাতে, তখন সে তো জানে আমি মিথ্যা কথা বলতেছি, এখন এখন জানে। তাকে আমি বলতাম যে আমি এইরকমের একটা চাকরি করি, বড় একটা চাকরি করি, এগুলো বলতাম। তখন সে বলল সে আমি যে সত্যি কথা ওইগুলা সে বলতেছে, অনর্গল সে বলতেছে। তখন আমি চুপ করে রয়েছি, সে বলতেছে আর এমন ভাবে কান্নাকাটি করতেছে, একটা মানুষ এতটা কান্নাকাটি করে তখন কিন্তু আমার সাথে ওর সাথে দেখা হয়নি এখনো। সর্বরাত্রের একদিন আগে আমি তাকে ফোন দিছি, আর এটা হচ্ছে আপনার 23 বা 24 রোজার কথা। তখন আমি বললাম তুমি কি ব্যাপার কাটতেছো কেন, তখন সে বললো যে তুমি আমার সাথে এত মিথ্যা কথা বলতে পারলা, এগুলো এগুলো বললা, কি অপরাধ করছো তোমার সাথে, তুমি বিবাহিত এটা সেটা। তখন আমিও কান্নাকাটি করতেছি, আসলে আমিও তার প্রতি অনেক দুর্বল হয়ে পড়লাম, দুর্বল হয়ে গেছিলাম, এই জন্য আমারও কান্নাকাটি মানে কান্নাকাটি করতেছে অনেক। তখন আমি বললাম যে দেখো আমার জীবনে এই সমস্যা, আমি বিয়ে করছি ঠিক আছে, কিন্তু কিভাবে করছি, কাকে করছি, কেন করছি, ওগুলো কি তুমি জানো। তারপরে সংক্ষেপে তাকে সবকিছু বললাম ডিটেল। তখন সে বললো সেটা যাই হোক তুমি আমার কাছে এলে, কিন্তু এখন সে বলতেছে এখন আমি কি করবো, সে বলতেছে আমাকে ফোনে যে আমি কি করবো, তোমাকে তো আমি বলতে পারবো না, কারণ যেভাবে আমি তোমাকে মন দিচ্ছি তোমাকে এখন ভুলে সম্ভব না আমার দ্বারা। তখন আমি বললাম যে তাহলে কাজ করে আমি মেয়েকে ছেড়ে দিই, আমি প্রথম স্ত্রীর কথা বলতেছি যে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেবো, কিন্তু তুমি আমার কাছ থেকে যাই না, চলে যাও না। সে বলতেছে সেইটাকে মানে সান্ত্বনা পায় অল্প, সে বলতেছে যে তুমি যেভাবে হোক আমি তোমাকে ছাড়া আর মানে অন্য কারোর কাছে যাবো না। তো ও যখন এই কথা বলতেছে তখন আমি আমি এই কথা বলতেছি যে ঠিক আছে তাহলে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিই। তো সেও তখন এই কথা বলতেছে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি তোমার স্ত্রীকে ডিভোর্স দেবে, এটা হলো ফাইনাল। তাই বললাম যে ঠিক আছে, কিন্তু সে বলতেছে যে তার আগে দেখা করা দরকার। তখন আমি যাই তাদের বাড়ি ওই দিকে, ওই যে গিয়া মানে একটু দূরত্ব আর কি, সে মানে একটা মাঝখানে একটা পুকুর সে পারে, আমি ওই পারে ছেলে দুজনে দেখা করি। তখন মানে তাকে দেখে তো আমার অস্বাভাবিক পছন্দ হয়, মানে অনেক সুন্দরী ছিল তো পছন্দ হয় অনেক, আর সেও আমাকে মানে দেখতে মানে যেমনই হোক সে তার মন থেকে আমাকে পছন্দ না হলে আমার কথাবার্তা বা আমার সাথে তার যা হয়েছে বা মন যে দিয়ে দিয়েছে এখন আর সে নিতে পারবো না। এখন সে বলেছে তুমি যেমনই হোক আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে আমি বিয়ে করবো তোমার সবকিছু জানার পরও। আর ওই দিক দিয়ে আমার স্ত্রী আমাকে ফোন দেয়, আমাকে পায় না ঠিক মতন, একটা সময় সে আমাকে না বলে আমাদের বাড়িতে চলে আসে তার বোনের বাড়ি থেকে। এর ভিতরে হইলো ভাইয়া ওর বোন একদিন আমাকে ফোন দেয়, আমার স্ত্রীর বোন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে যে আপনার জন্য একটা গুড নিউজ আছে। তাই বললাম যে কি বলো, তখন বলতেছে কিছুক্ষণ পরে বলতেছে যে মানে খুব ই করে বলতেছে আর কি যে আপনি কি খাওয়াবেন আমাকে, আমি যদি বলি বললাম যে তুমি যেটা খেতেছো ওটাই খাওয়ানো, মানে অনেকক্ষণ দুষ্টুমি করার পরে বলতেছে যে আপনি তো বাবা হবেন। তো এটা বলার পর আসলে আমি শুনতে গেলাম যে এটা কি মানে খুশি হওয়ার দরকার বা তাদেরকে বোঝানো দরকার যে আমি খুশি হয়েছি, কিন্তু আসলে আমি মন থেকে ততটা খুশি হইনি, যেহেতু ওই মুহূর্তে আমার অন্য আরেকটা মেয়ের সাথে সম্পর্ক চলতেছে পুরো নয়।
আপনি কি মন থেকে ডিসাইড করেছেন যে আপনি আপনার ফার্স্ট ওয়াইফকে ডিভোর্স দিয়ে মেয়েটাকে বিয়ে করবেন?
হ্যাঁ ওই রকমই একটা কিছু মন থেকে এটা চিন্তা ভাবনা করছি। তো যখন সেই কথাটা বললো তখন আমি বললাম যে ও আচ্ছা তাই নাকি, মানে একটু ভাব দেখালাম যে আমি খুশি হয়েছি। তখন সে বলতেছে কি ব্যাপার আপনি কি খুশি হন না, আমি বললাম যে হ্যাঁ খুশি হবো না কেন,
তখন বলতেছে যে ঠিক আছে তাহলে মিষ্টি খাওয়েন, এটা বলার পরে রাইখে দিবে, যারা কিছুক্ষণ কথা বলার পরে রাইখে দিবে। তো আমার স্ত্রীর বাড়িতে এসে পড়ছে, আমি এটা জানি না। তো এটা আমি একটা ভুল ধরলাম তাকে, যে তুমি যে বাড়িতে এসে পড়ছো, তুমি একটা মেয়ে মানুষ, আমার স্ত্রী, তুমি আমার কাছে না জিজ্ঞেস করে গাড়ির রাস্তা দিয়ে এত দূরের রাস্তা কক্সবাজার থেকে তুমি এখানে এসে পড়ছো, তুমি কি আমাকে এটা বলার প্রয়োজন মনে করি? তুমি একটা মেয়ে মানুষ কিভাবে পারলা? এটা ভুল ধরে তার প্রতি আমি হাজারো অপরাধ তার মধ্যে দিতেছি। আমি সবার কাছে বলতেছি এই সে অপরাধ করছে, আমার কাছে ই করছে, তার বাড়িতে ফোন করে বলতেছে আপনাদের মেয়ে সে করে। তো তার সাথে আমার সমস্যা যে এদিক দিয়ে সে আমাকে ট্রাই করার জন্য মানে আমার চাকরির স্থলে চলে গেছে। মানে সে যখন দেখতেছে যে আমি ঠিক মতো তার খোঁজ খবর নিতেছি না, আর সার ক্ষণ ফোনে ওয়েটিং থাকি আর বিজি থাকি বা বন্ধ থাকে নাম্বার, তখন সে আমার চাকরির স্থলে চলে যায়। আর তখন আমি যখন সে যায়, তখন আমি ওই লিজার সাথে যে মেয়েটার সাথে আমার সম্পর্ক, তার সাথে দেখা করতে আসছে।
ওকে,
তারপরে সরি এখানে আরেকটু কথা রয়ে গেছে, মানে সেটা হচ্ছে মানে ঈদের পর যে ঘটনাটা ঘটলো, ঈদের কয়েকদিন আগে তো তার সাথে আমার দেখা হইলো। তো দেখা হওয়ার পরে মানে ঈদের পর দিন আমরা ঘুরতে যাই, সারাদিন ঘুরার পরে আসি, সন্ধ্যায় বাসায় আসি, তারপরে দুই তিন দিন ঘুরা হয় আমাদের মধ্যে, আর ভালোবাসাটা আরো বাইরে যায়, আর পুরাপুরি থাকে যে আমরা কি ওই আমার স্ত্রীকে ডিভোর্স দিব আর তাকে আমি বিয়ে করবো, এটি আমাদের মধ্যে এখন কনফার্ম। তখন আমার স্ত্রী আমার চাকরির স্থানে আইসা করে আইসা সে অনেক কিছু জানতে পারে, যে সারাক্ষণ আমি ফোনে কথা বলি, তারা মনে করে সবাই মনে করে যে আমি আমার স্ত্রীর সাথে কথা বলি। এখন আমার স্ত্রী আইসা যখন বললো যে আমার সাথে কথা বলে না, তখন মানে তারা সবাই আমাকে অনেক খারাপ মনে করতেছে, আর এদিক দিয়ে সব লোক আমার স্ত্রী ওখানে গিয়া সবার কাছে আমার বিরুদ্ধে নালিশ করছে, মানে আমার চাকরির স্থলে। তখন মানে আমার মানে যাদের আন্ডারে আমি চাকরি করি বা যারা এখানে বড় বড় বস আছে, তাদের কাছে আমি এতটা খারাপ হয়েছি বা আর এতটা ই হয়েছি যে এখন তারা ফোন করে আমার ভাইয়াকে বলতেছে যে আপনার ভাই কোথাও ওকে নিয়ে আসেন। তো এটা জানার পরে আমি তো পুরো অবাক, আমি বললাম কি ব্যাপার, একটা স্ত্রী কি এগুলো করে নাকি কোনো স্বামীর ব্যাপারে? তখন মানে তার প্রতি আমার মনটা আরো বিগড়ে গেল যে এমন কেন করতেছে, আমি নাহলে ভুল করছি, হাজারো ভুল করছি, এই জিনিসটা সে অন্যভাবে সমাধান করতে পারতো, আমার চাকরির স্থলে গিয়ে আমার চাকরিটা সে করে দিল, নষ্ট করে দিল। তখন ওই লোক ওখানকার যে লোক তারা বলতেছে যে তুমি ওই আমার স্ত্রীকে বলতেছে যে তার ব্যাপারে যত আইনি যত সহযোগিতা লাগে তোমাকে আমরা করুন, তুমি তার ব্যাপারে ডিসিশন নাও তাকে কি করবা। আমার ব্যাপারে আমার ভাইয়াকে ফোন করে হুমকি দিতেছে বিভিন্ন ধরনের যে আপনার ভাই কোথায় তাকে নিয়ে আসেন এটা সেটা। আমার ভাই তো আমাকে ফোন করে বলতেছে তুই এখন ওখানে যাস না, তুই বাড়িতে চলে আসো। তখন মানে অনেক মানে বিব্রতকর একটা পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে, আর আমি ওখানে যাইতে পারিনি, কিছুই করতে পারিনি, আমার আর যাওয়া হয়ে ওঠেনি ওখানে। তো আমি বাড়িতে চলে গেছি, সেও বাড়িতে গেল, তারপর থেকে তার সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া। এই ঝগড়ার মধ্যে মানে তার সাথে আমার ঝগড়া চলতেছে, আর আমি এদিক দিয়ে লিজার সাথে ডিল করতেছি যে চলো দুজনে ঘুরতে যাই বা একদিন দেখা করি। তো দেখা করার পরে নারায়ণগঞ্জে আমি পাগলায় একটা জায়গা আছে, ওই জায়গায় যাই, আমার আরেক ফ্রেন্ড যায়, সে শিল্পী, আমার আরেক ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে যায়, আমিও ওকে নিয়ে যাই। যাওয়ার পরে সারাদিন ঘুরা, সন্ধ্যা আমরা বাড়িতে আসি, কিন্তু ওই দিন আমার মধ্যে পাগলামি উঠে যায়। পাগলামিটা কিরকম, যে বাড়িতে যখন সন্ধ্যাবেলা তাকে দিয়ে আসি, তার বাড়ির কাছে তাকে দিয়ে আসি আমি, তাদের বাড়ি খালি ছিল, তার মা তার আপুর বাসায় গেছে। তো আমি বাহির থেকে ফোন করে বলতেছি তাকে, আমি দেখো আমার রাস্তা ভালো লাগতেছে না, আমি আর বাড়িতে যাবো না, চলো আমরা দুজনে চলে যাই এখান থেকে, এখান থেকে বাইরে চলে যায়। তখন সে বলেছে এটা কিভাবে সম্ভব, বলছে না আমি আর কিছু শুনবো না, আমি এখন চলে যাবো। কিন্তু ভাইয়া তখন আমার কাছে মাত্র 120 টাকা আছে, সারাদিন ঘুরে গেলে পরে আমার কাছে কোনো টাকা পয়সাও ছিল না। আমি বললাম যে চলো আমরা এখান থেকে চলে যাবো, তখন বলেছিল না এটা সম্ভব না। তারপর আমি এমনিতেই ভাব দেখালাম যে মানে অভিনয় করতেছে আর কি, যে আমি কিন্তু একটা জিনিস খাইয়া ফেলাইছি, তুমি যদি না আসো তাহলে আমি এখন সিজেস্ট করবো, তাকে এগুলো বই দেখাইতেছে। তো সে মানে আমি এমনভাবে তার সাথে গুঙ্গায় গুঙ্গায় কথা বলতেছি আর কি, যাতে সে বোঝে যে আসলে আমি সিজেস্ট একটা কিছু করতে যেতেছি। তখন সে বলে যে তুমি দাঁড়াও না আসতে, তখন বাজে রাত্রে 10টা।
ওকে,
আমি কোথায় যাবো কি করবো না করবো কিছু জানি না, আমার পকেটও টাকা নেই, 120 টাকা আছে। তখন সে আসলো, একদম এক কাপড়ে চলে আসছে, তার কাছেও কোনো গয়নাগাটিও ছিল না কিছুই না, আর কাপড়ও ছিল না, কিছুই নিয়ে আসেনি।
মেয়েটির নাম কি ছিল?
লিজা।
লিজা, ওকে, যাকে আপনি স্ত্রী করার কথা চিন্তা ভাবনা করছেন। প্রথম স্ত্রী তখন আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেনি এবং সে সন্তান সম্ভাবা।
জি জি,
ওকে, বলুন তারপর।
তো ও চলে আসলো, লিজা চলে আসলো আমার কাছে, রাত্রে তখন 10টা বাজে। তো আমি একটা সিএনজি ঠিক করি নারায়ণগঞ্জ, মানে ওদের বাড়িটা হচ্ছে আদমজি, তো আমি নারায়ণগঞ্জে একটা সিএনজি ঠিক করি। আমার কাছে আসলে 120 টাকা, 120 টাকা দিয়ে আমি একটা সিএনজি ঠিক করি। তো আসার পরে সিএনজিতে আমরা উঠি, আমি অনেক কান্নাকাটির ভাব দেখা গেছি, আর সে তো কান্নাকাটি করতেছে রীতিমতো, তুমি তুমি এটা কি করলো, আমি এখন কি করবো, আমার বাবা বাড়িতে না, আমার মা বাড়িতে না, ছোট ভাই একটা আছে বাইরে, এখন মানে কেউ জানা নেই, এই মুহূর্তে আমি এইভাবে চলে আসলাম, তুমি এমন পাগলামি শুরু করে দিলা, আমি যখন বলছি যে আমি মারা যাবো বা আমি সিজার করবো, এটা শুনে সে চলে আসছে। তখন মানে দুজনে সিএনজি করে যাইতেছি, যখন নারায়ণগঞ্জের কাছাকাছি হাজিগঞ্জ পুলিশ ফাঁড়িতে যাই, তিনজন পুলিশ আমাদেরকে আটকায়, আমাদের সিএনজি
আটকায়। আপনি?
জি জি। তারপর আমার ভিতরে তো একটা জিনিস কাজ করছে, কারণ এখনো তো আমার স্ত্রী আমার বাড়িতে আছে, আর আমার যেই লিজা যার সাথে আমার সম্পর্ক, যাকে নিয়ে এখন আমি যাইতেছি, তার বাড়িতে প্রবলেমটা হলো তার বাবা মা যদি জানে অন্যরকম একটা ই সৃষ্টি হয়ে যাবে। তারপরে ওখানে পুলিশ আমাদেরকে থামায়, তো দুজনকে আলাদা ভাবে পুলিশে জিজ্ঞেস করে, তো আমি একটা বলি ও আরেকটা বলে, তো ধরা খাই। তখন আমি পুলিশের কাছে মানে আমি খুব মানে ওই সময় আমি খুব ই হয়ে যাই,
মানে খুব বেপথে কাছে আছে, কারণ ওই সময়টাতে ভয় পাওয়ার কারণটা একটু বেশি, কারণ হলো আমার স্ত্রীর বাড়িতে স্ত্রী আছে, বাড়িতে জানলে সমস্যা, বাড়িতে কেউ কাছে বলতে পারবো না যে আমাকে পুলিশে ধরছে বা আপনারা আসেন, বাবা মার কাছে বলতে পারবো না, আর ওরা তো বলতে পারবো না, তো পুলিশে বলতেছে যে আপনার কাছে এখন নিয়ে যান, এখন আপনাকে কারাগার নিয়ে যান। আমি বলছি আমি অনেক কাকুতি মনিত করতেছি ভাই, আর আমাদেরকে ছাড়ে দেন, আমি অনেক বিপদে পড়ছি, ওকে আমি ভালোবাসি, কালকে আমি ওকে বিয়ে করবো। তখন বলতেছে আমাকে ছাড়ি না, বলতেছে যে তাহলে আমাকে কিছু দেন, তা আমার কাছে তখন টাকা ছিল না, 120 টাকা ছিল যেটা আমি সিএনজি ভাড়া করছি। তখন বলতেছে যে আমি বললাম আমার কাছে টাকা পয়সা নেই, আপনি 10,000 টাকা দিয়ে যান এখান থেকে সেটা দেন, পুলিশ আমাকে বলতেছে। তখন আমি বললাম যে আসছিল আমার কাছে টাকাই নেই, আমি 10,000 টাকা কই পাবো? তো বলতেছে তাহলে আপনাকে ছাড়া যাবে না, আপনি আমাদের সাথে চলেন। এই দিক দিয়ে তো আমি এখন গিয়ে যাই তো মানে পুরা নার্ভাস হয়ে গেছে। আমি বললাম যে ও খুব ভয় পেয়েছে ভাই, আমাকে ছেড়ে দেন, হ্যাঁ আমার কাছে টাকা না, যদি থাকতে আমি দিয়ে দিতাম। তো তারপর কিছুক্ষণ কথা বলার পরে বলতেছে ওর বাবার নাম্বার নিল, আমার বাড়ির নাম্বার নিল, তো বলে যদি না দেন তাহলে জানাবে। তা আমি ওই আমার ফ্রেন্ড যে একসাথে মানে আমরা বেড়াইতে গেছিলাম, ওর যে গার্লফ্রেন্ড ওর কাছে আমি ফোন দিলাম, বললাম যে আপু এই সমস্যা হয়েছে। তখন আমি বললাম যে কিছু টাকা নিয়ে আসেন, তখন তারা আসলো, আসার পরে সে আমার ওই আপু আবার পরিচয় করা দিল যে সিভিল মানে ডিবি অফিসার একজন আছে আমার ওই আপুর মামা, তো ওনার কথা বললো, বলার পরে পুলিশ আর আমাদের কাছে টাকা নিল না, ছাড়া দিল আমাদেরকে। তো আমার যে ফ্রেন্ড একসাথে ঘুরতাম তাদের বাড়িতে চলে যাই দিন রাত্রে আমরা, তাদের বাড়ি ছিল কেরানীগঞ্জে, ওখানে যাওয়ার পরে সারা রাত তাদের বাড়িতে থাকি আমি আর লিজা একসাথে থাকি। তো তখনও তো তার সাথে আমার বিয়ে হয়নি, মানে তো সারা রাত তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, সবকিছু হয়, এদিক দিয়ে তার বাড়ি থেকে অনেক ফোন দেয় তার ফোনে, কিন্তু সে ফোন রিসিভ করে না। সকালবেলা সে ফোন রিসিভ করে বলে যে আপু আমি চলে আসতেছি, আর সারা রাত আমাদের মধ্যে কথা হয়, মানে আমার ওই আপুটাও বোঝাইলো আমাকে যে হঠাৎ করে তুমি পাগলামি করলা, তো এখন তো তোমার কাছে টাকা পয়সা নেই, কিছুই নেই, এখন কি করবা, এইভাবে কি চলে যাওয়া যায় নাকি? তাই বললাম ঠিক আছে তাহলে তুমি বাড়িতে চলে যাও আজকে, পরে আমরা একসময় বের হবো। তখন ওই যে লিজা সে তাদের বাড়িতে আমি তাকে দিয়ে দিই। তো এটা মানে তার বাবা মানে তার মা তার বোনিকা মানে অন্যদের কাছ থেকে গোপন রাখছে আর কি, তাদের মান সম্মানের কথা চিন্তা করে, কিন্তু সবাই তো আমার সাথে দেখে গেছে এই জিনিসটা সবাই জানছে, কারণ আপা জানতো আমার সাথে ওর রিলেশন আমার কাছে আসছে। তো আমি বাড়িতে চলে যাই, এদিক দিয়ে আমার স্ত্রীর সাথে অনেক ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি হওয়ার পরে মানে বিচার হয় আর কি আমাদের বাড়িতে, আমার স্ত্রী বিচার ডাকে, যখন আমি একটু বেশি মানে ই করতেছি উল্টাপাল্টা করতেছি তখন সে বিচার ডাকে, তার বাবা মাকে খবর দেয়। তো বিচার ডাকার পরে আমাদের সমাজের কাছে আমি অনেক ভালো ছিলাম, সবাই আমাকে খুব ভালো জানতো, অনেক আদর স্নেহ করতো, তো সবাই আসে। তো সবাই আসার পরে আমার স্ত্রীও সবকিছু বলে, আমিও সবকিছু বলি, বিশেষ করে আমি আমার সেই চাকরির ওখানে গিয়ে যে সমস্যাগুলো করছে বা তার অতীত এই সবকিছু চিন্তা ভাবনা করে মানে সবকিছু বলি আমি তাদের সামনে। তখন সেও বলে, তো সবাই ওনারা মুরব্বীরা বা চেয়ারম্যান এলাকার বা কমিশনার যারা ছিল ওনারা এটাকে মীমাংসা করে দিয়ে যায়, অর্থে যে আপনার স্ত্রী বা তোমার স্ত্রী এখন প্রেগনেন্ট অবস্থা আছে, এখন তোমরা কি একসাথে থাকো? মানে তখন আমিও মাইনে নিই যে হ্যাঁ ঠিক আছে আমরা একসাথে থাকবো। আর ওদিক দিয়ে লিজার সাথে আমার কথা হয়েছে যে আজকে এই অনুষ্ঠানের মধ্যে বা এই বিচারের মধ্যে আমি বলবো যে না তার সাথে কি আমি আর থাকবো না, আমাদের সম্পর্কটা ব্রেক আপ করে দেবো।
লিজাকে আপনি প্রমিস করে আসছেন?
হ্যাঁ হ্যাঁ প্রমিস করে আসছেন। তো এই কথা যখন আমি বলছি তাকে এদিক দিয়ে বিচারের মধ্যে যখন আমি কথা দিলাম যে হ্যাঁ ঠিক আছে আমি আমার স্ত্রীর সাথে চলবো একসাথে থাকবো সবকিছু বাদ, তখন লিজা ওই দিক দিয়ে আমার সাথে উল্টাপাল্টা শুরু করে দিয়েছে, তুমি আমার কাছে বলে গেলে এই কথা, তুমি আমার সাথে এখন তুমি অন্যরকম কথাবার্তা বলতেছো এরকম কেন? তখন আমি বললাম যে আমি এখন কি করবো, এইখানে এই কথা বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তখন তো আমি বললাম যে তুমি কোনো টেনশন করো না, আমি ঠিকই তোমাকে নিয়ে চলে যাবো। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ওইটার দিকে টাকা দিলাম। তো আমার স্ত্রীর সাথে ভালোই মানে ভালো হয়ে গেছিলাম, মানে সবকিছু স্বাভাবিক হয়ে গেছিল ওর দিক দিয়ে আর কি। তো আমার দিক দিয়ে তো আমি ওর সাথে অনেক ভালো ভালো কথাবার্তা বললাম, বললাম যে দেখো পরের দিন আমি আবার যাই নিজের সাথে দেখা করি, তো দেখা করে সবকিছু কনফার্ম করি যে আগামী পরশু দিন আমরা চলে যাবো, একটা তারিখ ফিক্স করি আমরা। আর এদিক দিয়ে ওইটা দিকের কথা বললে আমি বাড়িতে গিয়ে টাকার ব্যবস্থা করার চিন্তা ভাবনা করতেছি। তো আমার ওই স্ত্রীকে বললাম স্নিগ্ধাকে বললাম যে আমার একটা চাকরির কথা হয়েছে, তো তুমি আমাকে কিছু টাকা দাও, ওখানে কিছু জামানত দরকার, যদি কিছু জামানত দেওয়া যায় তাহলে মোটামুটি ভালো একটা চাকরি হবে আমার। তো সে একবার বুঝতে ফেলাইছে, কিন্তু এটা নিয়ে যখন খুব ভালোভাবে আমি মেহনত করলাম মানে ই করলাম যে না দেখো সত্যি আমার চাকরিটা হইয়া দেবো বা এটা সেটা কুরিয়ার ফেলেছে একটা চাকরি, তখন সে বললো আচ্ছা ঠিক আছে। তারপর সে আমাকে টাকা দিল, 20,000 টাকা দিল আমার স্ত্রী। আর আমার মার কাছ থেকেও আমি একই কথা বললাম যে আমার দেখেন এই সমস্যা, আমার একটা চাকরি হইবো কিন্তু আমার কিছু টাকা দরকার। আমার মা আমাকে 15,000 টাকা দিল। তো আর
এই টাকাগুলো আপনি কেন কালেক্ট করছেন?
আমি ওই লিজাকে নিয়ে আমি চলে যাবো,
ভেঙে যাবেন।
তো আমার মা আমাকে 15,000 টাকা দিল।
আপনার সন্তানের তখন বয়স কত, মানে কত মাসে থাকেন একটা প্রেগন্যান্সি?
আসলে ভাইয়া এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, মানে ও তো আমাকে বলছিল যে ওর প্রেগনেন্ট বা ওর সন্তান সম্ভবা, কিন্তু মানে ও আসার পরে এটা তো বেশি দিন হয় নাই, মাঝখানে খুব বেশি দিন হয় নাই, রোজার মধ্যে ও আমাকে বলছে রোজার মধ্যে এটা রোজার 15 দিন পরেই আমি চলে
গেলাম। ওকে, তার মানে ঘটনাটা খুব শার্পলি ঘটে গেছে।
হ্যাঁ হ্যাঁ, তারপর তো এর মানে খুব অল্প সময়ের মধ্যে যেটা বোঝাও জানে ওকে দেখে যে ও প্রেগনেন্ট একটা মহিলা। তো টাকাগুলো কালেক্ট করলাম, মোট 45,000 টাকা আমি জোগাড় করলাম। জোগাড় করার পরে সবাইকে বললাম যে দোয়া করেন আমি যাইতেছি চাকরির জন্য। এই কথা বললাম আমার স্ত্রীকে বললাম। তো আসলে তার কাছ থেকে যে একটা বিদায় নেওয়া বা যে একটা ই করা, ওই জিনিসটা আমার ভালো করে করা হয়নি। আমি তখনও ভাবতে পারতেছিলাম না যে এটাই আমার তার সাথে শেষ দেখা। তখন আমি তাকে বললাম, আর আমাদের ওই যে ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডও তার গার্লফ্রেন্ডকে নিয়ে একসাথে বের হইব, দুজনে একসাথে বিয়ে করবো। তখন আমি এদিক দিয়ে লিজাকে আসতে বললাম, তিনজি বাড়াবাড়ি নিয়ে দুজনে একসাথে চলে গেলাম। তারপরে সেদিনই আমার ফ্রেন্ড আর আমি দুজনে একসাথে তার বড় আপার বাসায় গিয়ে দুজনে বিয়ে করে ফেলি।
প্রথম স্ত্রী থাকা অবস্থায় উইদাউট এনি পারমিশন, তার ফ্যামিলি কি বিষয়গুলো জানতো? লিজার ফ্যামিলি জানতো বিষয়গুলো?
লিজার শুধু আপা জানতো যে ওর আমার সাথে সম্পর্ক আছে বা রিলেশন আছে, কিন্তু এটা জানতো না যে আমি বিবাহিত বাড়িটার সাথে। তো বিয়ে করার পরে ওই রাত্রেই আমরা চট্টগ্রাম চলে যাই, আমরা 13 চট্টগ্রামে চলে যাই। যে উদ্দেশ্য হলো এইদিকে কোথায় থাকবো, রিস্কটা থাকাটা রিস্ক, ওইদিকে চলে যাই, একটু বেড়ানো হলো, তারপর দূরেও থাকা হলো, কেউ আমাকে আমাদেরকে পাইলো না। এদিক দিয়ে তো আমাদের বাড়ি থেকে ফোন আসতেছে, ওদের বাড়ি থেকে ফোন আসতেছে, আর এদিক দিয়ে আমার স্ত্রী যেটা প্রথম স্ত্রী, তো ও মানে খুব খারাপ অবস্থা, মানে জানতে পারছে যে আমি চলে গেছি আর এক মেয়েকে নিয়ে বিয়ে করে ফেলাইছি, সবকিছু জানছে। তো জানার পরে ও আমাদের বাড়িতে আমাদের আমার আম্মাকে ফের দিতেছে যে এটা কমো সেটা কমো, আইনের আশ্রয় নেবো, সবাইকে কারাগারে পাঠামো, এগুলা মানে বিভিন্ন কিছু পুরা এলাকার মধ্যে ও মানে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে। এখন পুরো এলাকা, শুধু আমাদের গ্রাম না, আরো 2-3 গ্রাম আশেপাশে সবাই জানছে বা সবাই করছে যে এমন একটা ছেলে, এই ছেলের স্ত্রী থাকা অবস্থায় প্রেগনেন্ট স্ত্রী অন্য মেয়েকে নিয়ে চলে গেছে। তো এইটা যখন সে বললো সেদিক দিয়ে কিছু নিয়ে করার পরে, তো আমাদের গ্রামের যে মাতাব্বার ছিল, প্রধান ছিল, তো উনি আমার প্রতি একটু বেশি ভালোবাসা ছিল না। তো উনি যে সে বুঝতে পারে যে অতিরিক্ত হয়ে যেতেছে, তখন উনি ওনাকে বললো মানে আমার স্ত্রীকে বললো যে তুমি এক কাজ করো, প্রথম স্ত্রী মানে
বাড়িতে,
তখন ওকে বলতেছে যে তুমি তোর কাছে ছিলা, এখন যেহেতু আর একটা বিয়ে করেই ফেলাইছে, তুমি এখন এটা নিয়ে পরে তুমি ই করো, এখন তুমি তোমাদের বাড়িতে চলে যাও, এখন তুমি এখানে থাকো না, ও তো আর এখন বাড়িতে নেই, বাড়িতে থাকলে আলাদা কথা, তুমি তোমাদের বাড়িতে চলে যাও, ওখান থেকে মেনটেন করো, আমরা জিনিসটা দেখতেছি। এটা বইলা ওকে বাড়িতে পাঠাই দিল। তো বাড়িতে পাঠাই দেওয়ার পরে ও ভাইয়া মানে মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যেত, মানে যে প্রথম স্ত্রী মানে সব দিক দিয়ে ভালো ছিল, বললাম কথাটা মানে মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যেত, সবাই খুব আপন করে নিত আমাদের বাড়িতে, সবাই এমন ভাবে মানে অ্যাডজাস্ট হয়েছিল যে বুঝতেই পারত না যে ওটা মানে বউ বাড়ির মানে ফ্যামিলির মতো হয়ে গেছে একটা। তো মানে সবাই যাওয়ার পরে সে আমার ছোট ছোট বাগিনা বাটি দেখা করে নিয়ে মানে ধীরে ধীরে কান্নাকাটি করতেছিল, আমার মার কাছে অনেক কান্নাকাটি করছে, ও আমাদের বাড়িতে অনেক কষ্ট করতো, আমি তাকে খুব বেশি কিছু দিইনি, অনেক কষ্ট দিছি। তো সে চলে গেল, আর আমি আমার ওই দ্বিতীয় যে স্ত্রী তাকে নিয়ে তো আমি চট্টগ্রাম আসি, ওখানে কিছুদিন থাকার পর আমি চলে আসি।
সে কোনো মামলা করেনি আপনার এগেনস্টে? প্রথম স্ত্রী এত যেহেতু অ্যাঙ্গ্রি ছিল এবং লজিক্যালি আপনার এগেনস্টে মামলা করা উচিত, সে কোনো মামলা করেনি?
মামলা করা উচিত এটা সে করতো, কিন্তু সে যখন বাড়িতে চলে গেল তার বাবা মা অনেক শিক্ষিত ছিল, আর ওদের বাড়িটা যেহেতু অনেক দূরে নওগাঁ, আমাদের বাড়ি নানন, ওদের বাড়ি নওগাঁ, এই জন্য হয়তো ওর বাবা মা এটাকে আর কিছু করতে বলেনি, আর ওর বাবা মার কথাটা শুনছে, বিশেষ করে ওর বাবা, কারণ ওদের অনেক টাকা পয়সা আছে, ওরা হয়তো ভাবছে যে ছেলে চলে গেছে কি হয়েছে আর অন্য আরেকটা ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে। এই জন্য মানে কিছুদিন পরে মোটামুটি মানে আমাকে ভয় দেখাইছে যে মামলা করবো, এই করবো, সেই করবো, অনেক ভয় দেখাইছে, কিন্তু কিছুদিন পরে সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, মানে এটা নিয়ে আর সে আর তেমন কিছু করেনি।
ওকে ওকে, আপনি তাহলে বেঁচেই গেলেন, অপরাধ করে বেঁচে যাওয়া যেটাকে বলে,
বেঁচে গেলাম।
ওকে, তখন কি আপনার এই প্রথম সন্তান যিনি প্রথম স্ত্রীর গর্ভে, তখন আপনার সন্তান কি দুনিয়ার মুখ দেখেছে নাকি সন্তান আপনার আসেনি?
এটা তো তখনো বেশি দিন হয় নাই,
তখনো বেশি দিন হয়নি,
এটা হয়তো মানে যেটা আমি বুঝতে পারলাম তারপরে আর সন্তানের কোনো কথাই সে বললো না, সেটা এটা আমাকে প্রথম প্রথম বলতো যে আমার তোমার সন্তান তো আমার পেটে আছে।
ওকে, কিন্তু তারপরে কখনো বলেনি?
না, আর কখনো বলেনি, হয়তো এটা নষ্ট করে ফেলেছে, যেহেতু
আপনি আপডেটেড না, আপনি জানেও না,
জানিও না।
ওকে, তারপর
যেহেতু আমাকে ডিভোর্স দিয়ে ফেলেছে এই জন্য আর কি বুঝতে পারলাম। তো তারপর আমি আমার স্ত্রীকে নিয়ে আসি, ক্যানিং থাকি কিছুদিন, ওখানে সমস্যা হয়, আমি রূপগঞ্জে চলে আসি আমার নানির বাড়িতে, এদিকে আমি একটা ছোট চাকরি নিই, আমার স্ত্রীকে নিয়ে থাকি। এখন শুরু হয় আমার দ্বিতীয় স্ত্রীর মানে ঝামেলা আর কি, দ্বিতীয় স্ত্রী মানে ওকে যতটা যেভাবে ভাবছিলাম বা যেসব কথা বইলা মানে ও আমার সাথে আসছিল, আমি ওকে নিয়ে আসছিলাম, ও মানে ওর কিছুই মানতেছে না, মানে সংসারে যত প্রকারের অশান্তি আছে, ও আমাকে কথায় কথায় বলে যে তুমি তো বিবাহিতটা ছিলে, বা এমনও অনেক সময় হয়েছে যে ও আমার সামনে অন্য ছেলেদের সাথে ফোনে কথা বলে, এমন অনেক সময় হয়ে গেছে। তো আর সবচেয়ে বেশি যে জিনিসটা আমার আগের স্ত্রী, তো এই জিনিসগুলো এই করতো মানে হাজার অভাব ছিল, কিন্তু সে কখনো বলতো না, বা কোনো একটা সমস্যা হয়তো তার বাপের বাড়ি থেকে অনেক টাকা পয়সা নিয়ে আসতো, অনেক টাকা পয়সা নিয়ে আসছে, কিন্তু মানে সবকিছু রিটার্ন আমার সে নিয়ে গেছিল, তাদের বাড়ি থেকে আমাকে যা কিছু দিছিল ফিস থেকে দুটো সবকিছু ওইগুলো সব ফার্নিচার নিয়ে গেছিল। তো আমার কাছে আর কিছুই ছিল না, আর আমি খুব শূন্য ছিলাম ওই মুহূর্তে। তো ছোট একটা চাকরি করতাম আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে, তো সে অনেক শৌখিন ছিল। আর তাদের বাড়িতে অত মানে বিষয়টা মাইনে নেয় নাই, আমাদের বাড়িতে তখন মাইনে নেয় নাই, আমার বাবা মা আমার প্রতি রাগ, সবার রাগ, তো কেউ মাইনে নেয় না। এই জন্য ফ্যামিলি থেকে কোনো হেল্পও পাইতেছি না। একটা সময় গিয়ে ওখান থেকে মানে কিছুদিন পরে তার ফ্যামিলি ব্যাপারটা জানার পরে অনেকদিন পরে মাইনা নেয়, মাইনা নেওয়ার পরে বলতেছে তোমরা আমাদের এখানে আসো। তো তাদের ওখানে আমরা যাই, ওখানে গিয়ে তাদের তার মামার একটা ফ্যাক্টরি আছে, ওখানে আমাকে একটা চাকরি নিয়ে দেয়। আমি ওখানে চাকরি করতে থাকি, কিন্তু সংসারে অশান্তিটা এটা কোনোভাবে শেষ হয় না। মানে মূলত সবচেয়ে বড় যে অশান্তি সেটা হচ্ছে অভাবের। মানে খুব কঠিন অবস্থা এমন হয়েছে যে আমি গাড়ি ভাড়া নেই, আমি অফিসে যেতে পারতেছি না, এই জিনিসটা তারাও জানতো। আর আমার দ্বিতীয় স্ত্রীর মধ্যে অনেক সমস্যা আছে, অনেক ধরনের সমস্যা আছে, যেসব সমস্যার কারণে এখন বর্তমানে অনেক খারাপ পরিস্থিতি বা অবস্থা বা অশান্তি সংসারের মধ্যে। সেই কোনো পরিস্থিতিটা হলো ধরেন মানে সে তার ফ্যামিলির ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করে, কিন্তু সে যে আমার একটা মানে আমাদের ব্যক্তিগত একটা সংসার এটার কথা সে কখনো চিন্তা ভাবনা করে না, বা আমি যে তার হাজব্যান্ড সে কথাটা মনেই করে না এই টাইপের। তো সে যখন খুশি তখন আমার সামনে অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলে, আমাকে কোনো প্রকার মানে না, অনেক রিহাব আচরণ করে আমার সাথে। আর একটা কথা হচ্ছে মানে তার ফ্যামিলিটা মানে একটু অন্যরকমের, মানে মোটেই আমাদের সাথেও মিলে না, মানে ভালো কোনো ফ্যামিলির সাথেই মিলে না। ওর ফ্যামিলিটা এই ধরনের আর কি, শিক্ষিত কোনো লোক নাই বললেই চলে। আমার স্ত্রী একমাত্র শিক্ষিত, আর সে হচ্ছে ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করছে। তো এই জন্য মানে বুঝছে একটা জিনিস, এটা সে কখনোই বোঝে না। তো এই জন্য অনেক অশান্তির সৃষ্টি হয় বর্তমানে। যে মানে কিছুদিন আগে আরেকটা আমার মধ্যে সমস্যা হয়েছে, আরেকটা অপরাধ করছি, সেটা হলো বেতন পাইছি আমি, মানে আমার সংসারের সবচেয়ে বেশি অশান্তি হচ্ছে অভাবটা নিয়ে, বর্তমানে টাকা পয়সার অভাবটা, মানে ছোট একটা চাকরি বেটে দিয়ে সবকিছু আমি মেনটেন করতে পারতেছি না। তো তারপরেও আমি বেতন পাইছি, কিন্তু ওই আমার স্ত্রী ঘরে আসতে দেখা গেছে জগাঘাটে করে খুব সমস্যা করে, এই জন্য মানে বাইরে একটু থাকতে পারলেই ভালো লাগে। তো আমার আরেক ফ্রেন্ডকে নিয়ে বলতেছে চল আজকে যাই হোটেলে যাই, তখন সে বলতেছে যে হোটেলে যাবি, তখন কিছুদিন আগে তখন চলে আসি রাত্রেবেলা বেতন পাওয়ার পরে। আমার তখন টাকাটা অনেক দরকার, কারণ আমার স্ত্রী তখন প্রেগনেন্ট, কিন্তু ওই সময় আমি কথাটা চিন্তা ভাবনা করতেছি না। আমার একটা অভ্যাস হচ্ছে কি, আমি যেটা যখন চিন্তা করি ওই কাজটা আমি করে ফেলি, এরপরে কি হবে না হবে ওইটা কথা কখনো চিন্তা করি না। তারপরে যখন আসলাম ওকে নিয়ে আমি ঢাকা আসি, ঢাকা এসে প্রথমে ওই সেই হোটেলে যাই, হোটেলে যাওয়ার পর তাদের কাছে জিজ্ঞেস করি, কিন্তু তারা অনেক রেটের কথা বলে, এই জন্য ওখানে আর যাই না। তখন কারণ বাজার যাই, কারণ বাজার গিয়া ওখানে এক জায়গায় যোগাযোগ করি, সেখানেও পাই না, তখন ওখান থেকে বনানী কাকুরে চলে যাই, ওখানে আবাসিক হোটেলে চলে যাই দুজনে। তো ওইখানে গিয়া আমরা ফিজিক্যাল রিলেশন করি আর কি। তো ওখানে যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের রাত্র 3টা বেজে যায়, কিন্তু ওখানে যাওয়ার পরে ওই রাত্রটা অনেক সমস্যা হয়, আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। আর ওই রাত্রটার মধ্যে আমাদের আমার কাছ থেকে আমি বেতন পাই খুব অল্প টাকা 7,000 টাকা, এর মধ্যে ধরুন 4,000 টাকা আমার চলে যায়।
এটা হোটেলে গিয়ে আপনি অন্য একটা মেয়ের সাথে নিজের সংসার চালানোর টাকা, যেটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা ছিল না,
বিশেষ করে আমার টাকা দিয়ে মানে ওই টাকাটা নিয়ে বেশি ঝগড়াঝাটি হইতেছিল, অশান্তি হইতেছিল,
এই কারণে আপনি টাকাটা এই পথে ব্যয় করে ফেললেন।
হ্যাঁ, ওই টাকাটা দিয়েও আমি তখন ওই মুহূর্তে এখানে চলে আসি।
মানুষের বিবেক বোধ যখন লোপ পায় তখন এভাবেই নাকি পায়। যাই হোক, শেষমেশ কি অবস্থা দাঁড়িয়ে, আপনি কি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আছেন?
জি, তখন এই ঘটনা থেকে মূলত শেষ পরিস্থিতিটা আমার শুরু। এই ঘটনা থেকে তখন আমি কোনোভাবেই তার কাছে আমি জবাব দিতে পারি নাই যে আমি কিভাবে টাকাগুলো কি করলাম, যেহেতু এত সমস্যা ছিল। আমার বাড়িওয়ালা অনেক টাকা পাবে আমার কাছ থেকে, 10,000 টাকা মতো পাবে, আর মানে আমার সন্তান পেটে কিন্তু এক টাকাও নাই আমার কাছে ছিল না। এমন পরিস্থিতিতে পড়ে আমি তখন দিকবিদিক মানে দিশেহারা, যে কি করবো না কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আর এদিক দিয়ে আমার টাকা নাই দেখা আমি অফিসেও যেতে পারতেছি না, গাড়ি ভাড়া লাগে বলতে ওই গাড়ি ভাড়াটা আমি জোগাড় করতে পারতেছি না, মাত্র 30 টাকা লাগে আসতে যাইতে, ওই গাড়ি ভাড়াটা আমি জোগাড় করতে পারতেছি না, এই জন্য অফিসেও যেতে পারতেছি না। কিন্তু আমার স্ত্রী এখন তার বাপের বাড়িতে, তার বাপের বাড়ি থেকে আমি আমার রুমে বসে থাকি, যেখানে ভাড়া থাকি বসে থাকি সারাদিন, বিকেলবেলা ওদের বাড়িতে যাই। তো যাওয়ার পরে মানে সংসারে এতটাই অশান্তি, বা আমার সাথে এখন এমন ব্যবহার করে অভাবে পড়া, যে আমি রাত্রেবেলা তাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যাই, পরের দিন আবার রাত্রেবেলা এসে খাই, সারাদিন আর রাত্রে খাওয়া নেই আমার। এইভাবে চলতেছিলাম আর কি কিছুদিন। সে জানতে চাই আমি অফিসে গেছি, কিন্তু আমার কাছে ভাড়াও নেই, কোনো টাকা পয়সা নেই, আমি এইভাবে গিয়ে সারাদিন আমার রুমে আমি বসে থাকি, বসে লেখালেখি করি, এই করি সেই করি। তখন এগুলা করে আমি বিকেলবেলা আবার তাদের বাড়িতে চলে আসি, সবাই বলতে যে আমি অফিসে থেকে আসছি। এটা কিছুদিন হওয়ার পরে এটা তারা জানিয়ে ফেলে, জানার পরে এটা নিয়ে আরেকবার খুব জোর আছে।
আপনার চাকরিতে সমস্যা হয় না এতে?
চাকরি চলে গেছে
আমার। ও, চাকরি তো চলেই যায়। ওকে,
কিছুদিন এরকম হওয়ার পরে আমি যখন ই করতে পারতেছিলাম না, তখন আমার চাকরিটাও চলে যায়।
প্রাশ্চিত্যের জায়গাতে আছি আমরা প্রিয় শ্রোতা। হ্যাঁ বলুন।
তো চাকরিটা চলে যায়, তারপরে তো আমি একদম পুরা দিশেহারা। তারপর ওই মুহূর্তে মানে আমার স্ত্রীর অনেক প্রবলেম হয়, মানে তার যে সে যে গর্ভবতী, শুরু থেকেই তার অনেক পেইন আর কি, ব্যথা থাকে, তো এই ব্যথাটা আরো বাইরে যায় আর এদিক দিয়ে ডেট ওভার হয়ে যায়। যে ডেলিভারি যে ডেট দিছে ডাক্তার,
ডেট ওভার কেন হয়,
জিরো ওভার হয়ে যায় কিন্তু বাচ্চা হইতেছে না। কিন্তু ডাক্তার কাছে যতবারই নিতেছি ততবারই বলে যে সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু আবার বাচ্চা হইতেছে না। তো এই জন্য টেনশন কাজ করতেছে, ওই মুহূর্তে আমার টাকা দরকার, কিন্তু ওই মুহূর্তে এখন আমার কাছে টাকাও নাই। আমার বাড়িওয়ালা 10,000 টাকা পাইবো বারবার চাপ দিতেছে, আর আমি অফিসে যেতে পারতেছি না, আমার চাকরিও চলে গেছে। তো এমন পরিস্থিতিতে আমি তখন কিছু দেখতে না পারি, আমি মানে এর মধ্যে মানে তাদের বাড়িতে অনেক তো অশান্তি হয়। তার বাবা মা বলে যে এমন ছেলের সাথে গেছিস, এটা করছিস,
সবসময় খোটাতে,
হ্যাঁ সবসময় খোটাতে। আর তার বাবা তার মাকে খুব মারধর করে, তার ফ্যামিলিটা অন্যরকম তার বাবা। তো সে তাদের বাথরুমে গিয়া গলা দিল,
মানে সন্তান হবে এইরকম সিচুয়েশনে সে গলায় দড়ি দেয়,
গলায় দড়ি দেয়। সেটা মানে জুইলা না, মানে সে বাথরুমে গিয়া গলা ভিতরে খুব মানে টাইট করে লাগায় তারপর সে বাঁধ দিয়ে দেয়। তো বাবা ভালো যে মানে সে দরজাটা খোলা ছিল, আমি করেছিলাম, তার মাও করেছিল, তাদের বাথরুমে দরজাটা সে খোলা রাখছিল। তো আমি দেখলাম, আমি জানতাম আসলে ভাইয়া ওই সময় মানে কতটা অভাবের মধ্যে আর কোন রকমের সিচুয়েশনে পড়ছিলাম, এটা হয়তো আমি ঠিক মতো বলতে পারতেছি না, কিন্তু মানে এরকম কিছু পরিস্থিতি সৃষ্টি হইতো। সে আমার সাথে ঠিক মতো কথাবার্তা বলতো না, সে আমাকে বলতো যে তোমাকে আমি খাবার দিব না, তুমি আইসো না আমাদের বাড়িতে, তুমি চলে যাও, কোথাও যেতে পারো না, এরকম কেন করতেছো। তখন মানে এরকম পরিস্থিতিতে মানে কখন একটা মানুষ প্রেগনেন্ট অবস্থায় গলায় দড়ি দেয়, তখন সে বাথরুমে যায় যখন এটা করে, আমি তখন কিছুক্ষণ এরপরে আমি বুঝতে পারলাম যে কিছু একটা হইতেছে মনে হয়। আমি দৌড়ে বাথরুমে গেলাম, গিয়ে দেখি যে সে নিচে পড়ে রয়েছে। তখন আমি ভিতরে হাত দিয়ে তার এটা ছিটটাও পারতেছি না, অন্ধকার বাথরুমে কারেন্ট নেই। তখন আমি এটা ছিটটাও পারতেছি না, কিন্তু বুঝতেছি সে ঘুমাইতেছে। তখন আমি এটা ভিতরে আঙ্গুল দিতে গেলে গলায় আরো ফাঁস বেশি লাগে, আর এখন কাটতেও পারতেছি না। তো তারপরে ভাবলাম যে ভিতরে একটু আঙ্গুল দিয়া তারপরেও এটা ছিঁড়া ফেলি, ছিঁড়া ফেলে তো শেষ। তখন রশিটাও সে একটু মানে ভালো রশি নিছে, তো মোটামুটি ছিঁড়তে একটু কষ্ট হয়েছে, তারপর ছিঁড়ছে, কিন্তু তার অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরছে, সে অজ্ঞান হয়ে গেছিল। তো জ্ঞান ফেরত তখন তাদের বাড়িতেও সবাই জানে বিষয়টা, জানে তখন সবাই আরো জানলো যে কিসের কারণে এগুলো হইতেছে, কেন হইতেছে, হাজবেন্ড কি করে বা মারধর করে কিনা বা কিসের কারণে, এগুলো তো সবাই জানলো। তো শ্বশুরবাড়িতে একটা ই হইল। তারপর আমি এরকম পরিস্থিতিতে আর কিছু করতে না পারি, আমি আমাদের বাড়িতে যাই। বাড়িতে আমাদের বাড়িতে কিন্তু এত কিছু এখন জানে না, ওই ব্যাপারটা, ওই দিকের ব্যাপারটা আমাদের বাড়িতে বেশি কিছু জানে না। তো আমি বাড়িতে গিয়ে আমার আম্মার কাছে বলি, আসলে আমাদের ফ্যামিলি ওই রকম মানে ই না যে তারা দিতে পারবো, আর বাইরে সব আলাদা আলাদা ভাবে সেটেল যার যার মতো। তো আমি বাড়িতে গিয়ে আমার মার কাছে বলি যে মা এই সমস্যা, এখন আমি কি করতে পারি। তখন আর সবাই জানে আমি প্যান্ট শার্ট করতাম, মানুষের লেখাপড়া করছি, সবার ইচ্ছা ছিল একরকম, আমি হয়েছি আরেকরকম। মানে বিশেষ করে দ্বিতীয় বিয়ে করার পরে থেকে, আগে আমি ওরকম ছিলাম না, কিন্তু দ্বিতীয় বিয়ে করার পর থেকে আমি প্যান্ট শার্ট করতাম, তারপরে স্মোক করতাম।
আপনার প্রেজেন্ট সিচুয়েশনটা কি, আপনার সন্তানকে দুনিয়া এসেছে,
জি
কয় বছর বয়স তার
এখন? আমার সন্তানের বয়স 2 মাস 5 দিন।
2 মাস 5 দিন, আপনার সেই অর্থনৈতিক দৈন্যদশা কি দূর হয়েছে?
জি না, সেটাই মানে সমস্যাটা এখন হচ্ছে, এখন যে বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে আমি এই সিচুয়েশনটাতে বাঁচার জন্য সবকিছু বলে আমি তাবলিগে চলে যাই। ওই সিচুয়েশনে
তাবলিগে গেলে আপনার টাকা লাগে না?
তাবলিগে গেলে টাকা লাগে, এটা হলো আমাদের এলাকার এক লোক বলছে যে তুমি চলে যাও, তোমার তাবলিগে টাকা, তোমার এদিকে তোমার কত টাকা লাগবো, ও বলছে দিব। তা আমি চলে গেছি মূলত তাবলিগে গেলে, আমি যদি মানে ভালো একটা ছেলে ছিলাম এখন খারাপ হয়ে গেলাম, এই অর্থে
ভালো করার জন্য টাকা দিচ্ছে, আপনার ফ্যামিলিতে আপনার বউকে টাকা দিচ্ছে।
জি জি,
আই রিয়েলি স্যালুট দিস ম্যান। আমাদের সোসাইটিতে এই ধরনের মানুষ দরকার, কিভাবে ভালো করছেন সেটা তার জায়গা থেকে যেটা প্রয়োজনীয় সেটাই করছেন, কিন্তু ভালো করার জন্য চেষ্টা করছেন।
সেই উদ্যোগটা মানে আমার বড় ভাই যিনি তাবলিগের কাজ করে সবসময়, উনি আর কি বলতেছে মানে উনি মানে আমার পরিস্থিতিটা শেয়ার করছে অন্যজনের সাথে, এক খুজুরের সাথে। তো উনি বলতেছে যে তোমার ভাইকে তাবলিগে পাঠায় তো কত টাকা লাগবে। তো আমি তাবলিগে গেছি, ওখানে আমি কক্সবাজার পড়ছিলাম, তো ওখানে আমার অনেক টাকা খরচ হয়।
এখন কি দাঁড়িয়েছে অবস্থা?
আজকের অবস্থাটা হচ্ছে মানে তাদের বাড়িতে বাড়িওয়ালা যে টাকা পায় 10,000 টাকাটা এখনো পায়, আর আমার সন্তান যে হয়েছে সিজারে হয়েছে, তো তাদের বাড়ি থেকে দিয়েছে, আমাদের বাড়ি থেকেও দিয়েছে, এখন তার মা পুরোটাই নাকি ঋণ করে দিচ্ছে। তো এই জন্য
সেটাকে আপনি শোধ করতে পারেননি?
হ্যাঁ, সেটাকে শোধ করতে পারেন।
আপনার কোনো জব নেই?
জি না।
কোথায় থাকেন, কি করে দিন যায়?
এখন মানে তাদের বাড়িতে আমি যখন তাবলিগ থেকে আসছি তখন মানে আমি চাকরি খুঁজতেছি, আর তখন তাদের বাড়ি থেকে খবর দিয়েছে যাওয়ার জন্য, তখন আমি আমার ফ্যামিলিদেরকে নিয়ে যাই, তো সবাই একটা বসে সবাই একসাথে। তো তার বাবা মা অনেক রাগারাগি করে, আমার ভাই ওদের বাড়িতে গিয়ে আমাকে মারধরও করে, এত পরিস্থিতি, এত কিছু শিকার হয়েছি, এত কিছু করছি, কিন্তু এখন তাদের কথা হলো তার মার কথা আমার সাথে তাকে রাখবে না। আর একটাই কারণ যে আমি টাকা দিতে পারতেছি না বাইরেওয়ালার, বাইরেওয়ালা এসে তাদের বাড়িতে এই সমস্যা।
কি করেন আপনি এখন আলটিমেটলি, আপনার অর্থ রোজগারের কোনো পথ আছে?
এখন এই মুহূর্তে আমার অর্থ রোজগারের কোনো পথ নেই।
পথ নাই? আপনি দিন কাটে কিভাবে? খাবার টাকা পান কই, কই থাকে?
মানে এখন আমি আমাদের বাড়িতে আছি।
আপনাদের বাড়িতে? ওদের বাড়িতে আছে।
আর বাড়িওয়ালা আমার মানে বাড়িওয়ালা টাকা চেয়েছে গতকালকে।
আপনি জাস্ট একটা কথা উত্তর দেন তো, আপনার যে বর্তমান পরিস্থিতি, আপনার বয়স কত?
আমার এখন
26-7 এর যতগুলো অবৈধ অনৈতিক সম্পর্ক করেছেন, মানে দিস ইজ আনথিঙ্কেবল। আপনি শুধু একটা জিনিস বলেন তো, আপনার জীবনটা এরকম কেন হয়েছে? একটা ভুল যদি সংশোধন করার সুযোগ থাকতো, সেই ভুলটা সংশোধন করে আপনি আজকের জীবন থেকে বের হয়ে যেতে পারতেন, সেই ভুলটা কোনটা আপনার বিবেকে আসে এই এই 26 বছরের জীবনে? কোন ভুলটা বলেন তো।
আমার কাছে কয়েকটা ভুল আমার জীবনে বড় ভুল মনে হয়।
একটা ভুলের কথা বলেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিস্টেক ইন ইওর লাইফ কোনটা?
সেটা আমার কাছে মনে হয় প্রথম যে অযথে যার সাথে আমার লেখাপড়া বাদ দিয়ে আমি তার জন্য চলে গিয়ে আমি চাকরিতে যোগ দিয়েছিলাম, ওইটা।
এক্স্যাক্টলি। এবং তারপরে এই ধরনের ভুল আপনি কন্টিনিউয়াসলি আরো অনেকগুলো করেছেন। প্রথমটা ছিল ভুল, বাকিগুলো ভুল করার কারণে সেগুলো হয়ে গেছে অপরাধ। প্রিয় শ্রোতা, আজকে এই তুহিন তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করে আমাদের সমাজের অনেক তুহিনকে সেভ করে গেল। এই অর্থে যে এইরকম ইমোশনে পড়ে ফোন কল বলেন বা যেটাই বলেন না কেন, আমরা জীবনে তুহিনের চাইতেও অনেক অনেক বড় ধরনের অপরাধ এবং ভুল করে ফেলি। আমরা তুহিনের জীবনের অপ্রিয় সত্যে একটা দাড়ি দিচ্ছি, কিন্তু আমরা এই পর্যায়ে মুখোমুখি হব আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত মেম্বার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি কি বলেন পুরোটা বিষয়টা তো তিনি শুনেছেন, তার জায়গা থেকে আমরা সাইকোঅ্যানালিটিক্যাল যে এক্সপ্লেনেশন সেটা আমরা একটু জানার চেষ্টা করি। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার?
জি, আমরা কিন্তু তুহিনের যে কাহিনীটা শুনলাম এরকম আমি আমরা আরো কয়েকটি এই অনুষ্ঠানে আমরা যাগুলো সত্যগুলো অনুষ্ঠানে আমরা দেখতে গিয়েছি, আমরা সেই সম্বন্ধে আলোচনা করেছি। আমরা আমরা তো পড়াই রসিকার উদাহরণ দিই, চাঁদপুরে যে একবার প্রথম দিকে কোন একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে প্রতারিত হওয়ার কারণে বা অপমানিত হওয়ার কারণে তারপর থেকে সেই মেয়েদেরকে প্রতি প্রতিশোধ নেওয়া শুরু করে এবং এরকম পক্ষে নয়টা মেয়েকে সেই মহিলাকে এইভাবে প্রতারণা করে মেরে ফেলেছিল। এরকম কয়েকটা কাহিনী কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে গেছে, তুহিনের সেই ধরনেরই একটা কাহিনী। কিন্তু একটা ব্যতিক্রম হচ্ছে তুহিন কিন্তু ছোটকাল থেকেই সে মাদ্রাসায় পড়তো এবং সে হাতে যে কোরআন হয়েছিল, অতএব তার যে ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড এখান থেকে এত বড় বিচ্যুতি বা এই ধরনের পাপের কাজে বা অন্যায় কাজে চলে আসাটা, এটা কিন্তু আবার ওই রসিকা বা আর অন্য আরো যে কয়েকটা কাহিনী বলেছিলাম সেটার সঙ্গে একটু দেখা পা মনে হয়, একটু বিপরীতমুখী মনে হয়। এখন আমরা একটা জিনিস আমাদের এখানে শিখতে হবে যে আসলে আমরা মাদ্রাসায় বা যেভাবেই হোক না কেন ধর্মের যে শিক্ষাগুলি আমরা গ্রহণ করি সেটাকে আদর্শিকভাবে গ্রহণ করি, আত্মার সঙ্গে মিশিয়ে গ্রহণ করি না, শরীর কেবল আমরা মুখস্থ করি অথবা কতগুলো রাইটগুলি আছে তথা এগুলি থেকে গ্রহণ করি। এখন এই পর্যন্ত আমরা যতটুকু কাহিনী দেখলাম বা জানলাম তাতে এটা বোঝা গেল যে হ্যাঁ, আমরা তিনটি জিনিস লক্ষণীয়। একটা হচ্ছে যে প্রথম দিকে জীবনের প্রথম অংশে মানে কৈশোর এবং তারুণ্য বয়সে নিজেকে যদি মানে নৈতিক এবং ধর্মীয় শৃঙ্খলার মধ্যে রাখতে না পারে তাহলে মানুষ কিন্তু যেকোনো সময় বিপদে পড়তে পারে বা অন্যায় এবং পাপাচারে লিপ্ত হয়ে যেতে পারে, এমনকি সেটা যদি মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষার যে অভ্যস্ত হয়ে থাকে। তারপরে যেটা হচ্ছে যে এভাবেই যারা একবার খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন কোনোভাবেই তাদেরকে আর পথে ফিরে আনা যায় না, অনেকটা নেশার মতনই সেই তারা অভ্যাসটাকে গ্রহণ করে ফেলে। এভাবে তারা একে একে অনেক মেয়ের জীবনকে নষ্ট করেছে এবং জীবনকে ধ্বংস করেছে। এদিক থেকে মেয়েদেরকে একটু সতর্ক থাকতে হবে যে সকল পুরুষের বা সকল তরুণের আহ্বানে যেন তারা গুণে নাম দিয়ে সারা না দেয়। তাদেরকে দেখতে হবে তার ব্যাকগ্রাউন্ড কি, তার পিছনে কি আছে। আমরা কিন্তু ছেলে মেয়ের সম্পর্ক হয় নারী পুরুষের সম্পর্ক হয় সম্পূর্ণরূপ কথার ভিত্তির উপরে অথবা সামান্য কিছু জিনিস শুনে, অথচ দুইটা নারী পুরুষের সম্পর্ক হতে হলে আরো গভীরভাবে জানার বোঝার প্রয়োজন আছে, তার উচিত জানার প্রয়োজন আছে, তার সার্বিক ব্যক্তিত্বের এবং বৈশিষ্ট্য গুলি জানার প্রয়োজন আছে। কিন্তু এগুলি না জেনেই নারী সম্পর্ক গুলি থেকে এই ধরনের তরুণীর মতন লোকেরা যারা প্রতারণা করতে চায় বা শোষণ করতে চায় বা ভোগ করতে চায় তাদেরকে সৃষ্টি করে দেওয়া হয়, অর্থাৎ সেভাবে নারীদেরকে সতর্ক রাখতে হবে। আর এখন তরুণী এখন যেহেতু ভালো হতে চাচ্ছে আপনাদের অনুষ্ঠানটা একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে পাপীর মধ্যে চোখ খুলে দেয়, তারা আত্মপলব্ধি করতে থাকে যে তারা যদি অন্যায় করছে ভুল করছে পাপ করছে তারা এই অনুষ্ঠান শুনে তারা নিজেদেরকে সংশোধন করতে চায়, সেজন্য তাকে সাধুবাদ জানানো হচ্ছে। এবং যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আছে মাদ্রাসায় পড়ার এবং সে কোরআনে হাফেজ, অর্থাৎ কোরআনের যে নির্দেশ কোরআনের যে শিক্ষা ধর্মের যে মৌলিক শিক্ষা সেই শিক্ষাগুলি সে আবার ভালো করে পড়ুক। ওই সময় সে ছাত্র হিসাবে মুখস্থ করার জন্য পড়েছে, এখন সে পড়বে একজন ধার্মিক হিসাবে এবং একজন পাণ্ডবান মানুষ হিসাবে সত্যকে জানার জন্য, ধর্মকে বোঝার জন্য সে কোরআনকে ভালো করে পড়ুক এবং এই কোরআনই তাকে আবার ফিরিয়ে নিয়ে আনতে পারে ভালো পথে, সুপথে এবং পুণ্যের পথে। সে এতদিন যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে এবং সেই প্রায়শ্চিত্তটা এই গৃহদিন যেন সে করে যায়, যাতে তাকে পরদিনে দুর্গতি মুক্তি না হয়। এবং এটা সে করতে পারে এভাবেই যে সে এখন সবচেয়ে বেশি পূর্ণবান পূর্ণ এবং ভালো কাজের ভিতরে জীবনযাপন করবে। এখন তার পিয়াসে সেই স্ত্রীদের সঙ্গে সে যথাযথ এবং মানে ব্যবহার আচরণ করবে এবং তার যে সন্তান আছে দ্বিতীয় স্ত্রীও সন্তান হয়েছে আমরা জানতে পারলাম, তার সেই সন্তানকে সেই দাদা হিসাবে যতটুকু সম্ভব প্রকৃত বাবার এবং প্রকৃত একজন ধার্মিক মানুষের যে গুণাবলী সেগুলি সে দিয়ে তাদেরকে মানুষ করবে এবং পরিবারকে সেভাবে সে আপন করে দিবে এবং তার ভিতর থেকে যত ধরনের এই যৌন লালসা বা প্রতিহিংসা নেওয়ার যে ব্যাপারগুলি আছে সেগুলি সে সম্পূর্ণ ভুলে গিয়ে একেবারে নিবেদ আল্লাহর কাছে ধর্মের কাছে নিজেকে আত্মসমর্পণ করে একটা শুদ্ধ পরিশুদ্ধ একটা জীবন যখন যদি এগিয়ে আসবে এই আশা আমরা করতে পারি এবং আশা করি সে তার আত্মপ্রবৃদ্ধির মাধ্যমে সে এই নতুন পথটাই বেছে নেবেন।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম।
জি আপনাকে ধন্যবাদ।
আমাদের এই পর্যায়ে বুঝতেই পারছেন একটা ব্রিদিং স্পেস নিতে হবে, একটু পরে আমরা আবারও ফিরছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ফেসবুকে আমরা বেশ কিছু কমেন্টস পেয়েছি আমরা এসএমএস এ ইমেইলের মাধ্যমে। নীলা ঢাকা থেকে লিখেছেন, ভাইয়া তুহিনের কথাগুলো শুনলাম, ভালো লেগেছে ভেবে যে একটা লোক কতটা আহাম্মক হতে পারে। আমি ঠিক বুঝলাম না যে এই আহাম্মকের জায়গায় আপনার ভালো লাগার ব্যাপারটা কেমন ভাবে কাজ করছে। একটা মেয়ে বললো তার কারণে ও মাদ্রাসা ছেড়ে দিল, নিজের পড়াশোনাটা ছেড়ে দিল, কি করে পারে মানুষ, আজকালকার যুগে এরকম মানুষও আছে জানতাম না। সাগর ফার্মগেট থেকে লিখেছে, ভাইয়া লোকটার মেধা ভালোই ছিল, কোন পত্রিকায় তার লেখা ছাপা হয়েছে, তার মানে লেখালেখি বেশ ভালোই পারতেন তুহিন। লোকটা তার মেধাকে ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগিয়েছে। কাজল গাজীপুর থেকে লিখেছে, একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে আপনারা করেছেন কিনা জানি না, বেশিরভাগ অপরাধগুলো প্রতিশোধ থেকে তৈরি হয়, যদিও এই প্রতিশোধের ব্যাপারটা কতটুকু যৌক্তিক সেটা আমি জানি না, তবে এটা কখনোই ভালো হতে পারে না। ডন খামার বাড়ি থেকে লিখেছে, পাপ করতে থাকলে এমনই হয় যে মেয়েকে বিয়ে করলো, তার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল এবং সেখানে তার একটি বাচ্চাও ছিল, এটা তার পাপের ফল। সাথী কক্সবাজার থেকে লিখেছে, তুহিন একজন ঘৃণ ক্রিমিনাল, ওর পাপের শাস্তি হওয়া উচিত, এত পাপ করলে তার শাস্তি আপনা আপনি হয়। কাজল চট্টগ্রাম থেকে লিখেছে, তুহিন মানুষ না অন্য কিছু, বিয়ে করে অন্য মেয়েদের সাথে রাত কাটিয়েছে সে, তুহিনকে ধরে হাত পা কেটে। এ ধরনের অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, সবাইকে আমরা ধন্যবাদ জানাই আপনাদের ওপিনিয়নের জন্য। কিন্তু একটা কথা বারবারই আমরা বলি, পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়। আপনাদের এই ধরনের অবজ্ঞা সে পাবে জেনেই এখানে এসেছে, এবং এসেছে একটাই কারণে যে তার মতো করে ভুল যেন সমাজে আর কেউ কখনো না করে। আমরা এরকম অসংখ্য অসংখ্য শ্রোতা পাই যারা আমাদেরকে ফোন করে জানান যে জেবিএফবি শুনে আমরা আজকের পর থেকে ভুল ছেড়ে দিলাম, এবং আমরা এরকম প্রমাণ দিয়েছি আপনাদের সামনে, এখানে কনফেস করতে এসছেন তারাও জেবিএসবি থেকে অনুপ্রাণিত, তাদের বিবেক জাগিয়ে দিয়েছে জেবিএসবি। আমরা এই 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 সংগ্রাম বা এই মোটোটা নিয়েই কিন্তু আমরা কাজ করছি। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদেরকে শুনেছেন। হ্যাঁ, লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তুহিন?
লিসনারদের উদ্দেশ্যে আমার মোটামুটি কিছু কথা হলো, যে আসলে যেসব ছেলে লিসনার আছে তাদের সাথে আমার কথা হলো, যে মানুষের জীবনটা অনেক বড় একটা জিনিস, দামি জিনিস। এই জীবনটার কোনো সিদ্ধান্ত নিতে গেলে, বড় বড় যে সিদ্ধান্তগুলো ভবিষ্যতে নিতে হয় বা মানুষের জীবনে নিতে হয়,
সেই বড় বড় সিদ্ধান্তগুলোর ব্যাপারে আমি প্রতিনিয়ত যখনই বড় সিদ্ধান্তের প্রয়োজন, কোনো ভালো সিদ্ধান্ত প্রয়োজন, তখন আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি বা ভুল কাজটা করছি। তো এই কাজটা অবশ্যই কেউ করবেন না, কারণ বর্তমানে আমার কি সিচুয়েশন হয়তো আমি ঠিকমতো গুছিয়ে সব কিছু বলতে পারিনি, এটা বোঝানোর মতো না। এরকম পরিস্থিতি আছে, এর ফলাফল কী সেটা উদাহরণ আমি। আর যেসব মেয়ে লিসেনার আছে তাদেরকে বলবো যে ছেলেরা, অনেক ছেলেরা থাকে ভালোভাবে কথা বলতেই পারে, অনেক কিছু শোনাইতেও পারে, মেয়েদেরকে পটানোর মতো বহুত কিছু জানা আছে, কিন্তু এই জন্য কোনো ছেলের কথায় আকৃষ্ট হইয়া তার ব্যাপারে কিছু না যায় না, তাকে না দেখা বা এত তাড়াতাড়ি আবেগপ্রবণ হয়ে একটা ছেলে তৈরি করে জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে তরিকুল তুহিনের জীবনের চরম অপ্রিয় সত্য। অসাধারণ একটি লেসন আজকে আমরা আমাদের এই জেবিএসবি থেকে পেতে পারি। গত সপ্তাহে যারা আমাদেরকে মেইল করেছেন, চিঠি পাঠিয়েছেন, তাদের মধ্য থেকে একজনকে আমরা আজকে এখানে সুযোগ দিচ্ছি তার জীবনের অপ্রিয় সত্যগুলো পড়ে শোনানোর জন্য। আমাদেরকে পড়ে শোনাবে আরজে রাজু।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি মিল্টন, চট্টগ্রাম থেকে লিখছে। আমি যাহা বলিব সত্য বলিব নিয়মিত শুনি, এটি আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। ভাইয়া, আজ আমি আমার একটা গল্প বলবো যেটির সাথে অপরাধ জড়িয়ে আছে, এবং সেই সত্য ঘটনাটি, সেই অপরাধের বিষয়টি আমি স্বীকার করতে চাই। আমাদের বাড়িতে ছোট একটা মেয়ে কাজ করত, আম্মুর কাজে সহযোগিতা করত। ও বেশ ভালো ছিল, খুব বিশ্বাসী ছিল, কখনো কোনো টাকা পয়সা চুরি করতে আমি দেখিনি। একবার আমি আমার কিছু টাকা খুঁজে পাচ্ছিলাম না, ওই মেয়েটাকে আমার সন্দেহ হয়, আমি ওকে খুব বকাবাকি করি। ও খুব কান্না করেছিল সেদিন, বাসার সবাই বলেছিল ও এই কাজ করতে পারে না, কেননা ও সবারই খুব বিশ্বাসী ছিল, সবার খুব প্রিয় ছিল। পরে অবশ্য ওই টাকা আমি পেয়েছিলাম, তখন খুব খারাপ লাগছিল, কিন্তু তখন নিজে ছোট হব বলে ওর কাছে ক্ষমা চাইনি। কিন্তু আজ মনে হচ্ছে ওর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত ছিল, যে কাজটা সেদিন আমি করতে পারিনি আজ সেটা করছে, আমি ওর কাছে ক্ষমা চাইছি। সত্যি আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি, আমার অপরাধ হয়েছিল। ওই ছোট মেয়ের কাছে আমি ছোট হব বলে সেদিন সেই ক্ষমাটা চাওয়া হয়নি, আজ সেটা করেছি।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই এই বন্ধুটিকে যিনি আমাদের এই উপলব্ধি লিখে পাঠিয়েছেন। আপনার এই উপলব্ধি হাজার মনের উপলব্ধি হোক, লাখো মনের উপলব্ধি হোক, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো শেষ করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। স্পেশালি থ্যাঙ্কস টু মাই মিলিয়ন লিসনার্স, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই আমার টিম মেম্বার যারা আছেন, রাজুকে ধন্যবাদ জানাতে চাই, সাউন্ড এডিটর মঞ্জুকে। আজকের মতো আর জে কিবরিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই, যাহা বলিব সত্য বলিব।